feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আপনার ধরওয়ালদের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনার ধরওয়ালদের আজকের 500K স্পেশাল এপিসোডের দ্বিতীয় ও শেষ আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা 500,000 পরিবারের একটি প্ল্যাটফর্মে আসতে পেরেছি। এর জন্য অনেকটা পথ আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে পাড়ি দিতে হয়েছে। এখানে কিন্তু আমাদের যাত্রা শেষ নয়, আরও অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। এই পথে আপনাদের সবাইকে আমরা সাথে নিয়ে আগাতে চাই, আরও অনেককেও সাথে পেতে চাই। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন, যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে যেন আপনার ধর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনার ধর ওয়ার্ল্ড bdr@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, ANTHEHOWRLDBD aprandharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। আমাদের লিসেনারদের মধ্যে যারা আমাদেরকে বলতেন যে আরো বেশি বেশি এপিসোড চাই, আমরা কিন্তু এপিসোডের সংখ্যা বাড়িয়েছি। কিভাবে? তা হচ্ছে আফনান্সপি ইউটিউব চ্যানেলে আমরা সপ্তাহে দুটো দিন এপিসোড লঞ্চ করেছি, রবিবার অমীমাংসিত রহস্য আর মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েস্টে। ফিয়ার উইথ টুয়েস্টে আপনাদের পাঠানো ভয়ের ঘটনা কিন্তু থাকছে, তাই আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আফনান্সপি ইউটিউব চ্যানেল লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে আপনারা ক্লিক করলেই আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। আজকের এই এপিসোডে 5টি ঘটনা থাকছে। রবি ভাইয়ের পাঠানো দুটি ঘটনা, এনামুল হক আবির ভাইয়ের পাঠানো একটি ঘটনা, জুবা ইসলাম ভাইয়ের একটি ঘটনা আর আমার স্টুডেন্ট তাহিয়ান আল আসমানুর রহমানের পাঠানো একটি ঘটনা। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, কথা বাড়াবো না, চলুন আজকের 500K স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের প্রথম ঘটনায় চলে যাই। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 500K স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি থাকছে আমাদের সবার প্রিয় রবি ভাইয়ের পাঠানো, আর পরের ঘটনাটিও রবি ভাইয়ের পাঠানো ঘটনাই হবে। তো চলুন রবি ভাইয়ের পাঠানো প্রথম ঘটনা শুরু করি। এই ঘটনাটি রবি ভাই শুনেছেন ওনারই এক কলিগ যার নাম হচ্ছে সোমা। এই সোমা আপুর শ্বশুরবাড়ি হচ্ছে টাঙ্গাইলে। সোমা আপুর শ্বশুরবাড়ির পরিবার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি তৈরির সাথে যুক্ত আছেন। যে ঘটনাটি উনি আমাদের রবি ভাইকে বলেছেন, এটি কিন্তু উনি ওনার শ্বশুরের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি ঘটেছিল 2001 সালে। ঘটনাটির স্থান টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার পার্কি ইউনিয়নের আমজানি গ্রামে। ওই গ্রামে একটা পরিবার আছে যারা অন্যান্য পরিবারের মতোই এই শাড়ি শিল্পের সাথে যুক্ত ছিল। তো ওই পরিবারের একজন সদস্য যার নাম হচ্ছে রেওয়াজ, এই রেওয়াজ লোকটা উনি ওনার বাবা দাদার যে ঐতিহ্য সেটাই ধরে রেখেছিলেন। রেওয়াজ বাড়ি করেছেন ওনার শ্বশুরবাড়ির এলাকাতেই, তবে শ্বশুরবাড়ির এলাকাটা ওনাদের যে এলাকা একদম কাছাকাছি আর কি। আর ওনাদের যে কারখানা বা যেখানে ওনারা কাজ করেন, এটা কিন্তু ওনার যে বাবার বাড়ি অর্থাৎ ওনার যে মেইন বাড়ি, সেই মেইন বাড়ির পাশেই একটা ঘর আছে, ওই ঘরে কয়েকটা তাঁত রয়েছে, সেখানে শাড়ির কাজগুলো করে থাকেন। রেওয়াজ এবং তার বাবা দাদা ইনারা প্রত্যেকেই কিন্তু ঐতিহ্যগতভাবে দুর্দান্ত সব শাড়ি তৈরি করতে পারতেন, অন্যদের থেকে ওনাদের শাড়িগুলো আরো অনেক ভালো হতো। তো ওখানে রেগুলার তো উনি কাজ করছেন, ওনার আরো কিছু কারিগর আছে তারাও কাজ করছে। তো এরকম কাজ তো প্রতিদিনই করতে হয়, সাধারণত দেখা যায় যে রাত 10টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, তবে বিশেষ কিছু অর্ডার যদি থাকে তাহলে রাত জেগে কাজ করতে হয়, পালাক্রমে ডিউটি করতে হয়। তারপর দেখা যাচ্ছে যে এমন কিছু স্পেশাল শাড়ির অর্ডার যেগুলো কিন্তু অন্য কারিগর দিয়ে হয় না, ভালো ভালো কারিগর এটার জন্য দরকার হয়, তখন কিন্তু কাজের যে চাপ এটা বেড়ে যায়। আর ঈদ বা স্পেশাল কোন অকেশনের আগে এমনিতেও তো দেখা যাচ্ছে যে কাজের চাপ বেশি থাকে, আর শীতকালে দেখা যাচ্ছে বিয়ে শাদীর প্রোগ্রাম থাকে, এই কারণে তখনও কিন্তু এই শাড়ির চাহিদাটা বেশি থাকে। তো এমন এক রাতে তখন কিন্তু কাজের এতটা চাপ ছিল না, রাত তখন 10টা সাড়ে 10টার মতো বাজে, তখন ওনার সব কারিগর যে যার মতো বাড়িতে চলে গেছে, রেওয়াজ ছিল তার হাতে একটু কাজ ছিল এই কাজটা শেষ করে উনি চলে যাবেন। তো কাজটা একদম শেষ দিকে হঠাৎ করে বাইরের থেকে একজন ডাক দেয় যে রেওয়াজ, ও রেওয়াজ। তখন উনি ভেতর থেকে বলেন যে কে বাইরে কে, তখন বাইরে থেকে বলে যে আমাকে তুমি চিনবে না, তোমার সাথে দেখা করতে আসছি, শাড়ি নিয়ে কথা বলবো। তখন উনি বলেন আচ্ছা আপনি আসেন ভেতরে আসেন। ওই যে ঘরটা, ওই ঘরে ঢোকার দরজাটা কিন্তু প্রায় 6 ফুট উচ্চতার ছিল। রেওয়াজ খেয়াল করলেন যে ওই লোকটা মাথাটা নিচু করে দরজা দিয়ে ঢুকলো, তার মানে হচ্ছে ওনার উচ্চতা 6 ফুটেরও বেশি, তবে একদম 9-10 ফুট এরকম না, তার উচ্চতা 6.5 ফুটের মধ্যেই হবে, মানে 6 ফুট 3 ইঞ্চি থেকে 6 ফুট 6 ইঞ্চি এরকম আর কি উচ্চতা হবে আর কি। তো মাথাটা একটু নিচু করে ভিতরে ঢুকলেন। লোকটা একটা ফতুয়া পরা ছিল, সাদা ফতুয়া পরনে সাদা লুঙ্গি জাতীয় কিছু একটা ছিল, আর তার মাথায় একটা পাগড়ি ছিল, ওই পাগড়ির মধ্যে আবার সোনালি সুতো দিয়ে নকশা করা, হাতে একটা ব্যাগ ছিল। তো রেওয়াজের কাছে এসে বললেন যে আমি তো শাড়ির অর্ডার নিয়ে কথা বলবো। এই লোকটাকে আগে কখন উনি দেখেননি, আর তাছাড়া দেখা যাচ্ছিল অনেক অপরিচিত লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনাদের কাছে আসেন, সুতা দিয়ে যায়, ডিজাইন দিয়ে যায়, বা কিছুই দেয় না কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে যায়, টাকা দিয়ে যায়, ওই অনুযায়ী ওনারা তৈরি করেন। সুতরাং ওখানে কোনো আগন্তুক আসবে এটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা হওয়ার হামেশাই আসে। দেখা যাচ্ছে অনেকে এত রাত্রে এসে পৌঁছেছেন সেখানে, ওরা 2-3টার সময় এসেও ডাকাডাকি করে, সুতরাং এটা ওনাদের জন্য নতুন কিছু না। যেখানে এত রাতে ডাকাডাকি করে আর তখন তো রাত 10:30টার মতো বাজে, এটা তো কোনো রাতই না ওই হিসাব করলে আর কি। তো ওই লোকটা আসেন, এসে বলেন যে আমার তো মেয়ের বিয়ে, আমার 14টা শাড়ির অর্ডার আছে, এই 14টা শাড়ি আমার লাগবে, কিন্তু সময় মাত্র 4 দিন, 4 দিনের মধ্যে এটা লাগবে। এদিকে 14টা শাড়ি এ কথা শোনার পর তো এই যে রেওয়াজ, উনি তো খুশি হয়েছেন যে 14টা শাড়ির অর্ডার, বাহ ভালোই হবে। আর যেহেতু বিয়ের শাড়ি, এটার পারিশ্রমিকও বেশি হয়, কাজও বেশি করতে হয়, তখন উনি বলেন ঠিক আছে, কি ধরনের শাড়ি তৈরি করতে হবে বলেন আমাকে, আমরা করে দিব। তখন উনি বলছেন যে শাড়ি তুমি তৈরি করবা এটা ঠিক আছে, তবে কিছু নিয়ম মেনে তোমাকে করতে হবে, তা হচ্ছে এই শাড়ির যাবতীয় সুতা আমি দিয়ে যাব, এই সুতা দিয়েই তোমাকে শাড়ি তৈরি করতে হবে, আর এই শাড়িটাই অন্য কেউ হাত লাগাতে পারবে না, তোমাকেই কাজটি করতে হবে। উনি বলেন ঠিক আছে আপনি আমাকে সুতা দেন। তখন ওই লোকটা একটা কাগজ বের করে, ওনার কাছে কলম ছিল না, রেওয়াজকে বলে তুমি একটা কলম নিয়ে আসো। তখন রেওয়াজ উনি একটা কলম নিয়ে আসেন, তখন ওই কাগজে উনি লিখে দিচ্ছেন, নিজের হাতেই লিখে দিচ্ছেন যে প্রথম শাড়ি 1250 গ্রাম, দ্বিতীয় শাড়ি 900 গ্রাম, এরকম করে বলছেন। তার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা শাড়ির জন্য যতটুকু সুতা, এই সুতাগুলা উনি নিয়ে এসেছেন, উনি বললেন যে 14টা শাড়ির কোনটার ওজন কতটুকু হবে আমি লিখে দিচ্ছি, তোমাকে সেই অনুযায়ী তৈরি করতে হবে, আর সুতা আমি দিব। তো 14টা শাড়ি কতটুকু ওজন হবে এগুলো সব লিখে দেওয়ার পর উনি কি করলেন, ওনার যেই ব্যাগটা নিয়ে আসছিলেন ওই ব্যাগ থেকে সুতা বের করছেন। যখন সুতাগুলো উনি বের করছিলেন, রেওয়াজ অবাক হয়ে দেখছে, এত সুন্দর সুতা উনি আগে কখনো দেখেননি। সুতাটা যখন ওনার সামনে রাখা হলো, কৌতূহলবশতই সুতাতে উনি হাত দিলেন, হাতে নিয়ে দেখলেন, অত্যন্ত মোলায়েম সুন্দর সুতা, এমন সুতা উনি জীবনে কখনোই আগে দেখেননি। ওই ভদ্রলোকটা সাথে করে একটা ছোট্ট দাড়িপাল্লা নিয়ে এসেছিলেন, ওই দাড়িপাল্লাটা মনে হচ্ছে তামার বা পিতলের এরকম কিছু একটা আর কি, চকচক করছিল, স্বর্ণের বলে মনে হচ্ছিল না, আবার মনে হচ্ছে এটা স্বর্ণেরও হতে পারে, তবে স্বর্ণের মতো ওরকম চাকচিক্যময় ছিল না। ওই দাড়িপাল্লায় ওই ভদ্রলোক প্রথমে 1250 গ্রাম ওজন করলেন, আগে থেকে ওজন করা ছিল কিন্তু মেপে মেপে দিচ্ছিলেন আর কি, আর এক একটা সুতার রং এক এক রকম উনি কাগজে লিখে দিচ্ছিলেন, এবং আলাদা আলাদা করে কাগজ তৈরি করে দিচ্ছিলেন, এবং বলে দিচ্ছিলেন ওই রেওয়াজকে যে এগুলো আলাদা করে রেখে দিতে, যাতে করে একটা সাথে আর একটা মিশে না যায়, কোনটা দিয়ে কি করতে হবে ডিটেলস যেন সে বুঝতে পারে। তো ওভাবে কিন্তু ১৪টা শাড়ির জন্য ১৪ রকমের রং, এই ১৪ রকমের রঙের সুতা উনি বুঝিয়ে দেন, ঠিক একদম ওজন করে সুতা দিয়ে যান। এবং শর্ত কিন্তু ওইটাই যে অন্য কেউ এই শাড়িটা তৈরি করতে পারবে না। এখন হইল কি যে পরের দিন তো ওই উনি কিন্তু চলে গেছেন, এই সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেছেন, আর ওই সময় নাকি ২০০১ সালে ৩০০০ টাকা বায়না দিয়ে যান। এবং সময় কিন্তু চার দিন পরে উনি আসবেন ঠিক একই সময়, এটাও বলে দিয়ে যান। তো উনি তো চলে যান, তো ওই রাত্রে রেওয়াজ আর কোনো কাজ করেননি, সবকিছু বুঝে নিয়ে ওই সুতাগুলো এক পাশে রেখে উনি ওনার কারখানাটা বন্ধ করে বাসায় চলে যান। সকালবেলা আসছেন, সকালবেলা আসার পর একটা জিনিস চিন্তা করলেন যে আচ্ছা এই সুতাগুলা যদি এখন আমার কারিগররা দেখে তাহলে এদের মধ্যে তো লোভ জায়গাটাই স্বাভাবিক, যদি কোনো কারণে সুতাটা চুরি করে নিয়ে যায় তখন তো আমি একটা বিপদে পড়ে যাব, তাই এই সুতা ওদেরকে দেখাবো না, সুতাটা আমি আলাদা করে রাখি, ওদেরকে সন্ধ্যার পরপরই ছুটি দিয়ে দেবো, এরপর শাড়ির কাজ আমি ধরবো, আশা করা যায় যে আমি চার দিনের মধ্যে শাড়ি তৈরি করে তুলতে পারবো। আর ডিজাইন নিয়ে কিন্তু তাদের নিজস্ব কোনো মতামত ছিল না, বিশেষ করে যিনি আসছিলেন আর কি, ডিজাইন এই রেওয়াজের কাছে যেটা ভালো মনে হয় সেভাবেই তৈরি করবে, খালি সুতাটা ওই সুতাটা মধ্যে অন্য কোনো সুতা মিক্স করা যাবে না। রেওয়াজ একটা জিনিস চিন্তা করলেন, সেটা হচ্ছে আচ্ছা এই সুতার মধ্যে প্রায় একই কালারের সুতা আমি যদি আরেকটু মিক্স করে দেই, আর এই সুতাটা অর্থাৎ যে সুতাটা ওই ব্যক্তিটা দিয়ে গেছেন এখান থেকে কিছু সুতা যদি আমি রেখে দেই, তাহলে এই সুতাটা যদি অন্য কোনো শাড়ির সাথে আমি মিক্স করে কিছুটা হলেও দিতে পারি, তাহলে সেই যেই শাড়িটা এইটাই শাড়িটা সুতার কারণে একটু অন্যরকম দেখা যাবে। বিশেষ করে এমন কিছু ডিজাইনের জায়গা ওই জায়গাগুলোতে উনি ঠিক ওই সুতাটা ব্যবহার করবেন। ওই চিন্তা করে উনি ওই ১২৫০ গ্রামের যে সুতার যেই বান্ডিলটা ছিল সেখান থেকে একটু উনি সরিয়েছেন, তারপর মানে প্রত্যেকটা থেকে এত অল্প পরিমাণে উনি সরিয়েছেন যেটা আসলে বোঝা যায় না বা বোঝাটা মুশকিল হয়ে যায়। আর শাড়ির মধ্যে উনি অন্য সুতা কিছুটা মিক্স করেছেন, পুরোপুরি না, আর সুতা যদি কিছুটা কম হয়ে যায় এটা কিন্তু ওভাবে বোঝা যায় না, একদম ওজন না করলে এটা বোঝা মুশকিল, আর অল্প কয়েক গ্রামের বেশ কম হলে তো এটা আসলে বোঝার কথাও না। আর একটা বিষয় বলে দিয়েছিলেন, কোন শাড়ির দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে এটাও কিন্তু লেখা ছিল। রাতের বেলা থেকে কিন্তু এই রেওয়াজ কাজ শুরু করছে, যেহেতু দিনের বেলাতে উনি কাজ করতেন না, এই কাজটা তাকেই করতে হবে, অন্য কারো হাত লাগানো যাবে না, অন্যান্য কারিগররা থাকতে তো হাত লাগাতেই পারে, তাদের সহযোগিতারও দরকার হয়, কিন্তু সহযোগিতাও নেওয়া যাবে না, এই জন্য সন্ধ্যার পরপরই কারিগরদেরকে উনি ছেড়ে দিতেন আর উনি কাজ ধরতেন। তো এভাবে করছেন, দেখা যাচ্ছে যে চতুর্থ দিন চলে এসেছে, ওনার ১৪টা শাড়ি কিন্তু শেষ হয়নি। তখন চতুর্থ দিন তো ওই রাতের বেলা ওই ভদ্রলোক এসে হাজির, এসে বলছেন যে আমার শাড়িগুলো দাও। তখন তো এই রেওয়াজ খুব অনুনয় বিনয় করছে যে আসলে শাড়ির কাজটা শেষ করতে পারিনি, আমি তো এই কাজটা নিজের হাতে করতে হচ্ছে, অন্যান্য শাড়ির ক্ষেত্রে হলে অন্যান্য কারিগরদেরকেও সহযোগিতা করানোর জন্য নিতে হয়, কিন্তু আমি তো এখানে এটা নিতে পারছি না, আমাকে সময়ও দিয়েছেন কম, মাত্র চার দিন, আমি তো করতে পারিনি, অনুগ্রহ করে আমাকে আর দুটা দিন সময় দেন, ইতিমধ্যে প্রায় ৮টা শাড়ি হয়ে গেছে, আর দুটা দিন দিলে বাকি শাড়িগুলো আমি করতে পারবো। তখন ওই লোকটা একটু আমতামতা করে বলেন, সমস্যাই হয়ে গেল, তাহলে তোমার মেয়ের বিয়েটা দুই দিন পিছিয়ে দিতে হবে, বিষয়টা কেমন হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, যে শাড়িগুলো তুমি বানিয়েছো আমাকে একটু দেখাও। তো যেগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু আবার আলাদা জায়গায় মানে একদম লক করে রেখে দিয়েছিল এই রেওয়াজ, যাতে করে অন্য কেউ দেখতে না পারে। সেগুলো বের করে যখন ওই ভদ্রলোককে দেখানো হয়, উনি দেখে বলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি এই শাড়িগুলো নিয়ে যাই যেগুলো হয়েছে, আর কয়েকদিন পরে এসে বাকি শাড়িগুলো নিয়ে যাব। তখন এই যে রেওয়াজ সে বলে, আচ্ছা ঠিক আছে, যেগুলো হয়েছে সেগুলো আপনি নিয়ে যান, কোনো সমস্যা নেই। তো উনি এগুলো নিয়ে চলে যান। ঠিক দুদিন পর ওই লোক আবার আসছেন রাতের বেলা, তখন তো সব শাড়ি রেডি হয়ে গেছে, বাকি শাড়িগুলো উনি নিয়ে যান। নিয়ে যাওয়ার পর ৭০০০ টাকা শুধু পারিশ্রমিক বাবদ, ৭০০০ টাকা তার মানে টোটাল ১০০০০ টাকা, ২০০১ সালে ১০০০০ টাকা এখন থেকে ২৬ বছর আগে তখন কিন্তু অনেক টাকাই বলতে হবে, বিশেষ করে ওনাদের পারিশ্রমিক যদি আমরা চিন্তা করি সেই হিসাবে আর কি। তখন এই টাকাগুলো পেয়ে তো রেওয়াজ সাহেব অনেক খুশি। তারপর তো উনি এই শাড়িগুলো নিয়ে গেলেন, এরপর এই যে রেওয়াজ, সে চিন্তা করছে আচ্ছা এই যে অল্প কিছু সুতা যেগুলো রেখে দিয়েছি এগুলোর তো ব্যবহার করতে হবে, দেখি কখন কি ব্যবহার করা যায়। এরপরে দুটো শাড়ি উনি তৈরি করেছেন, ওই দুটো শাড়ির মধ্যে কিছু কিছু সুতা ঢুকিয়ে দিচ্ছেন স্পেশাল কিছু জায়গায় যেখানে ডিজাইনটা আছে, যে ডিজাইনটা অনেক চোখে পড়ে আর কি, এমন এমন একটা জায়গায় বা একাধিক জায়গায়, তো ওইখানে ওইটা ব্যবহার করছেন। এরপর দুটো শাড়ি বিক্রিও করে দিচ্ছেন উনি। বিক্রি করার পর তারপরও কেটে গেছে আরো পাঁচ সাত দিন। একদিন রাতের বেলা উনি ওনার যে কারখানাটা বন্ধ করে বাইরে বের হয়েছেন। ওরা শ্বশুরবাড়ি ওদিকে বাড়ি করেছেন শুরুর দিকে, আমি বলেছি তো, ওদিকে যখন উনি যাচ্ছিলেন হঠাৎ করে দেখেন একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে, হালকা চাঁদের আলো বোঝা যাচ্ছিল চেহারা, আর তার মাথার চুলগুলো এত বড় আর ঘন মনে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত ওই চুল চলে গেছে। ওই নারী অবয়বটার চেহারা যে অনেক ভয়ঙ্কর ছিল এটাও বলা যাবে না, স্বাভাবিকই ছিল। তবে সে কোন কালারের ড্রেস পরা ছিল এটা বলা যাচ্ছে না, একটা শাড়ি জাতীয় কিছু পরা ছিল, তবে অন্ধকারে ওটা কি লাল নীল না সবুজ এটা বোঝা যাচ্ছে না, তবে সাদা ছিল না এটা নিশ্চিত। তো ওই নারী অবয়বটা স্বাভাবিক কণ্ঠেই বলছে, অন্যান্য আট দশটা মহিলার কণ্ঠ যেরকম হয় ওরকম স্বাভাবিক কণ্ঠেই বলছে, রেওয়াজ কাজটা তুই ভালো করিসনি, অনেক মানুষের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি, যেটা নিয়েছিস সেটা দিয়ে দে। এই কথা যখন উনি শুনেছেন উনি তখন বুঝতে পারছেন যে ভয়ঙ্কর একটা জিনিস ওনার সামনে চলে এসেছে। ওনার হাতে হারিকেন ছিল, হারিকেন ওইখানে রেখেই উনি বাড়ির দিকে দিয়েছেন দৌড়। এক দৌড়ে উনি বাড়িতে চলে যান, বাড়িতে যাওয়ার পর ওনার স্ত্রীকে বিষয়টা খুলে বলেন যে এরকম একটা জিনিস দেখছি, আমাকে এই এই বিষয় বলছে। তখন ওনার স্ত্রী বলছেন যে ঘটনাটা কি, কেন এই বিষয়টা বলল। তখন রেওয়াজ বলতেছে যে আমি তো ঠিক বুঝতে পারতেছি না আসলে কি করলাম, কি ফেরত দিতে বলতেছে আমার আসলে বুঝে আসছে না। আসলে এই কারণে বুঝে আসছে না প্রিয় লিসেনার্স, কারণ হচ্ছে যখন সুতা দিয়ে যায় অনেক সময় দেখা যায় সুতো বেঁচে যায় বা অনেক সুতো ওনারাও রেখে দেন, এ ধরনের কাজ হওয়ার হামেশাই হয়ে থাকে, যার কারণে এটা যে বড় ধরনের একটা অপরাধ হয়ে গেছে এটা উনি আসলে বুঝতে পারছেন না ওইভাবে। তো এরপরে মানে পরের দিন আর কি, ওই এলাকারই একজন নাম করা কবিরাজ, তার নাম হচ্ছে ইমাম কবিরাজ, এই ইমাম কবিরাজ আসেন তার মেয়ের বিয়ের জন্য শাড়ির অর্ডার দিতে। উনি বলেন খুব সুন্দর করে শাড়িটা তৈরি করে দিতে হবে, আমার একটাই মেয়ে, একটা মেয়ের বিয়ে দিচ্ছি খুব শখ করে, অনেক খরচপাতিও করতেছি, তো তুমি শাড়িটা খুব ভালো করে বানাই দিও। তো শাড়ির সম্পর্কে যা যা বলার দরকার ইমাম কবিরাজ এসে বলে দিয়ে চলে যান। এরপর এই যে রেওয়াজ, সে কিন্তু শাড়ি তৈরি করা শুরু করেছে, আর ওই শাড়ির মধ্যে ওই যে সুতা, ওই সুতার কিছু অংশ বিশেষ ঢুকিয়ে দিয়েছে। তখন ওই শাড়িটা তৈরি হয়ে গেছে, ইমাম কবিরাজ এসেও শাড়িটা নিয়ে গেছে বিয়ের ঠিক একদিন আগে উনি এটা নিয়ে গেছেন। তো এরপরের দিন বিয়ে হয়েছে, তারপরের দিন দুপুরের দিকে ইমাম কবিরাজ হন্তদন্ত হয়ে এই রেওয়াজের কাছে ছুটে আসছে, এসে বলছে রেওয়াজ তুমি যে শাড়িটা তৈরি করছো এখানে কি সুতা ব্যবহার করছো বলতো। তখন রেওয়াজও চমকে যায়, ইমাম কবিরাজ বলে কি। তখন ইমাম কবিরাজ বলতেছে তুমি ঠিক করে বলো, আমার মেয়েটা কিন্তু এখন আর পৃথিবীতে নাই, তোমার কারণে এটা হয়েছে, তুমি ঠিক করে বলো তো তুমি কি কাজটা করছো, এই সুতা তুমি কোত্থেকে পাইছো। তখন বলে আমি তো সুতা বাজার থেকে কিনে আনছি, আমরা তো সবসময় এভাবে কিনে আনি, আমাদের কিছু মহাজন থাকে তাদের কাছ থেকে আমরা সবসময় কিনে আনি। বলে না, এই সুতার মধ্যে এমন কোন সুতা ছিল যেই সুতার কারণে আমার মেয়েটা মারা গেছে, তুমি ঠিক করে বলো ঘটনাটা কি হয়েছে। তখন সে বলতে চায় না, তখন ইমাম কবিরাজ বলে আমি বলবো, দেখো তো মনে করতে পারো কিনা। তখন ইমাম কবিরাজ বলতে থাকে যে এই যে শাড়িটা নিয়ে গেছে, এই শাড়িটা নিয়ে যাওয়ার পর তার মেয়েটা যখন শাড়ি পরেছে, পরদিন সকালবেলা ওই বাসর ঘরে তার মেয়ের রক্তাক্ত দেহ পাওয়া যায়, তার পাশে তার হাজবেন্ড নতুন স্বামী সে কান্নাকাটি করছে, লোকজন এসে দেখে এই অবস্থা, স্বাভাবিকভাবেই এই মেয়েটার খুনি হিসাবে নতুন স্বামীকেই ধরা হয়েছে। সে বলে আমি কিছু জানি না, আমি কিছুই করি নাই, আমি তো ওর সাথে কোনো ঝগড়াঝাটি করি নাই, কোনো মারপিটও হয় নাই, আমরা ঘুমাইছিলাম সকালে উঠে দেখে এই অবস্থা, আমি তো কিছু জানি না। কিন্তু এই কথা তো কেউ বিশ্বাস করে না, পুলিশকে খবর দেওয়া হয়, এদিকে ইমাম কবিরাজ, উনি নিজেও তো একজন কবিরাজ, ওনার নিজেরও কিছু পালিত জিন ছিল, উনি পুলিশের হাতে তার মৃত মেয়ের স্বামীকে তুলে দিয়ে উনি তখন ওনার জিনদের সাথে আলোচনা করতে বসেন, কারণ ওনার কাছে মনে হচ্ছিল যে এই ছেলেটা তার মেয়েকে খুন করতে পারেই না, কারণ সে খুন করার মতো ছেলে না। উনি কিন্তু বুঝে শুনেই দিয়েছিলেন, একটা ভালো ছেলের কাছে ওনার মেয়েটাকে সোপর্দ করেছিলেন। শুধু তাই না, ওই ছেলের বিষয়ে ওনার পালিত জিনদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছিলেন যে ছেলেটা কেমন, তার পরিবার কেমন, তার দ্বারা এরকম ঘটনা ঘটবে এটা তো উনি আসলে আশা করেন নাই। উনি চিন্তা করেছেন বিভিন্ন সময়, উনি তো বিভিন্ন জিনে ধরা রোগীর ট্রিটমেন্ট করেছিলেন, কোন জিন এসে তার মেয়েকে মেরে গেল কিনা ওই কারণে। তো উনি যখন ওই জিনদের সাথে আলাপ আলোচনায় বসেন তখন ভয়ঙ্কর কিছু তথ্য জানতে পারেন। সেটা হচ্ছে যেই ব্যক্তিটা সুতা দিতে এসেছিল সে শক্তিশালী জিনেদের একটা গোত্রের রানী, তার নাম হচ্ছে সাহারা। এই যেই সুতাগুলা এগুলো সুতা ছিল ঠিক আছে, কিন্তু এর মধ্যে এই সাহারার কিছু চুল ছিল, এই চুলগুলো এই সুতার মধ্যে ছিল। এই চুলগুলোর পরিমাণ সুতার মানে মেইন সুতার পরিমাণ থেকে বেশি না আবার খুব কম এটাও বলা যাবে না, মোটামুটি অর্ধেক অর্ধেকের কাছাকাছি আর কি ছিল। তো এই সুতা দিয়ে যখন এই শাড়িগুলো তৈরি করা হয়েছে তখন ওই যে যিনি আসছিলেন তার নাম হচ্ছে আব্বাস, এই আব্বাস হচ্ছে এই সাহারার স্বামী। আব্বাস খুব সহজ সরল একজন জিন, যদিও বা শক্তিশালী জিন কিন্তু খুব সহজ সরল এবং ভালো। উনি কখনো কল্পনাই করতে পারেননি কোনো মানুষ ওনাকে ধোকা দেবে। উনি আসেন, এসে দেখার পর শাড়ি পছন্দ হয়ে যায়, হ্যাঁ খুব সুন্দর করে তৈরি করেছে, হাতে নিয়েছে, আর উনি এটাও বুঝতে পারেননি যে এখানে অন্য কোনো সুতা মিক্স করা হয়েছে, ওজনে সামান্য হলেও কম আছে এটা উনি বুঝতে পারেননি। উনি এটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পর এই সাহারাও কিন্তু শাড়ি দেখে খুশি হয়েছে, উনিও বুঝতে পারেন নাই যে এখানে কোন একটা ঝামেলা হয়েছে। সমস্যাটা তখনই হয়েছে যে এই যে ইমাম কবিরাজের মেয়ে, সে যখন এই শাড়িটা নিজের শরীরে জড়িয়েছে, যখনই কোন মানুষের শরীরের সাথে এই সাহারা চুলের একটা সংস্পর্শ হয়েছে তখনই এই সাহারা বুঝে ফেলেছে যারে এটা কি, মানুষের শরীরের সাথে আমার চুলের সংস্পর্শ কিভাবে হলো, তখন তো বুঝে বুঝে ঘটনাটা একটা ঘটে গেছে। সেটা হচ্ছে ওই যে রেওয়াজ, ওই রেওয়াজ সে ওই সুতা চুরি করেছে, ওই সুতাগুলোর মধ্যে তার চুলও মিক্স হয়ে আছে, কোনটা চুল কোনটা সুতা এটা আলাদা করা যায় না, সবই একই রকম মনে হয়। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাথে সাথে ওই মেয়েটাকে এসে মেরে ফেলেছে। আর কেন রেওয়াজকে মারতে পারল না, কারণ হচ্ছে রেওয়াজ নিজের হাতে ওই শাড়িটা তৈরি করেছে, তার হাতের স্পর্শ ওই শাড়িতে আছে। সে যদি এখন রেওয়াজকে মারতে যায় তাহলে নাকি এই সাহারা এবং তার মেয়েরও অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর যখন সে বুঝতে পেরেছে যে এই রেওয়াজ চুরি করেছে, সে নাকি তার স্বামীর উপর এতটা ক্ষিপ্ত হয়েছিল, ক্ষিপ্ত হয়ে তার শরীরে এমন একটা আঘাত করেছে, ওই এক আঘাতেই তার স্বামী মারা যায়। তার একটা ক্ষোভের কারণ হচ্ছে যে সে যখন শাড়িগুলো বুঝে নিল, সে কেন ভালো করে বুঝে নিল না, কেননা ওজন ভালো করে মেপে নিল না। সাহারা তো এই বিয়ে শাড়ি সংক্রান্ত কাজে ব্যস্ত ছিল, তার কাছে সে দিয়েছে, সে হাতে নিয়েছে, ভালো লেগেছে, রেখে দিয়েছে, সে বুঝতেও পায় নাই যে এরকম ধান্দাবাজি করবে এই রেওয়াজ, বা এরকম চুরি বাটপাড়ি করবে, সেও বুঝতে পারেনি। কিন্তু তার স্বামীর একটা বিশেষ দায়িত্ব ছিল, কারণ হচ্ছে এই চুল যদি অন্য কোনো জিনেদের হাতে একবার পড়ে যায় অথবা কোনো ভয়ঙ্কর তান্ত্রিক কবিরাজের হাতে পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, সাহারাকে বন্দী করা তার জন্য 10 সেকেন্ডের ব্যাপার হবে, তখন তাদের এই পুরো গোত্রটাই একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, আর এদেরকে বন্দী করে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত বাজে কাজগুলো করাবে। এটা তার স্বামীর ফল্ট ছিল, এই জন্য ক্ষিপ্ত হয়ে তাকে একটা আঘাত করছে, ওই আঘাতেই তার স্বামীটা মারা যায়। এদিকে রেওয়াজকে কিছু করতে পারছে না, কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছিল যে কিছু একটা হয়েছে, এই কারণেই মূলত সে তার রূপ ধরে এসেছিল। এখন সমস্যা হয়েছে যে এর মধ্যে সে যেটা করেছে, বিশেষ করে এই ইমাম কবিরাজ আসার আগেই তো একবার সে দেখেছে সাহারাকে, তাহলে এটা কে ছিল? এটা হতে পারে যে তাদের জিনেদেরই কেউ ছিল যে বুঝতে পেরেছিল, কিন্তু এই বিষয়টা বলার সাহস পায়নি সাহারাপুরীর কাছে। মানে সারা পরে কিন্তু খুব রাগী স্বভাবের একজন মহিলা আর কি, তো হতে পারে এরকম, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় না। তো ইমাম কবিরাজ বলেন যে যেই পরি ক্ষিপ্ত হয়ে তার স্বামীকেই মেরে ফেলেছে, তুমি তো কোথাকার কি, আমার মেয়েটা তো তোমার এই বদ স্বভাবের কারণে মারা গেল, তুমি সম্ভবত আরো দুটো শাড়ি বানাইছো, না জানি এই শাড়ি কে পরবে আর কে মারা যাবে, তুমি তাড়াতাড়ি এটা একটা সমাধান করো, তোমার কাছে আরো কি কোনো সুতা আছে? তখন বলে হ্যাঁ আমার কাছে আরো একটু সুতা আছে। তখন বলে সর্বনাশ, তুমি তো একটা মৃত্যু ফাঁদ তৈরি করেছো বহু মানুষের জন্য, তুমি নিজে মরবা না কিন্তু বহু মানুষ মারা যাবে এই কারণে। তখন উনি বলেন যে মানে রেওয়াজ বলেন আর কি, যে আমার তো আসলে খুব অন্যায় হয়ে গেছে, এখন আমি কি করি, এর প্রতিকার কি? তখন ওই ইমাম কবিরাজ বলেন প্রতিকার একটা আছে, চেষ্টা করে দেখা যেতে পারে, সেটা হচ্ছে যে তুমি আবার যখন কাউকে দেখবা, এবার কিন্তু তুমি অন্য কাউকে দেখবা না, একদম সাহারা পরেই আসবে, এই পইটা তখনই আসবে যখন এই দুইটা শাড়ির মধ্যে কোনো একটা শাড়ি অন্য কোনো মহিলা পরবে, যেহেতু এর মধ্যেও হয়তোবা ওই শাড়িটা বিক্রি হয়নি, কেউ পরেনি, কিন্তু যখনই পরবে তখনই কিন্তু ওই সাহারা পরি ওই মেয়েটাকে হত্যা করবে আর তোমার কাছে আবার চলে আসবে, তখন তাকে তুমি বলবা যে ঠিক আছে আমি সুতাটা নিয়ে আসতেছি, আমাকে মাফ করে দেন, এছাড়া কিন্তু আর কোনো উপায় দেখি না। তখন রেওয়াজ বললেন যে আচ্ছা ঠিক আছে আমি এই কাজটি করব। এর মধ্যে অবশ্য একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখন এই ইমাম কবিরাজ উনি বিষয়টা বলছিলেন যে ওই যে আব্বাস নাম যে সাহারাপরির স্বামী সে তো মানুষ না জিন, তখন রিয়াজের মাথায় একটা বিষয় মনে আসে যে আচ্ছা আব্বাস সাহেব যখন রাত্রে এসে বসলেন আমার পাশে, তো তখন আমার ছায়াটা দেয়ালে দেখছিলাম কিন্তু তার ছায়াটা দেখছিলাম না, বিষয়টা ওই সময় তার কাছে অদ্ভুত লাগলো, সেটা যে প্যানরমাল কিছু হতে পারে এটা কিন্তু উনি চিন্তা করেন নাই। তো যাই হোক, এর মধ্যে আরো কয়েকদিন পার হয়ে যায়, উনি কিন্তু অপেক্ষায় আছেন কখন যে সাহারা পরি তার সামনে চলে আসবে, কারণ ওই শাড়ি যেই পরবে সাথে সাথে সে বুঝে ফেলবে তখন ওই মেয়েটাকেও মারবে আর এখানে চলে আসবে। সত্যি কয়েকদিনের মধ্যেই এক রাতের বেলা বাড়িতে ফেরার সময় সাহারা পরির সাথে তার দেখা হয়ে যায়। বিশাল বড় বড় চুল, তবে চেহারাটা ভয়ঙ্কর না, অনেক উঁচা লম্বা এটাও না, নর্মাল একটা শাড়ি পরা। সে বলছে রেওয়াজ তুই কি কাজটা করলি, এত বড় ধোকা দিতে পারলি, মানুষের উপর বিশ্বাস তো অনেক আগেই উঠে গিয়েছিল, তারপরও বিশ্বাস করেছিলাম তোদেরকে, এই কারণে আমার হাতে আমার স্বামীও মারা গেছে, আমি নিজের হাতে আমার স্বামীকে মেরে ফেলেছি, আমি বিধবা হয়ে গেছি, তোকে বহু আগেই মেরে ফেলতাম রে, কিন্তু মারতে পারছি না, কেননা তোকে মারলে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমারও ক্ষতি হয়ে যাবে, আর আমাদের যদি ক্ষতি হয়ে যায় আমাদের পুরো গোত্র বিশাল একটা বিপদের মধ্যে চলে যাবে, আর তুই যে কি করছিস তুই নিজেও জানিস না। রেওয়াজ একথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, তবে এই ভয়টা কিছুটা কাটিয়ে সে বলতে থাকে যে আমি আপনার এই সুতাগুলো ফেরত দিচ্ছি আর আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন ওই সাহারাপরি বলতে থাকে যে তোর তো ক্ষমা নাই, তোর একটা সমস্যা হবে, তবে আমার খারাপ লাগছে সেই সমস্ত মেয়েদের জন্য যারা এই শাড়িটা পরবে এবং যারা মারা যাবে, কেননা ওদেরকে না মারলে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমরা বাধ্য। তখন ওই সুতাগুলা নিয়ে আসে, মানে ওখানে সে দাঁড়িয়ে থাকে, দ্রুত সে ওই কারখানায় যায়, সুতা নিয়ে আসে, সুতা নিয়ে হাতে দেওয়ার পর সাহারাপরি যখন হাতে নিয়ে এসে তখন বলে যে আরো দুটো সুতা তোর তাঁতের ভিতরে আটকানো আছে, যা নিয়ে আয়। এই কথা শোনার সাথে সাথে এই রেওয়াজ সেও অবাক হয়ে যায়, তাঁতের মধ্যে দুটা সুতা, তাড়াতাড়ি সে যায় তাঁত খুঁজতে খুঁজতে সত্যি দুটো সুতো একটা জায়গায় আটকানো অবস্থায় দেখতে পায়, এই সুতাটাও সে বের করে, বের করার পর চলে আসে এই সুতাটা হাতে দেয়, সে যখন হাত পেতে নেয় দেখা গেল একটা স্বাভাবিক মানুষের হাতের মতোই তার হাত ছিল, ভয়ঙ্কর কিছু ছিল না। এরপর বলে যে আপনি আর কাউকে মারবেন না, তখন নাকি ওই সাহারাপরি বলেছিল এখানে আমাদের করার কিছুই নেই, এটা করতেই হবে, আর এর জন্য রেওয়াজি দায়ী এটাও বলে যায়। তবে সাহারাপরি একটা বিষয় বলে যায়, সেটা হচ্ছে বিশেষ করে রেওয়াজকে, যে রেওয়াজ তোকে আমি অভিশাপ দিলাম, তুই তোর এই দুই হাত দিয়ে আর কোনো শাড়ি তৈরি করতে পারবি না, আর কোনো কাজই করতে পারবি না। এই কথা বলার পরপরই নাকি সাহারাপরি অদৃশ্য হয়ে যায়, রেওয়াজ হারিকেনটা হাতে নিয়ে বাড়ির দিকে চলে যায়, বাসায় গিয়ে রাতের খাবার খায়, কাউকে কিছু বলে না, সকালে ঘুম থেকে উঠেই দেখে তার দুই হাত সে আর নাড়াতে পারছে না, দুই হাত অবশ হয়ে গেছে। অনেক চিকিৎসা করানো হয়েছে, কোনো লাভ হয়নি। 2010 সালে স্বাভাবিকভাবেই এই রেওয়াজ মারা যায়। তবে তার এই ঘটনা অনেক মানুষ জানে, অনেক মানুষের কাছেই এই ঘটনাটি, এই রেওয়াজ নিজেও বলেছে, তাদের আত্মীয় স্বজনরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদের কাছে বলেছে, যার কারণে এই তথ্যটা আসলে অনেকেরই জানা। প্রিয় লিসেনার্স, এই যে যে ঘটনাটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, একবার ভাবুন যে মানুষকে বিশ্বাস করে তারা একটা জিনিস দিয়ে গেছে, এরপর মানুষ কি কাজটা করল, ওখান থেকে সুতা চুরি করল, আর এই চুরি করার কারণে এই শাড়িটা যেই পড়েছে সেই মারা গেছে। আরো একটা বিষয় যেটা ঘটনার মধ্যে বলতে ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে যে এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো নাকি যে যেই অবস্থায় আছে, মানে কোন একটা দোকানে আছে, ওই অবস্থা থেকে নাকি ওনারা নিতে পারবে না। যদি কোনো মেয়ে শরীরে পড়ে তবেই শুধু এটা নিয়ে যেতে পারবে, তাই নাকি হয়েছিল। যখনই এই মেয়েগুলো শাড়ি পরেছে, তাদেরকে মেরে ওই শাড়িগুলো তারা নিয়ে গেছে, তার আগে কিন্তু নিতে পারেনি। তার আগে নিলে তো ইমাম কবিরাজের মেয়েটা মারা যেত না, আর মারার পরই নিতে হবে, না মারলে নাকি নেওয়া যাবে না, এরকম একটা সীমাবদ্ধতা ছিল। আসলে বিশ্বাস জিনিসটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলি নিজেদের খারাপ স্বভাবের কারণে। আমরা বলি যে জিনেরা মিথ্যা বলে, মানুষও অনেক মিথ্যা বলে। জিনেরা বিশ্বাসঘাতকতা করে, মানুষও তার থেকে বেশি বিশ্বাসঘাতকতা করে। জিনেদের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হলে ওরা সহজে চুক্তি ভঙ্গ করে না, কিন্তু মানুষ হর হামেশাই চুক্তি ভঙ্গ করে। এটা খুবই অদ্ভুত ব্যাপার। আমরা আশরাফুল মখলুকাত, আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন, অথচ আমাদের মধ্যে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব হওয়ার জন্য যত ধরনের গুণাবলী থাকা দরকার সবগুলোই আছে। এই সবগুলো কিন্তু আমরা নিজেদের কর্মদেশে এগুলো অর্জন করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে আপনার পাঠানো প্রথম ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন চলে যাব রবি ভাইয়ের পাঠানো দ্বিতীয় ঘটনায়। চলুন শুনে আসি রবি ভাইয়ের পাঠানো নতুন আরো একটি ঘটনা। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স, আমাদের এবারের 500K স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ আয়োজনের দ্বিতীয় ঘটনায়। রবি ভাই এই ঘটনাটি শুনেছেন ওনার বন্ধু রায়হানের কাছ থেকে। রায়হানের নানু বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। রায়হান আবার সম্পর্কে তার আত্মীয় হন, কেননা রবি ভাইয়ের খালাতো বোনকে বিয়ে করেছে রায়হান ভাই। তো রায়হান ভাই যখন রবি ভাইয়ের সাথে কথা বলছিলেন, রবি ভাই তখন বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনার একটা পর্যায়ে বুঝতে পারলেন যে রায়হান ভাইয়ের কাছে ভয়ের কিছু ঘটনা রয়েছে। এগুলো নিয়ে যখন কথা হচ্ছিল তখন রায়হান ভাই বললেন যে রবি চলো ভাই আমার নানু বাড়িতে যাই, বেড়ায়ও আসবা, ঘটনাটা কোথায় ঘটছে সেটাও দেখে আসবা। তখন এই যে রায়হান ভাইয়ের যে স্ত্রী রবি ভাইয়ের সম্পর্কে খালাতো বোন হন, তিনি বললেন যে ভাইয়া চলেন, আপনিও দেখে আসলেন, ঘুরে আসলেন। রবি ভাই তখন চলে গেলেন ওনাদের সাথে। তো জায়গাটা এই টাঙ্গাইল জেলার মধুপুরের এমন একটা জায়গা, এই জায়গাটার নামের সাথে কিন্তু বাজার শব্দটা রয়েছে, আমরা কিন্তু জায়গার নামটা বলছি না, কেননা এই ঘটনাটি ওই পরিবারের নির্দিষ্ট কিছু সদস্যরা ছাড়া বাইরে ওভাবে কেউ তেমন জানে না। আর জানলে এত বছর পর নির্দিষ্ট একজন ব্যক্তি সম্পর্কে মানুষের একটা অন্যরকম ধারণা হতে পারে, এই জন্য আমরা সেই ব্যক্তিটির নাম বলছি না। তবে তার নামের আগে সৈয়দ আছে, আমরা সৈয়দ নানা বলছি, যেহেতু রায়হান ভাইয়ের নানা হন আমরাও সৈয়দ নানা বলবো, তার পুরো নামটি বলছি না। এই সৈয়দ নানা বেশ প্রভাবশালী এবং সম্মানিত একজন ব্যক্তি ছিলেন ওই সময়ে। ঘটনাটা ঘটেছিল 1969 সালে, এক্সাক্ট 1969 সালেই। তো উনি কিন্তু অনেক জমিজমার মালিক ছিলেন, কৃষিকাজ করতেন, তার অনেক শ্রমিকও ছিল, অনেকগুলো গরুও ছিল। ওনার যে গরুগুলো ছিল এর মধ্যে তিনটা গরু দিয়ে উনি কোনো কাজ করাতেন না, তিনটা ছিল বড় বড় ষাঁড় গরু, একটার নাম কালু, একটার নাম ধলা, আর একটার নাম শমশের। এই তিনটা গরুকে দিয়ে উনি ষাঁড়ের যে লড়াই হয় ওই এলাকায়, এই লড়াইগুলো করাতেন। দেখা যেত এই তিনটা গরুর হেরে যাবার কোনো রেকর্ড নাই। এই কারণে উনি যেখানেই যেতেন সেখানেই এই তিনটা গরু নিয়ে পুরস্কার জিতে আসতেন। এই যে শমশের যে গরুটা, এই গরুটা ছিল এই কালো এবং ধলা থেকে আরো আকারে বেশ বড়। এই তিনটা গরুর একটা বিশেষত্ব ছিল, এরা যখন মাঠে নামত, এরা মাঠে নামার সাথে সাথে এদের বিপরীতে যে গরুগুলো থাকত কেন যেন এরা মারাত্মক ভয় পেয়ে যেত। কিন্তু এই তিনটা গরু কখনো কোনো মানুষকে আক্রমণ করতে গিয়েছে এমন নজির কেউ পায়নি। এটা এক রহস্যময় ব্যাপার, কেন এই তিনটা গরু এমন হিংস্র হওয়ার পরেও কখনো কোনো মানুষকে আক্রমণ করেনি। শুধু তাই না, এই তিনটা গরু যে অন্য কোনো গরুকে দেখে তেড়ে যাবে এমনটাও কখনো হয়নি। কিন্তু মাঠে যখন নামত এরা ভয়ঙ্কর হিংস্র সিংহ থেকেও ভয়ঙ্কর হয়ে যেত। আশপাশের মাটি মনে হয় থরথর করে কাঁপত এরা যখন দৌড় শুরু করত। আর এটা দেখে অন্য পাশের গরু লড়াই তো দূরের কথা, উল্টো দিকে ঘুরে দিত দৌড়। আর লড়াই যদি করতে আসতো তাহলে 30 সেকেন্ডও টিকতে পারত না, ধরাশায়ী হয়ে যেত তিনটা গরুর সামনে। তবে তিনটা গরু যে একসাথে লড়াই করতো বিষয়টা এরকম না, উনি বুঝতেন যে ঠিক কোন গরুটাকে এই মাঠে নামাতে হবে। উনি ওই মাঠে তিনটা গরুকেই নিয়ে যেতেন, দেখতেন যে কোন গরুটার বিপরীতে ওনার গরুটা নামবে। ওই গরুটার অবস্থা দেখে উনি এই কালু ধলা শমশের তিনটার মধ্যে একটাকে বেছে নিতেন। তো এভাবে কিন্তু লড়াই চলত, সব সময় উনি প্রথম স্থানই অধিকার করতেন। তো এভাবেই চলছিল, সমস্যা হচ্ছিল না। এই গরুগুলোকে যে গোয়ালে রাখা হতো, গোয়ালের দুটো সাইড ছিল, এক সাইডে অন্যান্য গরুগুলো রাখা হতো আর অন্য সাইডে এই তিনটা গরুকে রাখা হতো। মাঝখানে কিন্তু বেড়া দেয়া থাকতো, এই তিনটা গরু কখনোই অন্য তিনটা গরু বলতে অন্য যে গরুগুলো ছিল এই গরুগুলোর সাথে মিশত না, এরা চুপচাপ থাকতো। তো এক রাতে ঘটে একটা ঘটনা, সেটা হচ্ছে এই সৈয়দ নানার স্ত্রী, ওনার নাম হচ্ছে মতিহার। এই মতিহার নানি উনি রাতে ওয়াশরুমের জন্য বাইরে বের হয়েছে, মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন, যেহেতু ঘর থেকে একটু দূরেই ওয়াশরুম। তো ওয়াশরুমটা এমন জায়গায় ওই গোয়াল ঘরের সামনে দিয়েই ওই ওয়াশরুমে যেতে হয়। উনি হাতে একটা কুপি বাতি নিয়ে যাচ্ছিলেন, তো ওয়াশরুমের পাশ দিয়ে যখন উনি যাচ্ছেন তখন উনি একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে কেউ একজন কথা বলছে ওয়াশরুমের ভেতরে। আবার একজন কথা বলছে, অন্য কয়েকজন তাতে সম্মতি দিচ্ছে, হু হু এরকম বলে, বা তারাও কিছু একটা শব্দ অপোজিট পাশ থেকে বলছে। মনে হচ্ছে যে একজন টিচার পড়াচ্ছে আর স্টুডেন্টরা সেটাতে সম্মতি দিচ্ছে। উনি বুঝতে পারলেন যে এই গোয়াল ঘরের মধ্যে কেউ আছে। উনি ওখানে একটু ভালো করে শোনার চেষ্টা করছেন, উনি বুঝতে পারলেন ওনার হাজবেন্ড এই সৈয়দ নানা এর ভিতরে আছেন। সৈয়দ নানা কিছু একটা জানতেন বা করতেন, এটা সম্পর্কে কিন্তু ওই মতিহার নানির একটা ধারণা ছিল। তো উনি যখন বুঝতে পারলেন যে সৈয়দ নানা ভিতরে আছেন, তখন উনি ওয়াশরুমে চলে গেলেন। ওয়াশরুম থেকে যখন ফিরছিলেন তখনও একই রকমের কথোপকথন চলছে। উনি তখন একটা কাজ করেন, ওনার হাতে যে কুপি বাতিটা ছিল ফু দিয়ে নিভিয়ে দেন। নিভিয়ে দেওয়ার পর আস্তে আস্তে পাটি পেটি পেটি পেটিপে ওই গোয়ালঘরের যেই অংশটা থেকে কথা আসছিল ওইখানে যেই দরজাটা ছিল ওই দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তো ওখানকার দরজাটা তো টাইট ফিট না, ফাঁকাই থাকে অধিকাংশ সময়, যাতে খালি গরু বের হয়ে যেতে না পারে। তাছাড়া চোর ডাকাত যে ঢুকবে এরকম কিন্তু না, গরু বেরিয়ে যেতে যাতে না পারে এই জন্য গোয়ালঘরের দরজা যেরকম হয় আর কি, ওই রকম ওখান থেকে কিন্তু অনায়াসে ভিতরে সবকিছু দেখা যায়। তো উনি এক পাশে দাঁড়িয়ে ভেতর দিকে তাকিয়েছেন, ভেতর দিকে তাকিয়ে দেখতে পান ধলা কালু শমশের এরা কিন্তু এক পাশে শুয়ে রয়েছে। আর নানা অর্থাৎ সৈয়দ নানা উনি কি করছেন, উনি হাতে একটা ছোটখাটো একটা লাঠি নিয়ে উনি বসে আছেন আর মাটির উপরে কিছু একটা দেখাচ্ছেন, এটা এদিকে ওইটা ওইদিকে, এখান থেকে আসতে হবে ওইখান থেকে যেতে হবে। আর ওনার ঠিক সামনাসামনি তিনটা অবয়বকে দেখা যাচ্ছে। এই তিনটা অবয়বের গলা অনেক লম্বা, আমরা মানুষ যারা আছি মানুষের গলার কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে, কাঁধ থেকে গলার একটা উচ্চতা রয়েছে। তো এদের গলা অনেক লম্বা, এরা হু 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 হ্যাঁ এদিকে হ্যাঁ ওইদিকে এরকম বলছে। আর এদের কণ্ঠগুলো অনেকটা ফাটা ফাটা, মানে কথাটা ক্লিয়ার না, একটু আসে একটু যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন কখনো কখনো আটকে যায়, তখন কথা কিন্তু কেটে কেটে আসে। আবার দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে কথা বলার সময় যদি নেটওয়ার্কের সমস্যা হয়, কখনো কখনো দেখা যাচ্ছে যে কথা কেটে কেটে আসে, মনে হচ্ছে ওদের কথা কেটে কেটে আসে বা ফাটাফাটা আর কি কথা। তো এরকম কিন্তু মনে হচ্ছে, ওরা যে কি বলছে এটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, নানাও কিছু একটা বলছেন হালকা বুঝতে পারছেন নানি আর কি। উনি ওখানে আর কোনো কথা না বলে সোজা ঘরে চলে যান। ঘরে গিয়ে কিন্তু উনি ঘুমান নাই, চুপচাপ আছেন, শুয়ে আছেন। নানা আসছেন বেশ কিছুক্ষণ পরে। আসার পর সৈয়দ নানাকে বলতেছেন যে কি ব্যাপার, তুমি গোয়াল ঘরে কি করতেছিলা, কার সাথে কথা বলতেছিলা? তখন সৈয়দ নানা বলতেছেন যে তুমি বুঝলা কিভাবে যে আমি গোয়াল ঘরে গেছিলাম? তখন নানি বললেন যে উনি ওয়াশরুমে গেছিলেন, আসার পথে উনি এই এই জিনিস দেখেছেন। উনি যে দাঁড়িয়ে এটা দেখেছেন, এটা শোনার পর সৈয়দ নানা ভীষণ রেগে যান আর কি। উনি এমনিও বেশ রাগি মানুষ ছিলেন স্বভাবগতভাবেই। উনি একদম সাফ বলে দেন যে খবরদার, এইটা নিয়ে আর কখনোই কারোর সাথে আলোচনা করবে না, আর ভবিষ্যতে যদি ভেতরে কোনো আওয়াজ শোনো, কথাবার্তার আওয়াজ শোনো, উকি ঝুঁকি মারার চেষ্টা করবে না। তখন নানি বলেন ঠিক আছে আমি আর যাব না। নানি কিন্তু বুঝতে পারলেন যে ঘটনাটা আসলে কি, এই যে কালু ধলা শমশের, এই তিনটা দেখতে স্বাভাবিক সারগরুর মতো মনে হলেও এদের ভেতরে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে, যার কারণে কোনো সারের লড়াইয়ে এরা হারে না। এর কয়েকদিন পর বেশ কিছুটা দূরের একটা গ্রামের একটা জায়গায় সারের লড়াই হওয়ার কথা ছিল, সেখানে নানাও যাবেন এই কালু ধলা শমশেরকে নিয়ে। তো নানা যখন ওখানে গিয়েছেন, যাবার পর দেখা গেল ওখানে যারা আসছেন অতিথি হিসাবে, এর মধ্যে একজন ব্যক্তি বেশ হুজুর মতো, অনেকটা বড় রকমের কোনো আলেম বলে মনে হচ্ছে, উনি বসে আছেন। তো ওনাকে দেখার সাথে সাথে নানার মন একটু খটকা লাগে, আর ওই লোকটাও নানার দিকে কিভাবে যেন একটু তাকান, কেননা নানার হাতে কিন্তু ওই কালু ধলা শমশেরের দড়ি ছিল। নানার দিকে একবার তাকান আর ওই সারগরুগুলোর দিকে একবার তাকান, তো উনি কিন্তু ওই আড় চোখে তাকাচ্ছেন, ওনার তাকানোটা কিন্তু নানাও খেয়াল করেছেন। এরপর যেটা হলো, নানা খেয়াল করলেন যে প্রথমেই যে গরুটার সাথে ওনার সারের লড়াই হবে, এই গরুটা বেশ তাগড়া। উনি সিদ্ধান্ত নিলেন শমশেরকে নামিয়ে দেবেন। শমশেরকে নামিয়ে দিলেন। শমশেরকে নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি খেয়াল করলেন যে শমশের নামার সবসময় আগে তার চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল টকটকে হয়ে থাকত, কিন্তু এখন মনে হচ্ছে শমশেরের চোখ দুটো স্বাভাবিক গরুর চোখ যেমন হয় ওই রকমই। এদিকে শমশের কিন্তু মাঠে নেমে গেছে। মাঠে নামার পর দেখা গেল যে উল্টো পাশে যে গরুটা ছিল শমশের এগেনস্টে, সে ধেয়ে আসছে, আর এই ধেয়ে আসা দেখে শমশের উল্টো দিকে ঘুরে দৌড় দিচ্ছে, মানে সে ভয় পেয়েছে ওই গরুকে দেখে। নানা তো বুঝতে পারছেন যে এরকম তো কখনো হয় না, শমশের তো কখনো এরকম করে না। উনি তখন একটা কাজ করলেন, উনি শমশেরকে মাঠ থেকে তুলে আনলেন। তুলে আনার পর এই কালুকে নামাই দিছেন। কালুকে নামাই দেওয়ার পর ঘটনা কিন্তু একই ঘটছে। এরপর কালুকে তুলে এনে ধলাকে নামাই দিছেন, ঘটনা একই ঘটছে। উনি বুঝতে পারলেন না ঘটনাটা কি, ওই জায়গায় উনি হেরে গেলেন, প্রথমবারের মতো উনি হেরে গেছেন। হেরে যাওয়ার পর উনি তিনটা গরু নিয়ে চলে আসছেন। আসলে ওই যে ওইখানে একজন ভদ্রলোক বসেছিলেন, উনি বেশ বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি ওখানে আসার পরপরই ভয়ঙ্কর কোনো কিছুর অস্তিত্ব টের পেয়েছিলেন। উনি তখন এমন একটা কাজ করেছিলেন, তা হচ্ছে ওইখানে যদি কেউ জাদুটোনা করে কোনো সুপার ন্যাচারাল এন্টিটিগুলোকে কোনো গরুর মধ্যে প্রবেশ করায়, তাহলে উনি অল্প সময়ের জন্য সেগুলোকে বন্দি করে একটা জায়গায় রাখতে পারত। উনি সেটাই করেছিলেন। এইটা কিন্তু এই সৈয়দ নানা বুঝতে পারেননি। উনি বাসায় আসছেন, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তখন এই তিনটা সারগরুকে উনি গোয়ালে বেঁধে রেখেছেন। গোয়ালে বেঁধে রাখার একটু পরে, মানে তখন বের হন নাই ভেতর থেকে, হঠাৎ করে পেছন থেকে ওনাকে ডাক দেয়। ডাক দেবার পর উনি দেখেন তিনটা অবয়ব দাঁড়িয়ে আছে। এই তিনটা অবয়ব সেই তিনটা অবয়ব যে তিনটা অবয়বকে নানি দেখেছিলেন রাতের বেলা। এই অবয়বগুলোর মধ্যে একটা অবয়ব বলছে যে আপনি কি জানেন যে আমরা কিছু সময়ের জন্য বন্দী হয়েছিলাম? তখন সৈয়দ নানা বলছেন যে হ্যাঁ, আমি কিছুটা বুঝতে পারছিলাম, কারণ তোমরা আমার গরুগুলোর মধ্যে ছিল না। তোমরা যদি থাকতা তাহলে তো এরা লড়াইয়ে জিতে যেত। তখন ওই জিনদের মধ্যে একটা জিন জানায় যে শোনেন, আপনি তো জানেন যে আমরা সিলাত প্রকৃতির জিন, আমরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির জিন, আমাদেরকে আটকে রাখা অত্যন্ত দুরূহ ব্যাপার, তাই ওই আলেম উনি জানতেন যে আমাদেরকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। খুব অল্প সময়ের জন্য একটা বেষ্টনী দিয়ে আমাদেরকে বন্দী করে ফেলেছিলেন, আর অল্প সময়ের মধ্যে আমরা সেই বেষ্টনী ভেদ করে বেরো হয়ে গেছি, আমাদেরকে স্থায়ীভাবে উনি আটকান নাই। কিন্তু উনি যে এই গরুগুলোর ভেতর থেকে আমাদেরকে বের করে ফেলছেন, এখন কিন্তু আমাদের পক্ষে অনেক কাজ করা সম্ভব হবে না। তখন নানা বেশ চিন্তিত হয়ে পড়েন, তারা ঘরে চলে আসেন বেশ মন মরা। প্রথমবারের মতো এরকম একটা সম্মানহানি হয়েছে, সবসময় তো উনি জিতে যান, এবার উনি জিততে পারলেন না। তো নানি তো শুয়ে আছেন, নানার মন খারাপ, ভয়ে নানি কথাও বলেন নাই যে কি হইল না হইল। সকালবেলা নানি নানাকে আর খুঁজে পাচ্ছেন না বিছানায়, চিন্তা করেছেন যে হয়তো বা আগে থেকে উঠে গেছে, আশেপাশে গেছে। তো উনি গিয়েছেন হচ্ছে ওই গোয়াল ঘরে, উনি চিন্তা করছেন গরুগুলোকে উনি ছেড়ে দেবেন। গোয়াল ঘরে যখন উনি গিয়েছেন তখন উনি দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। তিনটা গরু কিন্তু এক পাশে দাঁড়িয়ে আছে, এই যে কালো ধলার শমশের, না না গোয়াল ঘরের এমন একটা পাশে পড়ে আছেন ওই যেই পাশটাতে তিনটা গরু থাকে এই লড়াই করার জন্য, যে তিনটা গরু, তো ওদেরই একটা সাইডে উনি আছেন। তবে ওই গরুগুলো এমনভাবে বাধা রয়েছে, এরা কিন্তু এই পাশে আসতে পারবে না, অর্থাৎ এতটুকু পথ ওরা আসতে পারবে না। ওইখানে নানা ভয়ঙ্কর বাজে অবস্থায় মৃত হয়ে পড়ে আছেন। নানি তো এটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন, আশপাশ থেকে লোকজন চলে আসে, ওই বাড়িতে তো আরো দিন মজুররা থাকতো, তারা চলে আসে। এসে যখন নানাকে দেখেছে, তারা দেখতে পায় যে গরুর খুর দিয়েই তাকে ক্রমাগত আঘাত করা হয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় গরুর খুরের আঘাত, গরুর খুরের সাথে ময়লা থাকে, সেই ময়লাগুলোও একটা ছোপ ছোপ দাগ রেখে গেছে, খুব বাজেভাবে শরীরের সব জায়গায় আঘাত করেছে। যখন নানাকে ধরতে গেছে তখন মনে হচ্ছে একটা কেঁচো যেরকম হয়, তার কোনো হাড় থাকে না, মনে হচ্ছে নানার শরীরে কোনো হাড়ই নেই, একদম হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, মনে হচ্ছে গোলে পানি হয়ে গেছে। নানাকে ওখান থেকে বের করে আনা হয়, নানার দাফন কাফন করার সব বন্দোবস্ত করা হয়। নানার যে ইমিডিয়েট ছোট ভাই, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি এই তিনটা গরুকে বিক্রি করে দেবেন। নানি কিন্তু ওনার যেই দেবর অর্থাৎ নানার ছোট ভাই, তাকে কিন্তু ঘটনাটা বলেছিলেন যে ওই রাতে উনি কি দেখেছেন। তখন মূলত নানার ছোট ভাই সিদ্ধান্ত নিয়েছেন এই গরু তিনটা রাখা যাবে না, এই গরু তিনটা বিক্রি করে দিতে হবে। তখন ওই রাত্রে, মানে নানার দাফন কাফন সম্পন্ন হয় ওই রাত্রে, নানার ছোট ভাই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন যে একটা অবয়ব, যেই অবয়বটার গলা অনেক লম্বা, তার সাথে তিনটা গরু রয়েছে। তিনটা গরুকে দেখুন চিনতে পারেন, কালো ধলা আর শমশের। তো ওই অবয়বটা বলছে যে খবরদার, এই তিনটা গরু বিক্রি করার কথা চিন্তাও করবি না, ঘুম ভাঙলে এই তিনটা গরু আল্লাহর নামে জবাই করবি, জবাই করবার পর এই তিনটা গরু দুস্থ এতিম যারা আছে, গরিব মানুষ যারা আছে, এই তিনটা গরু জবাই করে এর মাংসগুলো তাদের মধ্যে বণ্টন করে দিবি, আর এই বাড়ির লোকজন এই মাংস খেতে পারবে না। উনি যখন এটা দেখলেন, উনি দেখার পর চিন্তা করলেন যে তাহলে তো কাজটা এভাবেই করতে হবে, এটাকে হেলাফেলা করা যাবে না। উনি এটাও খেয়াল করলেন যে এই তিনটা গরু বেশ অসুস্থ বলে মনে হচ্ছে, এরা খুব দুর্বল, অথচ তাদের মধ্যে কিন্তু ওই রকম কোনো সমস্যা আগে থেকে দেখা যায়নি, হঠাৎ করে এরা খুব অসুস্থ বলে মনে হচ্ছে, দাঁড়াতেই পারছে না, এমন একটা অবস্থা। যেই গরুগুলো ষাঁড়ের লড়াই করত তারা এখন দাঁড়াতেই পারছে না। এই স্বপ্ন দেখার পর উনি খুবই দ্রুততার সাথে এই তিনটা গরু জবাই করে ঠিক যেভাবে স্বপ্নের নির্দেশনা দেওয়া হয়েছিল ওই অনুযায়ী গরুর মাংসগুলো বণ্টন করে দেন। এরপরে কিন্তু ওই পরিবারে আর কোনো সমস্যা হয়নি। তো নানার যিনি ছোট ভাই, উনিও চিন্তা করেছেন যে আমি দুইটা গরু কিনি, ষাঁড়ের লড়াই করা যায় কিনা, একটা ঐতিহ্য ধরে রাখা আর কি। উনি দুটো গরু কিনেও ছিলেন, কিন্তু দেখা যেত ওই দুটো গরু যখনই ওই লড়াইয়ের মাঠের কাছাকাছি যেত কেমন যেন একটা অসুস্থ অসুস্থ ভাব হয়ে যেত। লড়াই করা তো দূরে কথা, এদেরকে টেনে আবার বাড়িতে নিয়ে আসাটা একটা কষ্টকর ব্যাপার হয়ে যেত। আর প্রথমবার যে দুটো গরু কিনেছেন, এই দুটো গরু মারা গিয়েছে, যখন মারা গিয়েছে তখন ওদেরকে দেখে মনে হয়েছে যে গরুর কোনো খুর দিয়ে অর্থাৎ অন্য কোনো শক্তিশালী গরু এসে এদেরকে এমনভাবে আঘাত করেছে খুর দিয়ে এরা মারা গেছে। এরকম ঘটনা দুইবার হয়েছিল, তো দুই দুই চারটা গরু কিন্তু ওনার এভাবে মারা গেছে। এরপরে উনি বুঝতে পেরেছেন যে এটা নিয়ে আমরা আর সামনে আগাতে পারবো না, এটার যাত্রা এখানেই সমাপ্ত করতে হবে। এরপর অবশ্য নানা ছোট ভাই আর এই কাজ করেননি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার খেয়াল করুন যে এই যে দুর্ধর্ষ শিলাত প্রকৃতির জিন, যেগুলো এরকম তিনটা জিনকে বশ করে এই গরুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, তখন এই গরুগুলো লড়াইয়ে জিতে যেত। আর নানার মৃত্যুটাও কিন্তু হয়েছিল এই কারণেই, যখন ওই ব্যক্তিটা ওই শিলাত জিনগুলোকে ওই গরুগুলো থেকে আলাদা করে ফেলেছিলেন, মূলত তখন এই শিলাত জিনগুলো অনেকটাই মুক্ত হয়ে গিয়েছিল, ওরা সুযোগ খুঁজছিল, ওই সুযোগেই নানাকে মেরে ফেলেছে। আসলে একটা ব্যাপার একদম ধ্রুব সত্য, তা হচ্ছে জিনেদেরকে বশ করে কেউ যদি কোনো কাজ করাতে যায় তার ফলাফল কিন্তু ভালো হয় না, ওরা একটু সুযোগ পেলেই হয়েছে একদম সর্বনাশ করে দিবে, তাকে তো মারবেই, এমনও হতে পারে তার বংশধরদের সহ একদম শেষ করে দিবে, বংশ পরম্পরায় এই অভিশাপ লেগেই থাকবে, এমন একটা অবস্থা হয়ে যায়। এই কারণে জিনেদেরকে বশ করে কোনো কাজ করানো মোটেও উচিত নয়। শুধু বশ করিয়ে কেন, তাদেরকে দিয়ে কোনো কাজ করানোই উচিত নয়, কেননা তারা কিন্তু স্বাধীন সত্তা, আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনভাবে তৈরি করেছেন, আমাদের গোলামি করার জন্য তাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেননি, এটা কিন্তু সুস্পষ্ট, তারা আমাদের গোলামি করবে না। হ্যাঁ, আমাদের যে গবাদি পশুগুলো রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন উপকারে লাগে, হাল চাষ করে, দুধ দেয়, এছাড়া অন্যান্য কাজে লাগে, সেগুলোর হিসাব আলাদা, কিন্তু আমরা কিন্তু এমন কোন সত্তাকে বশ করে তাদেরকে দিয়ে কাজ করাতে পারি না, বা তাদের ইচ্ছার বিরুদ্ধে এমন কোন কাজ করাতে পারি না, কেননা এই বিষয়ে হাদিসেও সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আর তাদের হিসাব হবে তারাও জান্নাত জাহান্নামে যাবে, সুতরাং তারা আমাদের গোলামি করবে এমন চিন্তা করাটা একদমই ভুল একটা চিন্তা। যারা এরকম চিন্তা করেন যে জিন বশ করে আমরা কোনো কাজ করব, এটা কিন্তু সুস্পষ্ট হারাম। হ্যাঁ, কোনো জিন কোনো ব্যক্তির আমলের কারণে তার কাছে এসেছে, সে নিজে থেকেই তার কাছে আসে, তার কাছে দীন ইসলাম শেখে, সে যদি নিজের ইচ্ছায় কোনো কিছু করে দেয় সেটা কিন্তু ভিন্ন বিষয়, কিন্তু তার ইচ্ছার বিপরীতে তাকে দিয়ে কাজ করানো এটা কিন্তু প্রথমত অন্যায়, দ্বিতীয়ত সুযোগ পেলেই এরা কিন্তু প্রতিশোধ নেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে, চমৎকার দুটি ঘটনা আমরা পরপর শেয়ার করলাম ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করছি আসছে ঈদ উল আজহা স্পেশাল এপিসোডে ওনার দুর্দান্ত আরো কিছু ঘটনা ইনশাআল্লাহ আমরা পেতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের পাঁচশো কে স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের পাঁচশো কে স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের তৃতীয় ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, তিনি কিন্তু আপনাদের খুবই পরিচিত সাংবাদিক এনামুল হক আবির ভাই। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। ওনার ঘটনার একটা বিশেষত্ব হচ্ছে উনি পারতপক্ষে কোনো তথ্য গোপন থাকুক এটা চান না, সব তথ্য উনি জানানোর চেষ্টা করেন। তবে এখন যে ঘটনাটি শেয়ার করব, উনি অনেকটা বাধ্য হয়েই অনেক তথ্য এড়িয়ে গেছেন, সেটাও জানিয়েছেন, এবং উনি যে ঘটনা শেয়ার করেছেন সেই জায়গার ভিডিও আমাদেরকে উনি শেয়ার করেছেন, এমনকি যেই ব্যক্তির সাথে উনি কথা বলেছেন তার আসলে একটা ভিডিও স্টেটমেন্ট যে উনি নিয়েছেন এটাও আমি অবাক হয়ে গিয়েছি। তো পুরো ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন, তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। এই ঘটনাটি মূলত ঘটেছিল যেই জায়গাটাতে, সেটা হচ্ছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাউখির গ্রামে। ঘটনার যিনি বর্ণনাকারী আসলে একজন বলা যাবে না, কয়েকজন, স্থানীয় একজন বৃদ্ধ ভ্যান চালক, তার নাম হচ্ছে খোকন হাওলাদার, তার বয়স 70 বছর, তার বাবার নাম মৃত আফতার আলী হাওলাদার, তার গ্রামও কিন্তু এই খাউখিরেই আর কি। আর এই যে হারুন মল্লিক নামক আরেকজন ব্যক্তি, উনি কিন্তু এই ঘটনাটির আসলে মূল বর্ণনাকারী। এই দুইজন ব্যক্তি, যে দুইজনের নাম বললাম আর কি, খোকন হাওলাদার আর হারুন মল্লিক এরা কিন্তু সম্পর্কে মামা ভাগিনা হন আর কি। এই দুইজনের বাড়ির দূরত্ব মাঝখানে 100 গজ সর্বোচ্চ আর কি, মানে একদম কাছাকাছি। এবার আসি মূল ঘটনায়। মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে পশ্চিম দিকে 500 গজ দূরত্বে একটি বটগাছ আছে যার বয়স আনুমানিক 400 বছরেরও বেশি। স্থানীয় মুরব্বীদের সাথে আলাপকালে জানা যায় কিছু অলৌকিক ঘটনা, যেমন ওই বটগাছটিকে স্থানীয়ভাবে 5 পীরের দরগা হিসাবেই জানে। ঘটনাক্রমে জানা যায় ওই বটগাছটি এখন যেখানে রয়েছে সেখানে নাকি বহু আগে 80 হাতের মতো পানি ছিল। একসময় স্টিমার লঞ্চ সহ অনেক কিছু চলাচল করত এখান থেকে। ঘটনা প্রবাহে যতটুকু জানা যায় প্রায় 400 বছর আগে কোন এলাকা থেকে 5 জন বুজুর্গ দরবেশ এই এলাকায় এসেছিলেন। তারা এই নদীর চরে এসে আস্তানা গাড়েন এবং এই বটগাছটি রোপণ করেন। এই জায়গায় বা এই এলাকার হাজার হাজার মানুষের বিভিন্ন কল্যাণে তারা কাজ করেছেন, তাদের আধ্যাত্মিক সাধনা চালিয়ে গিয়েছেন। কথিত রয়েছে এই 5 দরবেশের অনুসারীদের মধ্যে অনেক জিনও ছিলেন, যাদের ভিতর অনেকে আবার বিভিন্ন ধর্মের অনুসারী হলেও তারা ছিলেন এই 5 পীরের এক নিষ্ঠ ভক্ত। এই সমস্ত জিনেরা কখনো কারো ক্ষতির কারণ হয়েছে বলে শোনা যায়নি, বরং এদের দ্বারা অনেকে উপকৃত হওয়ার তথ্য পাওয়া যায় এমনটাই আর কি শোনা যায়। একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য মতে এই 5 দরবেশ বা 5 পীর ছিলেন আধ্যাত্মিক জগতের এক উচ্চ স্তরের সাধক। তারা দিন ও রাতের কোন নির্দিষ্ট সময় আহার গ্রহণ করতেন এবং তাদের দেখা পাওয়া ছিল সাধারণ মানুষের জন্য দুষ্করই বটে। তারা না চাইলে কেউই তাদের আসলে ওভাবে দেখা পেতেন না। যতটুকু জানা যায় ওনাদের সম্পর্কে যে সপ্তাহের কোন এক নির্দিষ্ট দিনে এই 5 দরবেশ সম্মিলিতভাবে এলাকার মানুষের কল্যাণে কিছু তদবির ফিকির এগুলো দিতেন। তো ঘটনাটি তো বহু আগের, যার কারণে ওই 5 দরবেশ বা 5 অলিদের নামধাম সম্পর্কে তেমন একটা আসলে জানা যায় না। ঘটনাক্রমে জানা যায় ওই বটগাছটির কোন পাতা বা ডাল কিংবা কোন শেকড় ছেঁড়া বা কাটা নিষেধ। যদিও একবার এলাকার একজন লোক আজ থেকে আর বহু বছর আগে এই গাছের একটি ডাল কেটেছিলেন ইচ্ছাকৃতভাবে, মানে অবজ্ঞা করে, তার পরের দিনে নাকি ওই বটগাছটির ওখান থেকেই একটা কুমিরে তাকে টেনে নিয়ে যায়, তার লাশও আর খুঁজে পাওয়া যায়নি। লোক বিশ্বাস মতে এই গাছের ডাল কাটলে নাকি রক্ত বের হয় এবং সেই লোক যে কাটে আর কি সে মুখ নাক দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। এমনই একজন ব্যক্তি মোহাম্মদ হাবিবুর রহমান, যার বাড়ি ছিল খাওখির গ্রামে, ওই 5 পীরের দরগার কাছাকাছি তার বাড়ি আর কি। ঘটনার সময়টা 1990-এর দশক। তো উনি ছিলেন শারীরিকভাবে দারুণ সৌন্দর্যের অধিকারী, খুব শক্তপোক্ত একজন মানুষ। তিনি এই বটগাছ সম্পর্কে বেশ উদাসীন ছিলেন আর অনেক কৌতূহলী মানুষও ছিলেন। কি কারণবশত একবার তিনি সিদ্ধান্ত নেন যে এই বটগাছটির একটি ডাল উনি কাটবেনই। যেইভাবে সেই কাজ, তিনি একটি ডাল ঠিক করে ফেললেন এবং সেটা কাটলেন। কাটার পর হালকা লাল রঙের রক্তও বের হলো। এটা হয়তো কোনো কষও হতে পারে, রক্ত হতে পারে, এমনটাই উনি চিন্তা করেছেন। তিনি ভাবলেন, এ আর এমন কি, এটা তো আর বিশেষ কিছু না। ওই ব্যক্তি বাড়িতে আসেন, হালকা কাজ শেষে উনি একটু বাগানে যান। এরপর বাগানে যাবার পর মনে হলো কোনো কিছুর সাথে ওনার পায়ে একটু গুতা লেগেছে, তীব্র ব্যথা অনুভব করেন। একটু পরেই এই ব্যথাটা আরো বাড়তেই থাকে। স্থানীয় একজন গ্রাম্য ডাক্তারের থেকে প্রাথমিক চিকিৎসা উনি নিয়েছেন, তবে রাতে দেখা যায় ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয়েছে। এমনকি ওই রাতেই তার পা ভয়ঙ্করভাবে ফুলে ফেঁপে ওঠে। এরপর বহু চিকিৎসা করালেও তার পা আর ভালো হয়নি। এক পর্যায়ে তার পায়ে তীব্র পচন দেখা যায়, পা কাটলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এরকম আর বহু ঘটনা রয়েছে ওখানে। এবার সেই মূল ঘটনায়। ঘটনার সময়কাল 2007 সাল। এই খাওখির 5 পীরের দরগায় বটগাছটি থেকে বরাবর দক্ষিণ দিকে 200 গজ দূরত্বে স্থানীয় হারুন মল্লিকের বাড়িতে হারুন মল্লিকের স্ত্রীর সাথেই ঘটনাটি ঘটেছিল। হারুন মল্লিকের স্ত্রীর নামটাও এনামুল হক আবির ভাই আমাদেরকে বলেছেন, সঙ্গত কারণে নামটি প্রকাশ করছি না। ওই ভদ্র মহিলার কাছে একটি সাপ যেত প্রায়ই, যেটা তার পরিবারের অনেকেই দেখেছে। অনেকেই জানত যে ওই সাপটি ছিল মনসা সাপ। হারুন মল্লিকের স্ত্রীকে স্বপ্ন যোগে আবার স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় এসেছে, স্বপ্নেও এসেছে, বাস্তবেও এসেছে, তার কাছে এসে নাকি ওই সাপটা কথা বলে, বলে ওই বটগাছের গোড়ায় দুধ ও কলা দিতে আর তাকে পূজা দিতে হবে। এদিকে এই যে হারুন মল্লিক, উনি কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম, ওনার স্ত্রীও কিন্তু এরকমই একজন মহিলা। উনি বরাবরই অস্বীকার করতেন যে না, এই কাজটি আমার দ্বারা হবে না, কেননা এটা আমার ধর্ম এলাও করে না। এদিকে একদিন হয় কি, আচমকা বিকেলের দিকে এই হার মল্লিকের ছোট ছেলে খেলতে গিয়ে পড়ে হাত ভেঙে যায়, প্রচন্ড ব্যথায় ছটফট করতে থাকে। পরের দিন সকালবেলা একটা অলৌকিক বিষয় দেখা যায়, ভাঙা হাতটি সম্পূর্ণভাবে জোড়া লেগে গেছে, এমনভাবে ভেঙেছিল যে এটা ঝুলছিল, অথচ সকালবেলা সেটি সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে, সেটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে দৌড়ে বেড়াচ্ছে। তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করা হলে ওই ছেলেটি জানায় যে মায়ের কাছে যে সাপটি আসে রাতের বেলা, ওই সাপটি এসেছিল, সাপটি এসে কি যেন করেছে, এরপর তার হাত ভালো হয়ে গেছে। এটা শোনার পর সবাই বেশ অবাক হয়ে যায় যে এক রাতের মধ্যে হাতটা এইভাবে ভালো হয়ে গেল। তো যাই হোক, এরই মাঝে ওই সাপটি ওই ভদ্র মহিলাকে আবার স্বপ্নে দেখায় যে তুই বটগাছের গোলায় দুধ কলা দেয় আমার দিয়ে আয়, আমাকে একটু পূজা দে। তারপর বিভিন্ন ধরনের টাকা পয়সার প্রলোভন দিতে থাকে, কিন্তু ওই মহিলা বারবারই বলে দেয় যে না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা আমার দ্বারা হবে না। 2007 সালের 25শে নভেম্বর ওই রাতে ওই সাপটি সরাসরি ওই মহিলার কাছে যায়, ওই মহিলার সাথে কথা বলতে থাকে। কথা বলার পর সামনাসামনি একটা সাপ ফণা তুলে মানুষের মতো কথা বলছে, প্রিয় লিসেনার্স একবার চিন্তা করুন যে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু ওই ভদ্র মহিলা অর্থাৎ এই হারুন মল্লিকের স্ত্রী ওই অবস্থাতে সাপ সাপ জানিয়ে দেয় তার দ্বারা এই সাপকে পূজা দেওয়া সম্ভব না, এটা তার ধর্মের সাথে যায় না। তখন ওই সাপটি নাকি বের হয়ে যাচ্ছিল, যখন বের হয়ে যাচ্ছে তখন ওই মহিলার স্বামী হারুন মল্লিকের সামনে সাপটা পড়ে গেছে। তখন হারুন মল্লিক কি করেছেন, এলোপাথারি ভাবে একটা ইট দিয়ে আঘাত করতে থাকেন। প্রথমে একটা ইট দিয়ে আঘাত করেছেন, দেখা গেল যে এই আঘাতটা সাপের মাথায় লেগেছে, সাপটা মুচড়ামুচড়ি করছে, আবার ওই ইটটা উঠিয়ে আবার ওটা দিয়ে আঘাত করেছেন। এবার একটা লাঠি নিয়ে উপর জুপুরি আঘাত করা শুরু করেছেন। এদিকে দেখা যায় যে উনি আঘাত করছেন, ভেতর থেকে ওনার স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেছে, ইট দিয়ে মাথায় আঘাত করেছেন, ওনার স্ত্রীর মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে, লাঠি দিয়ে আঘাত করছেন, ওনার স্ত্রীর শরীরে সেই লাঠির আঘাত লাগছে এবং লাঠির আঘাতের যে চিহ্ন এটা ফুটে উঠছে। এদিকে হয় কি, ওই সাপটা মারাও যায়, হারুন মল্লিক ওই সাপটিকে মেরে পাশের বাগানে ফেলে দেয়। হারুন মল্লিক একজন দিনদার পরহেজগার খাঁটি ইমানদার ব্যক্তি, তাই উনি ওনার স্ত্রীর মুখে এই সাপের বিষয়টা আগেও শুনেছিলেন, এই কারণে সাপটির কথা শুনতে শুনতে উনি সাপের উপর বেশ বিরক্ত এবং ক্ষিপ্ত হয়েছিলেন, যার চূড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এইবার হলো ওই সাপটিকে হত্যা করার মাধ্যমে। রাতের বেলা ওই রাতেই আর কি প্রচন্ড ভাঙচুর শুরু হয়ে যায় বাড়ির আশপাশের বাগানে, এমত অবস্থায় ওই ভদ্র মহিলার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় পৌঁছায়। ওই রাতে মহিলাকে বেঁধেও রাখা যায় না, তার শরীরে 50-60 জন লোকের শক্তি চলে এসেছে, যেই তার কাছে যায় তাকে ছুঁড়ে ফেলে একদম ছোটখাটো কোনো ঢিলের মতো। ওই রাতে ওই মহিলা হঠাৎ করে হুবহু সাপের মতো আচরণ শুরু করে, সাপ যেরকম ফোসফোস শব্দ করতে থাকে ঠিক এইভাবে শব্দ করছে। এই দেখে ওনার স্বামী বাড়ির পাশের একজন রাকিকে ডেকে নিয়ে আসলে সেই রাকি এসে বলে যে ভাই, এটা আমার পক্ষে সম্ভব না, এটা হচ্ছে মনসার আসর, এটার চিকিৎসা, এটার ঝাড়ফুঁক করার বিদ্যা এটা সম্পূর্ণভাবে আলাদা, এটা একটা বিশেষ জ্ঞান, এটা সাধারণ ঝাড়ফুঁকের মতো না। তবে উনি একটা পরামর্শ দেন, যে করেই হোক এনাকে আটকে রাখতে হবে, অর্থাৎ ওই ভদ্র মহিলা যেন কোনোভাবেই ঘর থেকে বাইরে বের না হয়, ঘর থেকে যদি একবার বাইরে বের হয়ে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন ঘরে সব দরজা জানালা আটকে দিয়ে দরজার বাইরে পাহারা বসানো হয় এবং দরজার বাইরে থেকে পেরেক মেরে দেওয়া হয় যাতে করে দরজা সহজে খোলা না যায়। সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে যায়, তা হচ্ছে রাত তখন 2-2:30 মতো বাজে, তখন কেউ একজন ওই বেড়ার ছিদ্র দিয়ে ভেতর দিকে তাকিয়েছে যে ঘটনাটা কি। তখন সে যেটা দেখে এটা আসলে কেউ বিশ্বাসই করতে চাইবে না, সেটা হচ্ছে ওই ঘরের মধ্যে কোনো মহিলা নাই, সেখানে ভয়ঙ্কর একটা সাপ কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। এইটা যেইটা ওই লোকটা দেখেছে সে তো একটা চিৎকার দিয়ে উঠেছে যে আরে এটা কি, ঘরের ভিতর তো এই হারমুল্লার বউ নাই, বউ তো সাপ হয়ে গেছে। তখন তো ওই দরজা খোলা হয়, দরজা খোলার পর দেখে যে এই ঘটনা চারদিকে তো ছড়িয়ে যায় যে হারুন মোল্লার বউ সাপ হয়ে গেছে। একটা মানুষ কিভাবে সাপ হয়ে যায়, এই জিনিসটা দেখার জন্য বহু মানুষ ওই রাতের বেলা আসা শুরু করেছে। সবাই এসে দেখে এই ঘটনা, যেই ওই সাপটিকে দেখেছে এমন ভয় পেয়েছে, সবাই এক নজর দেখে দিকবিদিক দৌড়ানো শুরু করেছে। ঘটনার বর্ণনাকারী যে খোকন মিয়া, উনি নিজেও এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিজের চোখে দেখেছেন ওই সাপটাকে, একটি বড় হাঁসকে ছোঁ মেরে গিলে ফেলেছে। সাপটি হাঁসটিকে খেয়ে পুনরায় আবার ঘরের দরজার সামনে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আবার কুণ্ডুলি পাকিয়ে বসেছে। এদিকে সরাসরি সাপ রূপে হাঁস খেয়েছে, এই জিনিসটা তো আসলে খোকন চাচা নিজেও দেখেছেন, শুধু যে উনি দেখেছেন তা না, ওই বাড়ি আরো বেশ কিছু লোকজন দেখেছেন। দিনের বেলা এই ঘটনা ছড়িয়ে পড়ে থানা, উপজেলা, এমনকি জেলা পর্যায়ে, অনেক লোকজন তো দেখতে আসছে। কিন্তু এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, অনেকেই দেখে যে ওই সাপটি অস্বাভাবিকভাবে মোচড়ানো শুরু করেছে এবং এর আকার আকৃতিও পরিবর্তন ঘটছে। একটা পর্যায়ে নাকি ওই সাপটা আবার ওই ভদ্র মহিলার রূপে ফেরত আসে, তবে তার হিংস্রতা সাপের মতোই ছিল, ফুসফুস করা, এমনকি কাঁচা হাঁস মুরগি মাছ ছিঁড়ে ছিঁড়ে খাওয়া কোনোটাই বাদ যায় না। আর তার যে জিহ্বাটা, এটা বারবার সাপের মতো বের করার ভেতরে ঢোকায়, আর তার চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে। সে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করে, সে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে না, সে সাপের মতো গড়িয়ে এগে বেঁকে যাওয়ার চেষ্টা করছে। সে মানুষের রূপে থাকলেও পরিপূর্ণ আচার আচরণ সাপের মতো হয়ে যায়। এক পর্যায়ে ওনাকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। ওনাকে নাকি বহু ওঝা কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু উনি সুস্থ হন নাই। এভাবে চলতে থাকে প্রায় ৬ মাস, এই রকম দেখা যায় কিন্তু ওনার ভিতরে এই সমস্যাটা ছিল। আর ওনার যে স্বামী হারুন মল্লিক, উনি নিজের মুখেই বলেছেন এই ঘটনাগুলো। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ওঝা কবিরাজকে নিয়ে আসলেও ওনার স্ত্রী সুস্থ হয় না। একটা পর্যায়ে এই ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জগন্নাথপুর এলাকার একজন হিন্দু ঠাকুর ছিলেন, যিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই এলাকায় আসেন, এরপর থেকে এখানেই থেকে গিয়েছিলেন। তো ওনার নাম হচ্ছে দুলা ঠাকুর। এই দুলা ঠাকুরের কাছে নিয়ে গেলে উনি বলেন যে আরে, এই বিদ্যা তো এত সহজ বিদ্যা না, এই বিদ্যা হিন্দু মুসলিম বা বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে অল্প কিছু লোকজন জানে, মনসা সাপের যেই চিকিৎসা, যে ঝাড়ফুঁক, এটা কিন্তু সবাই জানে না। তো উনি একটা সহজ সমাধান দিয়ে দেন, যে এত কিছু করার দরকার নাই, জাস্ট একটা কাজ করো, ৮০,০০০ টাকা বা এর থেকে বেশি টাকা দিয়ে একটা গরু কিনবা, এর কম হবে না, এটা কিনে এটাকে জবাই করে মানুষদেরকে খাইয়ে দিবা, তাহলেই ঠিক হয়ে যাবে। সত্যি তাই, এটা করার পর এই হারুন মল্লিকের স্ত্রী একদম স্বাভাবিক জীবনে ফেরত আসেন, আর কোনো সমস্যা হয়নি। তবে এই দুলা ঠাকুর উনি আরো বেশ কিছু বিষয় বলেছিলেন, যেটা কিন্তু এই হারুন মল্লিক প্রকাশ করতে নিষেধ করেছেন, যদিও বা এনামুল হক আবির ভাইকে বলেছেন, তবে এটা প্রকাশ করার অনুমতি পাওয়া যায়নি। উনি বলেছেন, অর্থাৎ এই দুলা ঠাকুর যিনি, উনি বলেছিলেন যে এই যে মনসা, এই জিনগুলো এমন শক্তিশালী, আর তাদের যে কর্মকাণ্ডগুলো, এটা কিন্তু আমরা সাধারণ যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে চিন্তা করতে পারি না, এরা খুবই রহস্যময়, এরা যদি কারো পিছনে লাগে বংশসহ নির্বংশ করে ছাড়ে। তো হারুন সাহেব যিনি, উনি আরো বেশ কিছু কথা বলেছেন, এটা আসলে প্রকাশ করাটা ঠিক হবে না। আমি নিজেও পিওলিস্টেনার্স, আমি এনামুল হক আবির ভাইকে বলেছেন যে ভাই, মনসা সাপের এই বিষয়গুলো আসলে আমাদের পক্ষে ওভাবে প্রকাশ করা উচিত হবে না, দেখা যাচ্ছে তাদের যে গোপন জিনিসগুলো এগুলো গোপনই থাক, এগুলো আমারও জানার দরকার। আমিও এনামুল হক আবির ভাইকে বলেছেন যে ভাই, এটা আমাকেও বলেন না, আপনি শুনেছেন এটা আপনার মধ্যেই রাখেন, যে জিনিস প্রকাশ করা নিষেধ সেটা নিষেধই থাক, যে জিনিস সবাই জানে আমরা সেটা বলার চেষ্টা করি। তো যাই হোক, এই যে দুলা ঠাকুর যিনি, উনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এই এলাকার সাঙ্গর পাইতরা বনে আশ্রয় গ্রহণ করেন, আর ওই জঙ্গলে বসে উনি সাধনা শুরু করেন। মহান স্বাধীনতা যুদ্ধের পর ধীরে ধীরে উনি ওই এলাকার বেশ পরিচিত এক মুখ হয়ে ওঠেন, এই ঝাড়ফুঁক কবিরাজি, এই কারণে আর কি। অনেক মানুষ আল্লাহর রহমত ওনার দ্বারা উপকৃত হয়েছে। আর এনামুল হক আবির ভাইয়ের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় ১.৫ কিলোমিটার মতো। তো খাউখির ঝড়ঝৈরা তলা বা পাঁচ পীরের দরগার, ওখানে অবস্থিত প্রাচীন যে বটগাছটি রয়েছে, এই বটগাছটির গোড়ায় যে ফাঁকা স্থানটি রয়েছে, এখানে এলাকার বহু মানুষ দুটি বিশাল আকৃতির কালো সাপকে দেখেছে, যে সাপগুলোর মাথায় মুকুট রয়েছে। এলাকার অনেকের ভাষ্য যে গভীর রাতে, রাত প্রায় ৩টার দিকে, এই দুটি সাপ শো শো শব্দ করে প্রায় এই বটগাছ থেকে শুরু করিয়ে ওখান থেকে আরো একটি দরগা বাড়ি আছে ওখানে চলাচল করে থাকে। তবে এত বড় আকৃতির সাপ দেখলে যে কোনো মানুষের ভয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। স্থানীয় বেশ কয়েকজন মুরব্বীর সাথে আলাপকালে জানা যায় যে ওই সাপ দুটিকে তারা ছোটবেলা থেকে আজ পর্যন্ত বহুবারই দেখেছেন। এই সাপ দুটি সাপের আকৃতি থেকে মানে সাধারণ সাপের আকৃতি থেকে বেশ কয়েকগুণ বড়, আর তারা যখন চলাচল করে তারা এমনভাবে গর্জন করে মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে। এই সাপ দুটি রাতের নির্দিষ্ট কিছু সময় এই পাঁচ পীরের দরগা থেকে অন্য একটি দরগা বাড়ির ঘন জঙ্গল বিস্তৃত এলাকায় চলাচল করে থাকে। এ সময় তারা আরো জানান যে এই সাপ দুটি কিন্তু খুবই শান্ত, কখনো কারো ক্ষতি করেছে এমনটা শোনা যায়নি। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহলে তো ক্ষতি করবেই। মানুষ সাপের রূপে রূপান্তরিত হওয়া প্রসঙ্গে বিশিষ্ট রাকি হাফেজ মৌলানা রহমতুল্লাহ বলেন, এটা কিন্তু এই যে ইনামুল হক আবির ভাই তার কাছ থেকে শুনেছেন কি, যে উনি বলেছেন যদি কাউকে মনসা আসর করে সেটা সহজে কাটানো অনেক দুরূহ ব্যাপার, আর মনসা খুবই শক্তিশালী। মানুষ সাপ হওয়া প্রসঙ্গে হাফেজ মৌলানা রহমতুল্লাহ বলেন যে মানুষ কখনো সাপ হতে পারে না, এটা আল্লাহর বিধানে নেই, তবে মনসা খুবই শক্তিশালী, এরা যদি আসর করে নজরবন্দি করেও আসলে মানুষকে সাপের আকৃতিতে দেখাতে পারে। তো এরকম দু একজন রোগী নাকি এই হাফেজ মাওলানা রহমতুল্লাহ নিজেও দেখেছেন, চিকিৎসা করারও চেষ্টা করেছেন। মনসার সাপ সম্পর্কে একজন হিন্দু কবিরাজ যার নাম হচ্ছে নন্দকুমার ঠাকুর, উনি বলেছেন যে মনসা তাদের ধর্মে মহাসম্মানিত এবং মহাশক্তিশালী একজন দেবী, আর তার পক্ষে আসরকৃত ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য সাপের রূপ ধারণ করানো বা মানুষকে ওই রূপে দেখানো একটা সাধারণ বিষয়। এর থেকে আরো অনেক জটিল বিষয় নাকি এখানে রয়েছে। তো এগুলোও এনামুল হক আবির ভাইকে উনি বলেছেন, সেগুলো প্রকাশ করতেও নিষেধ করেছেন। এই ঘটনাটি এনামুল হক আবির ভাই সংগ্রহ করেছেন 2026 সালের 27 মার্চ, এবং উনি যখন সংগ্রহ করেছেন প্রিয় লিসেনার্স তখন কিন্তু আমাকে উনি জানিয়েছেন। উনি বলেছেন ভাই এই ঘটনা এরকম মানুষ সাপে রূপান্তরিত হয়ে গিয়েছিল, বহু মানুষ এটা দেখেছে, এটার প্রত্যক্ষদর্শী বহু মানুষ সেখানে আছে, আর ঘটনা তো খুব বেশি দিন আগের কথা না, 2007 সালের ঘটনা, তো এখনো বহু মানুষ সেখানে রয়েছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে। তখন আমি বলি ঠিক আছে ভাই আপনি ঘটনাটা সংগ্রহ করেন, তারপর দেখি আমরা এটা প্রচার করবো ইনশাল্লাহ, যতটুকু প্রচার করা যায় যতটুকু গোপনীয়তা রেখে এটা উপস্থাপন করা যায় সেটাই আমরা করবো ইনশাল্লাহ। তো এরপরে আরো একটা ঘটনা রয়েছে, এই ঘটনাটা আসলে অনেক আগের, প্রায় 200 বছর আগের ঘটনা। তো সময়কাল আনুমানিক 1830 সালের আশেপাশে কোন একটা সময় হবে আর কি। তো ওনাদের ওই এলাকায় অত্যন্ত সুপরিচিত একটি ঘটনা এটা, আব্দুল আলিম গারুলি আর তার সাপের ঘটনা নিয়ে বহু লোকগান জারিগান প্রচারিত হয়েছে, ছোটবেলায় ক্যাসেটেও শোনা গিয়েছে। এই ঘটনার যে ঘটনাস্থল বর্তমান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ভোলতলিপাড়া খলিফা বাড়ির পাশে। যতটুকু জানা যায় আব্দুল আলিম গারুলির বাড়ি ছিল তৎকালীন প্রাচীন ঝালকাঠির কোন এক অজপাড়া গায়ে। তিনি ছিলেন এক বাবার এক সন্তান, তার বাবাও আসলে অনেক আগে মারা গিয়েছিলেন, শুধু তার মা ছিলেন। তিনি কয়েক মাস যাবৎ সদ্য বিবাহ করা একজন পুরুষ। সবচেয়ে বড় কথা হলো তিনি ছিলেন একজন বিখ্যাত গারুলি। ওখানকার আঞ্চলিক ভাষায় সাপুরেকে গারুলি বলা হয়। কথিত আছে যত বড় সাপি হোক আর যত বড় বিষাক্ত সাপি হোক না কেন, কোন সাপি নাকি আব্দুল আলিম গারুলির আসলে বশীভূত হবে না, এটা চিন্তা করা যায় না, তার বসে থাকতেই হবে। ওই সময়কার দেশ বরেণ্য একজন সাপুরে ছিলেন তিনি, যদি কাউকে সাপে কামড় দিত সে যত বড় সাপি হোক না কেন, অর্থাৎ যত বড় বিষাক্ত সাপি হোক না কেন, তার হাতে সব সাপের বিষ পানি হয়ে যেত। এই আব্দুল আলিম গারুলি তিনি ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি। তৎকালীন উনি বিভিন্ন জেলায় মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করেছেন নৌকা চড়ে, সাপুরে নৌকার বহন নিয়ে তিনি ঘুরে বেড়াতেন বনবাজারে। তিনি একসময় তার সাপুরে নৌকার বহন নিয়ে অবস্থান নেন বর্তমান পটুয়াখালী জেলার কলাতলির ভোলতলি পাড়ায়। ওখানে কয়েকটা দিন অবস্থান করার সময় তিনি জানতে পারেন খলিফা বাড়ির পাশেই নদীর পাশে একটা ঘন জঙ্গল বিস্তৃত একটা পরিত্যক্ত বাগান রয়েছে, ওখানে একটা সাপ আছে, সেই সাপ নাকি খুবই ভয়ঙ্কর, তার গর্জন শুনলেই নাকি কলিজা শুকিয়ে যায়। এ সময় তিনি আরো শুনতে পান এখানে যেই সাপুরেই এই সাপকে ধরতে আসছে, সেই পরের দিন সবকিছু গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে, কোন সাপুরই এই সাপকে বশ করতে সক্ষম হয়নি। এই কথা শুনে তার ভেতরে একটা দাম্ভিকতা এবং অহংকার কাজ করে। আমি এত বড় গারুলি মানে সাপুরে আর এই সামান্য সাপকে ধরতে পারবো না। এ সময় তিনি মনে মনে পণ করেন, এই সাপকে আমার বশ করতেই হবে। এক পর্যায়ে তিনি বিকেলবেলায় সেই জঙ্গল বেষ্টিত বাগানটিতে যান এবং সাপের সেই জায়গাটি তিনি পরীক্ষা নিরীক্ষা করেন বেশ সময় ধরে এবং একটি গর্ত আবিষ্কার করেন যেখানে ওই সাপটা বসবাস করত। এ সময় তিনি একটি কড়ি ছুড়ে মারেন গর্তের দিকে, তবে কড়িটি খুব জোরে তার দিকে ফেরত আসে। তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ সাপ না, তাই ওই দিনকার মতো তিনি ফেরত যান। ওই দিন রাতে তিনি স্বপ্নে দেখেন কেউ যেন তাকে বলছে ওই বাঁশের গোড়ায় ওই সাপকে ধরতে হলে একটা পাঠা বলি দিয়ে ওই সাপকে পূজা দিয়ে তাকে ওই সাপকে বশ করতে হবে, নতুবা ওই সাপকে ধরা সম্ভব নয়। কেমন স্বপ্ন দেখে আব্দুল আলিম গারুলি খুব রাগান্বিত হন এবং ওই সাপকে ধরবে বলেই উনি পণ করে বসেন। যেইভাবে সেই কাজ, আব্দুল আলিম গারুলি পরের দিন সকালে উঠেই তিনি প্রস্তুতি নিয়েছেন সেই সাপকে ধরার। সকল প্রস্তুতি সম্পন্ন করে তিনি চলে আসেন সেই জঙ্গল বেষ্টিত বাগানের ভেতর বিশাল বাঁশের নিচে সাপের গর্তের কাছে। এ সময় তিনি ভালো করে চারপাশটি দেখে নিয়ে শুরু করেন তার তন্ত্রমন্ত্র। তিনি বেশ আশ্চর্য হয়ে যান, তার দীর্ঘ সাপ ধরার জীবনে এমনটা কখনোই ঘটেনি। এত তন্ত্রমন্ত্র বিদ্যা প্রয়োগ করেও যখন সাপকে বসে আনতে পারছেন না, তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আর সেটা হচ্ছে যে তার অর্জনকৃত যে একটা বিশেষ বিদ্যা ধুলা পড়া বা ধুল পড়া, এই ধুল পড়া নিক্ষেপ করবেন। তিনি ধীরে ধীরে সেই ধুল পড়া সাপের গর্তের দিকে ছুড়ে মারেন। শুরু হয় ভয়ঙ্কর তাণ্ডব। সাপের গর্ত থেকে ভয়ঙ্কর গর্জন শুরু হয় যেন বজ্রপাত হচ্ছে সাপের গর্তের ভেতর। এ সময় তিনি এমন কিছু শব্দ শুনেছেন, উনি একটু হালকা ভয় পেয়েছেন এটা সত্য, তবে তিনি তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে বজ্রপাতের মতো গর্জন করতে করতে অবশেষে গর্ত থেকে বের হয়ে আসে সেই সাপ, তবে আকারে বেশ ছোট আকৃতির একটা সাপ। এই সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই দেখলেন সাপটি বের হয়ে মাটিতে একটা গড়াগড়ি দিয়ে বিশাল বড় প্রলয়ঙ্করী রূপ ধারণ করে এবং এক ছোবলে আব্দুল আলিম গারুলিকে মুখে তুলে নিয়ে সোজা বাঁশঝাড়ে উঠে যায়, অর্থাৎ কামড় দিয়ে তাকে মুখে নিয়ে বাঁশঝাড়ের উপরে উঠে গেছে। কথিত আছে ওই সাপ নাকি তিনটা বাঁশ ঝাড় পেঁচিয়ে ধরে আব্দুল আলিমকে বা আব্দুল আলিম গারুলিকে মুখে নিয়ে একেবারে বাঁশের মাথায় উঠে যায়। এদিকে আব্দুল আলিম গারুলির মায়ের মনের ভিতর কিন্তু ছটফট করতে থাকে। তিনি সবার কাছে নিজের ছেলের খোঁজ খবর করতে থাকেন, কেউ তো খোঁজ খবর দিতে পারে না। এ সময় ওই জঙ্গলের পাশে থাকা খলিফা বাড়ির একজন বৃদ্ধ মহিলা, যিনি রান্নার জ্বালানি সংগ্রহ করতে ওই বাগানে গিয়েছিলেন ডালপাড়া কুড়াতে, এক পর্যায়ে বাঁশের নিচে গেলে তিনি মাথায় টপটপ করে ফোটায় ফোটায় পানি পড়া অনুভব করেন। পানির উৎস খোঁজ করতে গিয়ে তিনি যখন উপরের দিকে তাকিয়েছেন তখন প্রচন্ড ভয়ে একটা চিৎকার করেন, ওরে বাবা রে মারে এ কি হলো রে। এ সময় তিনি দেখতে পান বিশাল ভয়ঙ্কর একটি সাপ একটি মানুষের কামড়ে ধরে বাঁশের ছাড়ে পেঁচিয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি ছুটে যান বাড়ির ভেতর এবং চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এই সময় এই ঘটনা শুনে কেউ কেউ ছুটে যান তাদের বাড়ির পাশে অবস্থানরত সাপুরেদের নৌকায়। চিৎকার চেঁচামেচি ও এই ঘটনা শুনে আব্দুল আলিম গারুলের মা ও তার স্ত্রী ছুটে সেই বাগানে গিয়েছেন। আশেপাশে শত শত মানুষ কিন্তু দেখেছেন এই দৃশ্য। তবে এই সাপকে ধরার প্রস্তুতি এবং স্বপ্নে দেখা সকল বিষয়টি আব্দুল আলিম গারুলি তার মা এবং স্ত্রীকে আগে থেকে জানিয়েছিলেন যে এই সাপটিকে এইভাবে ধরতে হবে আর না হলে কিন্তু ধরা যাবে না। এ কথা শোনার পর কিন্তু তার মা এবং স্ত্রী নিষেধ করেছিলেন যে এটায় যেন ইনভলভ না হয় আব্দুল আলিম গারুলি। তবে বলে রাখা ভালো, আব্দুল আলিম গারুলির স্ত্রী ছিলেন বংশ পরম্পরায় একজন সাধক। তিনি আব্দুল আলিম গারুলি থেকেও অনেক বড় বিদ্যায় পারদর্শী ছিলেন, যেটা উনি কখনোই কারো কাছে প্রকাশ করেননি। কখনোই উনি স্বামীর থেকে নিজেকে বড় করার জন্য এমন কোনো কাজ করেননি যেটাতে তার স্বামীর অমর্যাদা হয়। এখন তার স্বামী এই অবস্থায় আছে, উনি কি করবেন? আব্দুল আলিম গারুলির স্ত্রী লোকদেরকে বললেন যে একজন হিন্দু ঠাকুর ডেকে আনতে এবং কি পাঠা নিয়ে আসতে। যেভাবে সেই কাজ, সবাই মিলে পাশের মন্দির থেকে একজন পুরোহিতকে ডেকে আনেন, তিনি পূজার সমস্ত আয়োজন করেন, একটা পাঠা বলি দিয়ে পূজা শুরু করেন। কথিত আছে ছয় চারি দুধ, চারি মানে অনেক বড় একটি পাত্র, তো চারি ভর্তি দুধ ও এক চারি দুধ কলা মিশ্রণ রাখা হয়। এ সময় আব্দুল আলিম গারুল স্ত্রী তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। ধীরে ধীরে ওই সাপ আব্দুল আলিম গারুলিকে মুখে নিয়ে নিচে নেমে আসে। আব্দুল আলিম গারুলিকে মাটিতে রাখে এ সময় দেখা যায় বিষে আব্দুল আলিম গারুলের শরীর নীলবর্ণ হয়ে গেছে। আব্দুল আলিম গারুলের স্ত্রী তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে সাপ আব্দুল আলিম গারুলের শরীর থেকে বিষ তুলে ওই ছয় চারি দুধের ভিতর ঢালতে থাকে। এক পর্যায়ে সাপ আব্দুল আলিম গারুলের শরীর থেকে বিষ তুলতে তুলতে শেষমেশ ছয়টা চারি ভর্তি একদম যেই দুধগুলো ছিল কালো হয়ে যায়। আব্দুল আলিম গারুলি বিষমুক্ত হয়। এক পর্যায়ে সকলে ধরাধরি করে আব্দুল আলিম গারুলিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায়। কথিত আছে কিছুক্ষণ পরেই সেই সাপ দুধ কলা রাখা চাইতে মুখ দিয়ে নিমিশেই সব খেয়ে ফেলে। এক পর্যায়ে আব্দুল আলিম গারুলির স্ত্রীর কাছে বশ মানে সেই সাপ। শেষে ধীরে ধীরে সাপটি গিয়ে আব্দুল আলিম গারুলির নৌকায় উঠে পড়ে। অবশেষে আব্দুল আলিম গারুলি ভয়ঙ্কর বিপদ ও মৃত্যুর মুখ থেকে ফেরত আসেন। বহু চেষ্টা ও চিকিৎসার তিন দিন পর আব্দুল আলিম গারুলির জ্ঞান ফেরত আসে এবং তিনি কিছুটা সুস্থতা বোধ করেন। যতটুকু জানা যায় ওই সাপটি মোট সাত দিন আব্দুল আলিম গারুলির নৌকায় ছিল। শেষ দিন আব্দুল আলিম গারুলি সাপটিকে বিরাট এক নদীর কিনারায় বসে বিদায় জানায়। তো এই সাপটি নৌকা থেকে নেমে নদীর চরে থাকা মহিষের পাল থেকে মাঝারি আকৃতির একটি মহিষ মুখে নিয়ে নদীতে নেমে যায়। আব্দুল আলিম গারুলির নাম ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশের মাটিতে। যতটুকু জানা যায় সাপটি ছিল মনসা সাপ। এই ঘটনাটিটা কি ওই এলাকার বহু মানুষ বংশ পরম্পরায় শুনে আসছে, এটা নিয়ে কিন্তু গান রচিত হয়েছে, পালা গান, জারি গান, সারি গান, এমনকি ক্যাসেট প্লেয়ারেও কিন্তু এই গান রেকর্ড করা হয়েছে যে সাপে ধরিল রে, সাপে নিয়ে গেল রে, আব্দুল আলিম গারুলি রে, সাপে নেয় ভাই রে উড়াইয়া, এরকম আর কি। সর্বশেষ যে ঘটনাটি এটি শুনেছিলেন এনামুল হক আবির ভাই, ওনাদের যে একটা ধানি জমি আছে ওই ওই সাইডের একজন ব্যক্তির কাছ থেকে, তার নাম হচ্ছে তোফাজ্জল বিশ্বাস। তো ঘটনার স্থলটা ওই তোফাজ্জল বিশ্বাস যিনি আর কি, তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বে। এই ঘটনাটি নিয়ে ইন্টারনেটে নাকি অনেক ভিডিও আছে, চাইলে যে কেউ গিয়ে বাছাই করে আসতে পারে। তো আমরা যে সর্বশেষ ঘটনাটি শুনলাম আর কি, এটা কিন্তু এই যে আমরা বললাম যে তোফাজ্জল বিশ্বাসের বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বে। অনেকেই ইন্টারনেট সার্চ করে, ইউটিউব সার্চ করে কিন্তু এই ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে মনসার সাপ সম্পর্কে অনেকে অনেক কথাই বলেন। অনেকে বলেন যে এদের কিন্তু মাথা একটা না, অনেকগুলো হয়, তিন মাথা, পাঁচ মাথা, সাত মাথা, আরো অনেক মাথা হতে পারে। এরা আসলে খুবই রহস্যময় একটা জাতি, জিনেদের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটা জাতি এই মনসা সাপ বা মনসা জিন। রাতের বেলা সাপকে আঘাত করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কোন সাপ যদি আমরা কেউ দেখি সাপকে মারার আগে বলতে হবে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও। তিনবার বলার পরে যদি না যায় তাহলে বুঝতে হবে সেটা সাপ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জানতেন যে তার উম্মতরা ভুল করে অনেক সময় জিনকে মেরে ফেলবে, আর অকারণ তো জিনকে মারা যাবে না। জিনেদের মধ্যে তো এরকম অনেকে আছে সাপের বৈশিষ্ট্যপূর্ণ, এই কারণেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সতর্কতা আমাদেরকে শিখিয়েছেন যে এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রিয় লিসেনার্স, আমাদের এই ঘটনাটা এ পর্যন্ত ছিল। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে আপনার পাঠানো ভয়ঙ্কর এই ঘটনা দুটির জন্য। এখন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের পাশ্চক স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের চতুর্থ ঘটনায়। নাহুত ফেদালা, ভেলাদ কাফ্রিয়ান, এই ঘটনাগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই ঘটনাগুলো আমাদেরকে সংগ্রহ করে যিনি দিয়েছিলেন তিনি কিন্তু আর কেউ নন, আমাদের সবার প্রিয় মোহাম্মদ জুবায়ের ইসলাম ভাই। ওনার পাঠানো একটি ঘটনা আমাদের স্পেশাল এপিসোডে থাকবে না তা কি হয়, এবার উনি এমন একটি রহস্যময় ঘটনা পাঠিয়েছেন যা চিন্তা করলেও শরীরটা শিউরে ওঠে। চলুন সেই ঘটনায় চলে যাই। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন চট্টগ্রামের পাঠানটুলি এলাকার এক বড় ভাই যার নাম হচ্ছে হিমেল বড়ুয়া। ওখানে যে বড়ুয়া পাড়া রয়েছে সেখানে ওনার বসবাস। মূলত উনি দেশের বাইরে যখন গিয়েছিলেন তখন এই ঘটনাটি শুনেছিলেন। সেই ঘটনাটি জুবায়ের ইসলাম ভাই ওনার কাছ থেকে শুনে আমাদেরকে পাঠিয়েছেন। তো সেই ঘটনায় চলে যাই। তিব্বত থেকে উদ্ভব হওয়া মানস নদীর প্রবাহ কিন্তু প্রায় 3,200 কিলোমিটার এলাকা জুড়ে, যেটি হিমালয়, আসাম আর ভুটানের বুক চিরে অতিবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। হিমালয়ের নিম্নাঞ্চল যেটা রয়েছে, এই নিম্নাঞ্চল থেকে ইংরেজি ভিয়ের আকৃতির দুটি গিরিখাত দিয়ে নদীটি ভুটানের মাঝখান দিয়ে ভারতের দক্ষিণ পশ্চিম দিকে আসাম রাজ্যের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা দিয়ে প্রবেশ করেছে। এক কথায় আসাম রাজ্যে প্রবেশের মুখে সুবিশাল পাহাড়ি বনভূমি আবৃত প্রাকৃতিক সৌন্দর্যের যে অসামান্য নিদর্শন রয়েছে, এটা সত্যি মনোমুগ্ধকর। বর্তমানে ভারত ও বাংলাদেশের অনেক ভ্রমণ পিয়াসী মানুষ প্রতি বছর মানসিক প্রশান্তির জন্য ঘুরে আসে মানস নদী সংলগ্ন বিভিন্ন স্থান। গত বছর এই হিমেল বড়ুয়া ভাই, উনি ওনাদের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, উনি এবং ওনার এক জ্যাঠাতো ভাই আসামে অবস্থিত ওনাদের বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন মনস্ট্রিতে গিয়েছেন। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পর্কের কিছু টানা পোড়েনের কারণে ভিসা জোগাড় করতে বেশ কাঠখড় পোহাতে হয়েছিল ওনাদেরকে। যাক, তারপরও বহু কষ্টে নির্দিষ্ট সময়ের মধ্যেই এক মাসের ভিসা জোগাড় করে উনি এবং ওনার সেই ভাই পৌঁছতে পারেন অনুষ্ঠানে। ওনাদের দুজনেরই পরিকল্পনা ছিল, যদি অনুষ্ঠানটা 11 দিনের মাঝে শেষ হয় তাহলে অরুণাচল প্রদেশের মানস নদীর বনভূমি সংলগ্ন এলাকা ঘুরে আসবেন। মোটামুটি 8 দিনের মধ্যেই মূল অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় সেই সুযোগটা চলেও আসে। দেরি না করে উনি আর ওনার ভাই পৌঁছে যান পশ্চিম কামেং জেলায়। যতটুকু সম্ভব বনভূমির কাছাকাছি একটি গ্রামে হোম স্টেতে 5 দিনের জন্য ওঠেন উনি আর ওনার সেই ভাই। ভারতে যারা ঘুরতে গিয়েছেন তাদের অনেকে কিন্তু হোম স্টের সাথে পরিচিত। স্থানীয় অধিবাসীরা টুরিস্টদের জন্য নিজ বাড়িতেই থাকা এবং খাবারের ব্যবস্থা করে থাকে, তাতে তাদেরও কিছু ইনকাম হয় আর টুরিস্টদেরও বেশ সুবিধা হয়। ছোট ছোট এসব হোমস্টেতে খুব বেশি অতিথি রাখা আসলে যায় না। ওনারা যে হোমস্টেতে উঠেছিলেন সেটি গ্রামের শেষ সীমানায় একটি পাহাড়ের মাঝের দিকে বেশ কিছুটা স্থান কেটে বানানো হয়েছে। ওই পাহাড়ের পাদদেশ দিয়েই বয়ে চলেছে মানস নদী। প্রথম দুদিন হোমস্টের যিনি মালিক, তার ছেলের নাম হচ্ছে প্রসাদ, তার গাইডে বেশ ভালোভাবেই পাহাড় নদী বনভূমির অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান উনি আর ওনার সেই ভাই। তৃতীয় দিন সকালে নাস্তা করছেন, এমন সময় হোমস্টের যিনি মালিক, ওনারা কিন্তু এদেরকে অধিকারী বলে, অর্থাৎ হোমস্টের মালিক ওনারা বলেন হোমস্টের অধিকারী। তো সেই হোমস্টের অধিকারী, তার যার নাম হচ্ছে প্রকাশ মাহাতো, তো তিনি জিজ্ঞেস করলেন যে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, খাবার ঠিক আছে কিনা, সব টুকটাক কথা জিজ্ঞেস করে জানতে চাইলেন যে স্যার আজকে কোন দিকে যাওয়ার ইচ্ছা বলবেন। তখন এই হিমেলদার যিনি বড় ভাই, উনি বললেন যে নদী ধরে একটু উপরের দিকে যেতে চাই আমরা। তখন আবার এই প্রকাশ মাহাতো উনি বললেন যে স্যার একটা অনুরোধ করি, আজ পূর্ণিমার দিন যদি আপনারা উপরের দিকে যান তাহলে সন্ধ্যার আগেই পাহাড় থেকে নেমে আসবেন দয়া করে। কেন এই প্রশ্নটা যখন করেছেন তখন এই প্রকাশবাবু উত্তর দেন, পাহাড়ি নদী তো, পূর্ণিমায় এই নদীতে হরকাবান হয়, অর্থাৎ ফ্লাশ ফ্লাড যেটাকে বলে, হঠাৎ করে পানির একটা তীব্র প্রবাহ নেমে আসে, অল্প সময় থাকে, পার্বত্য এলাকাগুলোতেই এটাকে আসলে হরকাবান, বা মরু এলাকাতেও কিন্তু এই হরকাবান হয়, এটাকে হারকাবান বলা হয়, হরকাবান বলে, আবার হরপা বানও বলে। এই যে বান, বান মানে যেই বন্যা, এটা থেকেই মূলত এই যে হঠাৎ করে হয়তো, এই জন্য কেউ এটাকে হরপা বা হরকা বা হারকা বলে, এর থেকেই হারকাবান, হরকাবান বা হরপাবান এই শব্দটা এসেছে আর কি। তো এটা যখন হয় তখন কিন্তু এর কাছাকাছি থাকা মোটেও নিরাপদ না, যা সামনে আছে সবই কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায়। উনি জানান যে এদিকের সকলেই বিষয়টা জানে, আপনার অতিথি মানুষ, তাই জানিয়ে দিলাম, একথা বলেই প্রকাশ মাহাতোবাবু চলে যান। খাওয়া দাওয়া শেষ করে ওনারা উঠে ওই প্রসাদকে সাথে নিয়েই সেই দিনের ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যান। নদীর উপরের দিকে উঠতে উঠতে প্রসাদকে ওই প্রকাশবাবুর কথাগুলো জানাতে সে হো হো করে হেসে ওঠে। তখন এই হিমেলদা আর ওনার ভাই দুজনই তার হাসি দেখে বেশ একটু ভেবাচেকাই খেয়ে যান। হাসির কারণ জিজ্ঞেস করতে প্রসাদ ওনাদেরকে শোনায় এক অদ্ভুত ঘটনা। স্থানীয় লোকগাথা অনুসারে মানস নদীর চলাচলের এই দিকটায় পাহাড়ের উপরের দিকে অর্থাৎ যেদিক দিয়ে পানি অর্থাৎ নদীর পানি নেমে আসে সেই দিকে কোন একটি স্থানে পাহাড় গাছপালা দিয়ে ঢাকা বেশ নির্জন একটি স্থান রয়েছে, যে স্থানে নদীটি একটু প্রশস্ত এবং পানি বেশ শান্ত। শোনা যায় ওই জায়গার আশেপাশে একসময় ছোটখাটো এক সাঁওতাল গ্রাম ছিল। গ্রামের মানুষ নদীর ওই স্থানে তাদের নিত্য নৈমিত্তিক ধোয়া পাল্লা, গোসল, তারপর অন্যান্য যে কাজ, রান্নার যে পানি, তারপর খাবার পানি, এই জিনিসগুলো সংগ্রহ করত। সাঁওতালরা এমনিতে বাইরের মানুষের সাথে খুব বেশি মিশত না। নিজেরা চাষবাস, পশুপালন, কাপড় চোপড় বানানো, মধু সংগ্রহ ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করত। সাধারণ মানুষদের মধ্যে খুব অল্প সংখ্যক ফেরিওয়ালা জাতীয় কিছু ছোট ব্যবসায়ীদেরকে প্রতি মাসে চার দিন নিজেদের গ্রামে ঢোকার অনুমতি দিত। সেই চার দিন কোনোভাবেই অমাবস্যা বা পূর্ণিমা থাকে না এমন চার দিন। ফেরিওয়ালা ছাড়াও প্রতি মাসের শেষ পূর্ণিমার পরের দিন একজন স্বর্ণ ব্যবসায়ীর গ্রামে যাওয়ার অনুমতি ছিল। তাদেরকে এমনভাবেই সময় দেয়া হতো যে যাতে করে কারোর সাথে আসলে দেখা না হয়। কোন এক পূর্ণিমার দিন দুপুরের পরে গ্রামে মেয়েদের চুরি, বালা, প্রসাধনী বিক্রয়কারী ফেরিওয়ালা আর সেই স্বর্ণ ব্যবসায়ী একই দিনে গ্রামে আসেন। আসলে কিন্তু একই দিনে গ্রামে আসার নিয়ম নাই, কেউ কারোর সাথে কিন্তু দেখা করতে পারে না, কারোর সাথে কারো দেখা হয় না। সাঁওতাল প্রধান তাদের একই দিনে, তাও পূর্ণিমার দিন তাই কাছাকাছি সময় আসার কারণে বেশ রাগান্বিত হয়ে দুজনকে একসাথে ঝেঁটিয়ে বিদায় করে দেন। দুজনেরই মন খারাপ করে গ্রাম থেকে বের হয়ে মানস নদীর পাড়ে এসে একজন আরেকজনকে দোষারোপ করে থাকে। এই বেটা, তোর তো আসার কথা ছিল, তুই আসলি কেন? ও বলে, না না, আমার আসার কথা ছিল, তুই আসলি কেন? এরকম করে একজন আরেকজনকে দোষারোপ করছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ভিতরে শুরু হয় হাতাহাতি, এরপরে মারামারি। সেই মারামারিতে প্রসাধনী ফেরিওয়ালা বেশ আহত ক্লান্ত হয়ে সাঁওতালদের সেই ঘাট থেকে একটু উপরের দিকে একটি পাহাড়ের পাদদেশে বেশ বড় একটা টিলার আড়ালে বসে বসে বিশ্রাম নিতে থাকে। স্বর্ণকার ওই প্রসাধনী ফেরিওয়ালাকে মারধর করে অনেক আগেই চলে যায়। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে। হঠাৎ লেকের ঘাটের দিকে কয়েকজন মানুষের গলা শুনে সাহায্য পেতে পারে এই আশায় টিলা থেকে একটু মাথা উঁচু করে তাকায় সেই ফেরিওয়ালা। কিন্তু সে মাথা তুলে দেখে কয়েকজন নয়, বরং বাচ্চারা ব্যতীত পুরো গ্রামের সকল নারী, পুরুষ, বৃদ্ধ সকলে হাতে মশাল, তারপর ভালো পোশাক পরা আর মুখে এক অদ্ভুত নকশা করে ঘাটের কাছে এসে জমায়েত হয়েছে। এরপর মশালগুলো পথের দুই ধারে সারিবদ্ধভাবে পুঁতে রাখে, যেন মনে হয় তারা কাউকে পথের নির্দেশনা দিচ্ছে, এবং নিজেরাও সারিবদ্ধভাবে মশালের পেছনে দাঁড়িয়ে নিজেদের ভেতরে নিচু স্বরে কথা বলতে থাকে। এভাবে কিছুক্ষণ যাবার পর ফেরিওয়ালা শুনতে পায় সাঁওতালদের গ্রামের দিক থেকে মৃদু ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে। আর সেই আওয়াজ শোনা মাত্র সকল সাঁওতাল মাটিতে উবু হয়ে শুয়ে প্রণাম করার ভঙ্গিতে পড়ে থাকে। মিনিটখানেক পরে ফেরিওয়ালা দেখে বিশাল দেহি, বেশ কয়েকটি অদ্ভুত শিংওয়ালা ভয়ঙ্কর মূর্তি, অদ্ভুত নীল রঙের আলো ছড়ানো দুটো মহিষের টানা রাজকীয় একটি গাড়ির সামনে পেছনে নিরাপত্তা প্রহরীর মতো এগিয়ে আসছে নদীর ঘাটের দিকে। আর তাদের একদম পেছনে মাথায় টুপি দেয়া কালো আলখেল্লা পরিহিত একটি দীর্ঘকায় অবয়ব, দুই হাতে চেইনযুক্ত একটি ছোট ঘণ্টা ঝুলিয়ে আসছে। সেই ঘণ্টার শব্দই ফেরিওয়ালা শুনেছে এতক্ষণ। ঘাটের কাছে আসতেই ফেরিওয়ালার চোখ পড়ে মহিষের টানা সেই গাড়ির ভেতরের বিশালাকার একটি কফিন জাতীয় চারকোনা বক্সের ভেতরে রাজ পোশাক পরিহিত চারটি হাত বিশিষ্ট বিশালাকার এক ভয়ঙ্কর অবয়বের দিকে। এই অবয়বটি শুয়ে আছে তার ভেতরে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেরিওয়ালা ভয়ে নড়াচড়াও বন্ধ করে দেয়। একটু পরেই ফেরিওয়ালা দেখে সেই ভয়ঙ্কর দর্শন প্রহরীর দল এবং সেই মহিষের গাড়ি সবাই লেকের ধারে পৌঁছে দাঁড়িয়ে যায়। শুধু পেছন থেকে ঘণ্টা হাতে এগিয়ে আসে দীর্ঘকায় কালো পোশাকে আবৃত অবয়বটি। সে সবার সামনে এসে ঘণ্টাটি পানিতে ডুবিয়ে দেয় এবং সাথে সাথে পানির নিচে ঘণ্টা বেশ জোরেই বেজে ওঠে। সেই শব্দে হঠাৎ লেকের পানি দুদিকে সরে যেতে থাকে এবং সরতে সরতে পুরো লেকটি খালি হয়ে যায়। ফেরিওয়ালা উঁচু স্থানে থাকায় সবকিছুই দেখছিল। পানি সরে গেলে সে দেখে লেকের ওপার খাড়া নিচে নেমে গেছে একদম তলদেশে একটি গুহা মুখ। এপারে দাঁড়িয়ে থাকা সেই কালো পোশাকধারী আবার ঘণ্টা বাজিয়ে আগে আগে হেঁটে গুহার দিকে এগিয়ে যায়, আর পেছনে আসতে থাকে প্রহরী আর কফিনের ওই গাড়িটা। গুহায় প্রবেশ করার পর হু হু করে চারদিক থেকে পানি এসে আবার ভরে যায় লেক। এই ভয়ানক দৃশ্য এটা কিন্তু ওই প্রহরী দেখছে। এই ভয়ানক দৃশ্য শেষ হয়ে গেছে এই ভেবে সে একটু স্বস্তি বোধ করতে গিয়ে হঠাৎ তার খেয়াল হয় গ্রামবাসীরা এখনো মাথা নুইয়ে উবু হয়ে প্রণাম ভঙ্গিতে মাটিতে পড়ে আছে। এমন সময় পানির নিচ দিয়েই ভেসে ওঠে ঘণ্টা ধ্বনি আর সেই সাথে ভয়ানক হাড় হিম করা এক চিৎকার। ফেরিওয়ালা সেই চিৎকার সহ্য করতে না পেরে দুই হাতে কান চেপে ধরে। কিছুক্ষণ পরে অবশ্য সব চুপ হয়ে যায়। ফেরিওয়ালা আবার মাথা তুলে দেখে গ্রামবাসী আগের মতোই একই অবস্থায় আছে আর লেকের পানিতে মৃদু আলোড়ন সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে সেই আলোড়ন প্রবল হয়ে ওঠে এবং হঠাৎ পানির নিচ দিয়ে প্রথমে মহিষের গাড়ি আর সেই চার হাতের রাজকীয় পোশাকধারী অবয়বের বন্ধ কফিন, এখন কিন্তু ওই কফিনটা বন্ধ আর কি, আর এরপরে প্রহরীরা যারা ছিল আর কি তারা আছে, আর শেষে সেই কালো কাপড়ে আচ্ছাদিত দীর্ঘকায় অবয়ব। ফেরিওয়ালা দেখে কালো অবয়ব সবার পেছনে হেঁটে যাওয়ার সময় তার শরীর দিয়ে টুকটুক করে ফোটায় ফোটায় উজ্জ্বল কিছু পড়ছে। এত দূর থেকেও ফেরিওয়ালা স্পষ্ট বুঝতে পারছে এগুলো কিন্তু পানির ফোঁটা না। সেই অপার্থিব দলটি যেদিক দিয়ে এসেছিল একই দিকে ঘণ্টা বাজাতে বাজাতে একটু পরে হারিয়ে যায়। ঘণ্টার শব্দ সম্পূর্ণ মিলিয়ে যেতে গ্রামবাসীরা মাথা তুলে দাঁড়ায়। তাদের প্রধান কিছু একটা বলতেই গ্রামবাসীরা প্রত্যেকে একটি করে সেই ফোঁটা, যেই জিনিসটা জলজল করছিল কি ফোঁটা ফোঁটা উজ্জ্বল জিনিস, সেটা তুলে নিয়ে মাথায় ঠেকায়। সকলের নেয়া শেষ হলে তাদের যে প্রধান ছিল সে একটি ঝোলা ও মশাল নিয়ে মাটি থেকে একটি একটি করে বাকি সবগুলো ফোঁটা কুড়িয়ে নিয়ে আবার লেকের পাড়ে ফেরত আসে। তারপর কিছু একটা মন্ত্র পড়ে তার ওই ঝোলাটি উপর করে সবগুলো ফোঁটা পানিতে ফেলে দেয়। তারপর পেছনে না ফিরে সবাইকে নিয়ে গ্রামের দিকে হেঁটে যেতে থাকে। ফেরিওয়ালা প্রধানের মশালের আলোতে সেই ফোঁটা জিনিস দেখেই বুঝতে পেরেছে এগুলো খাঁটি সোনা। গ্রামবাসীদের যাওয়ার পথের দিকে লক্ষ্য রাখছিল ফেরিওয়ালা। তারা চলে যেতেই সে আবার মাথা উঁচু করে লেকের দিকে তাকিয়ে দেখে লেকের পানি একদম শান্ত। সে রাতে সে আর মানে কোনো কিছু করার সাহস পায় না, সেখানেই সে ঘুমিয়ে যায়। পরদিন ভোরে সাঁওতালদের দৃষ্টি এড়িয়ে সে লোকালয়ে পৌঁছে যায়। কিছুদিন পর সে তার আপন বড় ভাইকে সবকিছু খুলে বলে। সব শুনে তার ভাই আর সে ওই স্বর্ণগুলো সংগ্রহের পরিকল্পনা করতে থাকে। পরের পূর্ণিমার আগের দিন রাতেই তারা সাঁওতাল গ্রামের কাছাকাছি পাহাড়ের উপরের একটি বেশ নিরাপদ ও গোপন জায়গায় অবস্থান নেয়। সতর্ক নজর রাখে কেউ যাতে তাদেরকে দেখতে না পারে বা তাদের উপস্থিতি বুঝতেও না পারে। ধীরে ধীরে আসে সেই রাত। দুই ভাই অপেক্ষা করতে করতে যখন খুবই বিরক্ত হয়ে গেছে ঠিক তখনই তারা শুনতে পায় সাঁওতাল গ্রামবাসী টুকটাক নিজেদের ভিতরে কথা বলতে বলতে এগিয়ে আসছে লেকের দিকে। আগের দিনের মতোই তারা মশাল জ্বালিয়ে পথের দুই ধারে রেখে মশালের পিছনে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। বেশ কিছু সময় পর শোনা যায় সেই কাঙ্ক্ষিত ঘণ্টার শব্দ। ঘণ্টার শব্দ শুনেই সেই ফেরিওয়ালা তার ভাইয়ের হাত আলতো করে গুঁতো দিয়ে বুঝিয়ে দেয় যে এই সেই শব্দ। তার ভাই ইশারা বুঝতে পেরে মনোযোগ দেয় সেই শব্দের দিকে আর ওই দিকটাতে তাকিয়ে থাকে। একটু পরেই দেখা যায় সেই অবয়বকে যার হাতে ঘণ্টাটা ধরা, যার সামনে মহিষের গাড়ি, গাড়ির উপরে খোলা কফিন, কফিনের ভেতরে চার হাতের সেই বিশাল রাজকীয় পোশাক পরা একটা অবয়ব, এবং সেই গাড়ির সামনেও আর পেছনেও শিংওয়ালা বিশাল দেহী ভয়ঙ্কর সেই অস্তিত্বগুলো। ফেরিওয়ালা দৃশ্যটি দেখে ভাবছিলেন যে একই জিনিসের পুনরাবৃত্তি দেখছেন তিনি। অবশেষে একইভাবে আগের দিনের মতো সবকিছু সম্পন্ন হয়ে যায়। সেই কালো অবয়ব চলে গেলে আগের মতোই গ্রামবাসীরা সারিবদ্ধভাবে একজন একজন করে একটি স্বর্ণের ফোঁটা তুলে নেয় এবং গ্রাম প্রধান মশাল হাতে বাকি সবগুলো স্বর্ণের ফোঁটা তুলে নিয়ে ঝোলায় রাখে। সব নেওয়া শেষ হলে গ্রাম প্রধান আগের দিনের মতোই লেকের পাড়ে দাঁড়িয়ে কি একটা মন্ত্র পড়ে ঝোলা উপরে দিকে দিয়ে সবগুলো ফোঁটা পানিতে ফেলে দেন। এরপর পেছন দিকে না ফিরেই গ্রামবাসীদেরকে সাথে নিয়ে গ্রামের দিকে ফেরত যান। ফেরিওয়ালা এবং তার ভাই এই সময়টার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। গ্রামবাসী ফিরত যাওয়ার পর তারা দুই ভাই টিলার উপর থেকে নিচে লেকের পাড়ে আসে। তাদের পরিকল্পনা ছিল যে গ্রাম প্রধান যে স্বর্ণগুলো ফেলে দেবে সবাই চলে গেলে পানিতে ডুব দিয়ে সেগুলো তারা নিয়ে আসবে। সেই মতোই ফেরিওয়ালা নিজ বড় ভাইকে পাড়ে দাঁড় করিয়ে রেখে পানিতে ডুব দেয়। অল্প কিছু সময়ের মধ্যেই সে হাতে বেশ কিছু মাটি নিয়ে ভেসে ওঠে। বড় ভাই তাকে টেনে তোলে, দুজন মিলে সেই মাটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখে তার ভিতরে ছোট ছোট স্বর্ণের ফোঁটা। এগুলো দেখে তো দুই ভাইয়ের আনন্দ আর ধরে না। এরপরে বড় ভাই ছোট ভাইকে দাঁড় করিয়ে রেখে ডুব দেয়। সেও এক হাত মাটি নিয়ে উপরে ভেসে ওঠে। উঠে এসে স্থানীয় ভাষায় বলে, ভাই দেখ তো এবার মনে হয় বেশ বড় একটা স্বর্ণের টুকরা পাইছি। এই বলে নিজের হাতে ধরা যেই মাটির যেই অংশটা, এই মাটির অংশটা সে তার ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। ফেরিওয়ালা সেই মাটির অংশটা পানি দিয়ে ধুয়ে তাকিয়ে দেখে ভয়ঙ্কর একটা জিনিস, জিনিসটা তার হাতের তালুর উপর রাখা ছিল, সে দেখে এখানে মানুষের চোখের আকৃতির একটা জীবন্ত চোখ, বেশ বড় আকৃতির একটা চোখ তার হাতের তালুর উপরে এটা এদিক ওদিক নড়াচড়া করছে, মনে হচ্ছে ভালো করে এদিক ওদিক দেখছে, আবার তার দিকেও তাকিয়েছে। এটা দেখে ফেরিওয়ালা ভয় এক চিৎকার দিয়ে হাতের উপরে থাকা চোখটি মাটিতে ফেলে দেয়। আর ঠিক তখনই পানির ভেতরে থাকা তার ভাইয়ের আর্তনাদ ভেসে আসে। সেদিকে তাকিয়ে আতঙ্কিত ফেরিওয়ালা দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য। সে দেখে লেকের পানির নিচে হুবহু তার ভাইয়ের মতোই দেখতে অতিকায় একটা মুখ, অর্থাৎ মুখমণ্ডলটা তার ভাইয়ের, হা করে তার ভাইয়ের কোমর পর্যন্ত গালের ভিতরে পুরে নিয়েছে। ফেরিওয়ালা কি দেখছে সে চিন্তা করারও সময় পায় নাই, তার আগে সেই বিশাল দানবীয় হা তার ভাইকে মুখে পুরে নেয়। এরপরই ওই মুখটা পানির নিচে চলে যায়। ফেরিওয়ালা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। তিন দিন পরে জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে নিজের ঘরে। নিজ গ্রামবাসীদের মুখে শুনে তিন দিন আগে গ্রামের সীমানায় তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় গ্রামবাসী। সে কিভাবে নিজের এলাকায় এসেছিল কেউ তাকে আসলে জানায়নি, কেউ বলতেও পারে না। তখন সবাই মিলে ধরাধরি করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। তার বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করলে সে সবকিছু খুলে বলে। সব শুনে গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তার ভাইকে খুঁজতে সাঁওতাল গ্রামে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে এক রহস্যময় দৃশ্য। সেখানে কিছু খালি কুটির ছাড়ার কিছুই দেখতে পাওয়া যায় না। সাঁওতাল গ্রামটি সম্পূর্ণ ফাঁকা। এই সাঁওতালবাসীর কি হয়েছে, তারা কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। এদিকে জ্ঞান ফেরার পর মাসখানেক ফেরিওয়ালা সুস্থ ছিল, তারপরই তার মানসিক বিকার দেখা যায়। একটা সময় সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। গ্রামের এদিক সেদিকে সে ঘুরে বেড়াত, আপন মনে বিড়বিড় করে স্থানীয় ভাষায় কিছু বলত, একটা কথা মাঝে মাঝেই বলত, ওই পানির চোখ আছে, মুখ আছে, ও সব দেখে, ও সব খায়। মানস নদীর পার ধরে হাঁটতে হাঁটতে এমন ভয়ানক একটি ঘটনা শুনে এই হিমেল বড়ুয়া ভাই আর তার অন্য যে ভাই, তাদের কিন্তু আর হাঁটার সাহস হচ্ছিল না। সেই দিন দ্রুত তারা আবার ওই হোমস্টেতে ফেরত আসেন। বাকি দুদিন পাহাড়ের এদিক সেদিক ঘুরে আবার বাংলাদেশে ফেরত আসেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আপনাদের কাছে কি মনে হয়, আসলে কি হয়েছিল, কেনই বা ওই সাঁওতাল গ্রামটা উধাও হয়ে গেল? তারা কি অন্য কোথাও চলে গিয়েছিল, নাকি তাদেরও ভয়ানক কোনো পরিণতি হয়েছিল? কেই বা এই ফেরিওয়ালাকে তার গ্রামের একটা সীমানা পর্যন্ত দিয়ে গিয়েছিল ওই লেকের পাড় থেকে? এটা এক অজানা রহস্য। এই সাঁওতাল গ্রামবাসী যে কোথায় চলে গেল এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে থাকেন। তবে এর পিছনে এই যে ঘটনাটা রয়েছে এটাও কিন্তু সত্য, যেটি আজকে আপনাদের হর ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি জুবাই ইসলাম ভাইকে। আজকের ঘটনাটি ছোট ছিল, জুবাই ইসলাম ভাই যেভাবে পেয়েছেন সেভাবেই আমাদেরকে দিয়েছেন। সবসময় যে ঘটনা বড় হবে এটা তো কোনো কথা না, বড় হবে, মাঝারি হবে, ছোট হবে, এটাই কিন্তু আসলে যারা ঘটনার সংগ্রাহক তাদের একটা বৈশিষ্ট্য। সবসময় কিন্তু বড় ঘটনা পাওয়া যায় না, তবে ঘটনা ছোট হলেও আমার কাছে অসাধারণ লেগেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি জুবাই ইসলাম ভাইকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের পাশোকে স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের পাশোকে স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের শেষ ঘটনায় চলে এসেছি। আশা করছি আমাদের এবারের আয়োজন দুটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরপর ইনশাল্লাহ একবারে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স যখন হবে তখন আমরা স্পেশাল এপিসোড করব। এর আগে ধরুন যে 600কে, 700কে, 800কে, 900কে এরকম হলে কিন্তু আমরা কোনো স্পেশাল এপিসোড করব না, এটা আমরা শুরুতেই বলেছিলাম। তো ইনশাল্লাহ 1 মিলিয়ন হলে আবার একটা সেলিব্রেশন এপিসোড আমরা করব ইনশাল্লাহ। তো আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ইনশাল্লাহ ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের হরর ওয়ার্ল্ড bdr@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস স্পেলিংটা বলে দিচ্ছি ANTHEHOWRLDBD আপনাদের হরর ওয়ার্ল্ড bdr@gmail.com। এই ঘটনাটি আমি পেয়েছি আমার স্টুডেন্ট তাহিয়ান আল আশফানুর রহমানের কাছ থেকে, যার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়, ঢাকার শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে তার ঠিকানা, আর লেখাপড়া করছে ঐতিহ্যবাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে। ঘটনাটি গত পবিত্র ঈদ উল ফিতরের দিন বিকেলবেলা মসজিদে বসে তার বন্ধু আহনাফ হাসান আদিবের কাছ থেকে সে শুনেছে। মূলত এই ঘটনাটি ঘটে আদিবের মাদ্রাসার একজন সিনিয়র ভাইয়ের সাথে। ঘটনাটি ঘটে মূলত অন্য আরেকজনের সাথে, তিনি মূলত চিকিৎসা করতে গিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়েন। এই ঘটনাটি পুরোপুরি সংগ্রহ করার জন্য তাহিয়ানকে বেশ কয়েকদিন কাজ করতে হয়েছে। তবে ঘটনার বেশ কিছু জায়গা 100% নিশ্চিত হওয়া যায়নি বলে তাহিয়ান আমাকে জানিয়েছে। আদিব এই ঘটনাটি শুনেছে 2021 বা 22 সালের দিকে, অর্থাৎ প্রায় 5 বছর আগে শুনেছে। আর ওই যেই বড় ভাই, তার নামটি বলেননি কারণ নিষেধ আছে, কারণ এই নামটি বললে দেখা যাবে যে অনেকেই ওনার কাছে যেতে পারেন এই সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য। আর তাছাড়া উনি কিন্তু ওইরকম কোন রাকি নন যে উনি ওইভাবে সমাধান দিতে পারবেন। তবে তার ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, তার নাম হচ্ছে রাসেল। তো চলুন মূল ঘটনায় চলে যাই। এই রাসেল ভাইয়ের সাথে ঘটনাটি যখন ঘটে তখন 2016 সাল বা 2017 সাল আর কি, তখন ওনারা পরিচিত মোট 40 জন একত্র হয়ে একটা সিদ্ধান্ত নেন যে ওনারা তাবলিগ জামাতের চিল্লায় যাবেন। তো চিল্লা দিবেন হচ্ছে 2 চিল্লা, অর্থাৎ 40 দিন 40 দিন 80 দিন। তো যখন ওনারা মারকাজ মসজিদে গিয়েছেন, সেখানে এই বিষয়টা শেয়ার করেছেন, তারা খুশি হন যে এতগুলো ছেলে একসাথে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে তারা তো অনেক অনুরোধ করে করে চিল্লাই নিয়ে আসেন, এরা একসাথে এসেছে তো ভালোই হয়েছে। তখন ওনারা কি করেন, 5 জন করে 8টা ভাগে ভাগ করে দেন। 5 জন করে করে এই 40 জনকে ভাগ করে দেন 8 ভাগে 5 = 40। তখন বিভিন্ন দল বিভিন্ন দিকে চলে যায়। আর ওনারা 5 জন রাজশাহীর প্রত্যন্ত একটা এলাকায় গিয়েছিলেন। এতটুকু বলছি, ওখানে অনেক ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে, আর মসজিদে তো আসলে তারা নির্দিষ্ট সময়ের জন্য থাকেন। কেউ কেউ 3 দিনের জন্য থাকেন, কেউ কেউ 10 দিনের জন্য থাকেন। এটা নির্ভর করে যে ওনারা কত দিনের জন্য বের হয়েছেন বা আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার উপরে আর কি। তো ওনারা ওই এলাকায় 10 দিন করে করে একটি মসজিদে থাকছিলেন বলে জানিয়েছেন। ভালোই লাগছিল, যেহেতু ইচ্ছা করে এসেছেন, কেউ তো জোর করে পাঠায়নি। আর ওনারা দীর্ঘদিন বিভিন্ন ইসলামিক বিভিন্ন যেই আচার ব্যবহার, নামাজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন দোয়া, এগুলো থেকে অনেকদিন গ্যাপে ছিলেন, অনেক কিছু ভুলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এই 2 চিল্লার মাঝখানে যে সময়টা পাওয়া যাবে চিল্লায় গিয়ে, তখন পবিত্র কোরআন থেকে যে সমস্ত জিনিসগুলো শেখা দরকার সেগুলো শিখবেন, পবিত্র কোরআন যারা ভালো করে পড়তে পারেন না তারা পড়া শিখবেন, এছাড়া নামাজ কিভাবে পড়তে হবে, বিভিন্ন দোয়াগুলো যেন মুখস্থ করা যায়, এই জিনিসগুলো কিন্তু ওনাদের অন্যতম একটা উদ্দেশ্য ছিল। তো সেই অনুযায়ী বেরিয়ে পড়েন। আর যখন কাউকে তালিম করা হবে তখন কিন্তু নিজে যেটা বলা হয় সেটাও কিন্তু অন্তরের মধ্যে আরো গেঁথে যায়। ইমান শক্ত করার জন্য তো এইভাবে বের হয়ে পড়াটা অনেক জরুরি হয়ে যায় আর কি। তো যাই হোক, ওনারা এভাবে বিভিন্ন মসজিদে ওনারা যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে এরকম যেতে যেতে দেখতে দেখতেই বলা চলে যে প্রায় 70 দিন পার হয়ে গেছে, লাস্ট একটা মসজিদে যাবেন 10 দিনের জন্য। তো ওনারা তো প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়েছিলেন, তো ওখানে লাস্ট একটা মসজিদে গিয়েছেন, প্রায় 2 দিন কেটে গেছে। 2 দিন পর রাতের বেলা দেখা গেল যে একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে এসেছেন। তো নামাজ যখন পড়তে এসেছেন তখন দেখা গেল যে ওই ব্যক্তির উচ্চতা 6 ফুট 4-5 ইঞ্চি হবে আর কি। এখন দেখা গেল কিভাবে, এই যে রাসেল ভাই, উনি যখন ঘুমিয়েছিলেন মসজিদের ভেতরে, কারণ তাবলিগ জামাতে যারা যারা যান তারা তো মসজিদের মধ্যেই ঘুমিয়ে থাকেন, তো উনি যখন এক পাশে কাত হয়ে শুয়েছিলেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি হালকা আলোতে দেখতে পাচ্ছিলেন যে একজন ব্যক্তি বেশ লম্বা উনি মসজিদে নামাজ পড়ছেন। যখন উনি এটা দেখলেন, এরপর মনে হলো রাজ্যের ঘুম এসে ওনার চোখে একদম চেপে বসেছে। এরপর উনি ঘুমিয়ে গেলেন। এরপর যখন তাহাজুদের নামাজের সময় হয়ে যায়, তখন কিন্তু ওনার সাথী ভাইরা ডাক দিয়ে ওনাকে তোলেন। তো প্রথম দিন এমনটা দেখেছেন, দ্বিতীয় দিনও উনি এমনটাই দেখেছেন। দ্বিতীয় দিন যখন উনি দেখেছেন, এরপর ওনার রাজ্যের ঘুম চোখে চলে আসে। তৃতীয় দিন তখন কিন্তু উনি কিছু দেখেন নাই, ঘুমিয়ে আছেন, মনে হচ্ছে কেউ ওনাকে ডাকছে। তো ডাকছে ডাকছে, তখন উনি যে খুব গভীর ঘুমে ছিলেন বিষয়টা এরকম না, মনে হলো কয়েক ডাকের পরে ওনার ঘুম ভেঙে গেছে। তো উনি যখন চোখ খুলেছেন, উনি দেখলেন ওনার দিকে কেউ একজন ঝুঁকে পড়ে আছে। ঝুঁকে পড়ে বলছে যে, ভাই আপনার সাথে একটু কথা ছিল। উনি বুঝতে পারলেন যে এই লোকটা হচ্ছে সেই লোক যাকে উনি পরপর দুই রাত নামাজ পড়তে দেখেছেন। তবে নামাজ পড়তে দেখেছেন বলে উনি যে ভয় পেয়েছেন বিষয়টা এরকম না, উনি চিন্তা করেছেন যে এই এলাকার মসজিদ, এই এলাকারই কোনো ব্যক্তি হয়তো বা এসে তাহাজুদের নামাজ আদায় করছে, এটা তো ভয়ের কিছু নাই। আর মসজিদ যেটা আছে এর ভিতর তো ওনাদের সাথী ভাইরাও আছে অনেক, আমির সাহেব আছে, ওনারা আছেন, তো কোনো ভয়ের তো কোনো আলামত টের পান নাই। তো ওই লোকটা স্বাভাবিকভাবে বসে যে, ভাই আপনার সাথে কথা আছে। তো উনি বলছেন যে, ভাই বলেন তো কি কথা। তখনই বলেন যে, ভাই আমি তো দেখতে পেলাম দুই দিন আমি নামাজ পড়তে আসি, আপনি আমাকে খেয়াল করেছেন। তো ভাই আমি খুব ক্ষুধার্ত, নামাজ পড়তে আসি, হঠাৎ করে এমন ক্ষুধা লেগেছে এত রাত্রে, কি করি, কার কাছে চাই। এই জন্য মনে হলো যে আপনারা তো যেহেতু এখানে তাবলিগে আসছেন, আপনাদের কাছে তো খাবার টাবার থাকে, আমাকে একটু খাবার দেবেন। তখন এই কথা যখন শুনেছেন রাসেল ভাই, ওনার কাছে খুব মায়া লেগেছে। আহারে, এত রাতের বেলা একজন তাহাজ্জুদ গুজার বান্দা উনি এভাবে ক্ষুধায় কাতর হয়ে ওনার কাছে খাবার চাচ্ছেন, বিষয়টা তো যে কোনো মানুষকেই একটু নাড়া দেবে, তাই না। তখন রাসেল ভাই বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি দেখি কিছু খাবার দিতে পারি কিনা। রাসেল ভাইয়ের ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবার, যেমন মুড়ি, খেজুর ইত্যাদি, এগুলো ছিল আর কি, সেগুলো ওনাকে দেওয়া হয়। তো ওনাকে যখন খাবারটা দেওয়া হয়, উনি খেতে খেতে বলছেন যে, ভাই আপনি তো মানুষটা খুবই ভালো, আপনি আমাকে খাওয়ালেন, আল্লাহ আপনার ভালো করুন, আমার বাসায় আপনার একদিন দাওয়াত রইল। তখন এই রাসেল ভাই জিজ্ঞেস করতেছেন যে, ভাই আপনার বাসা কোথায়। তখন উনি বলেন যে, ভাই এই গ্রামেরই শেষ প্রান্তে আমার বাসা। এরপর কিন্তু দুই দিন লোকটার সাথে দেখা হয়নি। তো এর মধ্যে কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল, ওই মসজিদে তো ওনারা মোট 10 দিন থাকবেন। তো দুই দিন পরে তৃতীয় রাতে ওনার সাথে আবার দেখা হয়। নামাজ পড়তে এসে সালাম ফিরিয়ে ওনাকে ডেকে তুলেছেন, এর মধ্যে কিন্তু ওনার ঘুম ভাঙেনি। তখন উনি বলছেন যে, ভাই আগামীকাল এশার নামাজের পর আমার বাসা আপনার দাওয়াত, এশার নামাজের পর আপনি রেডি থাকবেন, আপনাকে আমি নিয়ে যাব। তো এই যে ওনার কাছ থেকে যিনি দাওয়াত গ্রহণ করেছেন, ওনার সাথে যাবেন, তাবলিগ জামাতে কিন্তু একজন আমির সাহেব থাকেন, যারা সাথী ভাইরা থাকেন তারা যেখানেই যান না কেন আমির সাহেবের পারমিশন নিয়ে যেতে হয়, এটা কিন্তু একটা আদব। কিন্তু এই বিষয়টা উনি একদম বেমালুম ভুলে গেলেন যে আমির সাহেবের কাছে বলতে হবে। উনি কি ভুলে গেলেন নাকি ওনাকে ভুলিয়ে দেয়া হয়েছে, এটাও কিন্তু এক রহস্য। উনি এশার নামাজের পর অপেক্ষা করছেন, কিন্তু এটা যে আমির সাহেবকে বলবেন কেন জানি এটা ওনার মাথায় আসছে না। উনি দেখলেন যে এশার নামাজ শেষ হয়েছে, একটু বাইরে বের হয়েছেন যে লোকটাকে দেখা যায় কিনা। দেখলেন যে একটু দূরে লোকটা দাঁড়িয়ে আছে, একটু অন্ধকারের মধ্যে। লোকটার পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে পায়ে কোনো স্যান্ডেল নেই। তখন রাসেল ভাই চিন্তা করলেন যে এত অন্ধকারে একটা লোক গ্রামের শেষ প্রান্ত থেকে হেঁটে এসেছে, পায়ে স্যান্ডেল নাই, আলোও নাই, ঘটনাটা কি। একটু সন্দেহ হলেও এই রাসেল ভাই চিন্তা করলেন যে লোকটা তো ভালো, নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, আর গ্রামের মানুষ পথঘাট তো সবই চেনা, আলো থাকলেই কি আর স্যান্ডেল না থাকলেই কি, এতে এমনি চলে আসতে পারে। লোকটা সালাম দিলেন, বলেন যে, ভাই আসেন, আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে তো আবার দিয়ে যেতে হবে, বেশি রাত করা যাবে না। এই কথা শোনার পর আরো বেশি আশ্বস্ত হলেন রাসেল ভাই। তখন ওই লোকটার পিছু পিছু গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। তো মেঠো পথ যেটা ছিল মেঠো পথ, সেটার আশেপাশে যে একদম নির্জন তা না, দেখা যাচ্ছে রাস্তার আশেপাশে ঘর বাড়ি আছে, সুতরাং ওনার কিন্তু কোনো ভয় লাগছিল না। মিনিট 10 হাঁটার পর একটা বাড়ির সামনে চলে আসলেন। উনি দেখতে পেলেন যে একটা লাশবাহী গাড়ি, যেই গাড়িটা ফ্রিজিং করা যায় লাশ আর কি, মানে ভিতরে ঠান্ডা থাকে আর কি, ফ্রিজার ভ্যান যেটা, ওটা রাখা আছে, এবং মনে হচ্ছে ওইটার একটা ইঞ্জিন স্টার্ট দেওয়া আছে। এটা দেখে উনি বেশ অবাক হলেন। এরপর ওই লোকটা বললেন যে আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি, আমি এসে দরজাটা খুলে দিয়ে তখন ভিতরে ঢুকবেন। তো উনি দাঁড়িয়ে আছে, উনি চিন্তা করছেন হয়তো এক মিনিট দুই মিনিট দেরি হবে, কিন্তু না, বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে, বেশ কিছুক্ষণ বলতে প্রায় দশ মিনিটের মতো হয়ে যায়। এখন অপরিচিত একটা জায়গা, চারদিকে অন্ধকার, এখানে উনি একা একা দাঁড়িয়ে আছেন, এই এলাকারও উনি কেউ নন, হঠাৎ করে কেউ কিছু জিজ্ঞেস করলে উনি কি বলবেন, এটা নিয়ে উনি বেশ চিন্তিত হয়ে পড়লেন। উনি কি করলেন, ওই ঘরের দরজায় কড়া নাড়লেন। কড়া নাড়ার পর মনে হলো যে কোনো সাড়া শব্দ নাই, এরপর আবার কড়া নেড়েছেন, এরপর দরজাটা কেউ একজন খুলে দিল, খুলে দিল একজন ভদ্রমহিলা। তো ভদ্রমহিলা খুলে দেওয়ার পর চোখটা চলে গেল ঘরের ভেতরে। এই রাসেল ভাই দেখতে পেলেন যে একটা বিছানার উপরে মোটামুটি বিশ বাইশ বছর বয়সে একটা মেয়ে বসে আছে, তার একটা পা ভাঙা মনে হচ্ছে, পায়ে ব্যান্ডেজও পেঁচানো আছে। হঠাৎ করে এরকম একটা মেয়েকে ওভাবে বসে থাকা দেখে উনি চোখটা নামিয়ে ফেললেন। তখন ওই ভদ্রমহিলা বলছেন যে আপনি আসলে ঠিক জায়গাতে এসেছেন, ভয়ের কোনো কারণ নাই, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আসেন আপনি ভিতরে আসেন। তো উনি বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন যে ওই লোকটা কোথায় গেল, যে ডেকে আনলো, এখন দরজা খুলে দেখা গেল আর একজন ভদ্রমহিলা, মানে বিষয়টা কেমন একটা অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। উনি ঠিক বুঝতে পারছেন না যে উনি কি করবেন, কি আর করা, উনি ভেতরে ঢুকেছেন। ভেতরে ঢোকার পর এই ভদ্রমহিলা বেশ কান্না জড়িত কণ্ঠে বলল যে বাবা, তোমাকে আমার খুব দরকার, তোমার সাথে আমার একান্ত কিছু কথা আছে, খেতে খেতে কথা বলি। আয়োজন খুবই সামান্য ছিল, তবে রাসেল ভাই খুবই তৃপ্তি সহকারে খাবার খেয়েছিলেন আর কি। খাবার এক পর্যায়ে সেই মহিলাটি বলে ওঠে যে আমার নাম মাসুমা, এই যে পা ভাঙা মেয়েটাকে দেখছ সে আমার মেয়ে, এর নাম হচ্ছে সোমা। আর বুঝতেই পারছ যে এর পা ভাঙা নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, মেয়েটা রাতের বেলা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে, কোনো কথা বলে না, শুধু চুপচাপ বসে থাকে। তার স্বামী হঠাৎ করে এমন ঘুম দিয়েছে ঘুম থেকে আর উঠে না। তিনটা সন্তান হয়েছে সোমার, তিনটা সন্তানই অস্বাভাবিকভাবে মারা গেছে। শেষ যে সন্তানটা তাকে তো কবরই দেওয়া যাচ্ছে না, এই যে বাসার বাইরে যে একটা ভ্যান দেখছো, লাশবাহী ফ্রিজিং ভ্যান, এর মধ্যে ওই লাশটি রাখা আছে, কবর দিতে পারছি না। একথা শোনার পর রাসেল ভাই তো বেশ অবাক হয়ে গেলেন যে ঘটনা কি, লাশ কবর দিতে পারছেন না মানে। রাসেল ভাই প্রথমে যে বিষয়টা ভেবেছিলেন হয়তোবা এলাকায় জমি জমা নিয়ে কোনো ঝামেলা আছে, তাই বলে এরকম একটা নবজাতক শিশু মারা গেছে তার সাথে কি জমি জমা নিয়ে ঝামেলা থাকবে, তার জন্য লাশ কবর দিতে দেবে না। আর সময় জমি জমা নিয়ে ঝামেলা থাকে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত লাশ কবর দেওয়া যাবে না, এরকম কিন্তু একটা সমস্যা দেখা যায়। কিন্তু এতটুকু বাচ্চার সাথে কি এমন হচ্ছে, তখন এই বিষয়টা নিয়ে মনে মনে ভাবছেন। আর ওই যে ভদ্রমহিলা, উনি বুঝতে পেরেছেন যে রাসেল ভাই কিছু একটা ভাবছেন, তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য বললেন, সেটা হচ্ছে এই লাশটাকে নাকি যখনই কবর দেওয়ার উদ্দেশ্যে কবর খোঁড়া হয়, প্রতিবারই অস্বাভাবিকভাবে কবরে নাকি পানি উঠে যায়, কখনো কখনো কবরে ভয়াবহ আকৃতির সাপ দেখা যায় যে ফণা তুলে বসে আছে। আর সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটত তা হল, লাশ যদি কবর দেওয়াও হয় দেখা যেত লাশটা কবর থেকে উঠে গেছে, তার মানে এই না লাশটাকে কবর খুঁড়ে বের করা হয়েছে, কবর কিন্তু ঠিকই আছে কিন্তু লাশটা বাইরে বের করা, পরে ওই কবর খুঁড়ে দেখা যেত ভিতরে লাশ নাই, লাশটা বাইরে বের করা ছিল ওভাবে, তাহলে কবর অটুট থাকে মানে অর্থাৎ ঠিকঠাক আছে, তারপর লাশটা কিভাবে বাইরে বের হলো। তো এইটা একটা বড় সমস্যা তৈরি হয়ে গেল, ঘটনাটা কি, এই কাজ কে করে, কিভাবে কি হচ্ছে, ওনার গ্রামের মানুষ কিছুই বুঝতে পারছেন না। তো এখন ইনি তো এই এলাকায় নতুন, এই ভদ্রমহিলা বা এই ভদ্রমহিলার মেয়ের সাথে ওনার আগে কখনোই দেখা হয়নি, তো ওনাকে কেন নিয়ে আসা হলো এখানে, বা কিভাবে বুঝলেন যে উনি এই কাজটি জানবেন, উনিও কিন্তু এটা বুঝতে পারছেন না। তবে একটা বিষয় সেটা বলে রাখা ভালো, এই রাসেল ভাইয়ের বাপ চাচা বা দাদা ওনারা যারা ছিলেন আর কি, ওনারা কিন্তু বংশ পরম্পরায় ওনার দাদার ঘরের লোকজন হোক আর নানার ঘরের লোকজন হোক, তারা কিন্তু অনেক বড় ধরনের রাকি ছিলেন, তার চাচা দাদা বাবার কাছে বেশ কিছু জিনিস শিখেছেন, তবে কখনোই উনি প্রয়োগ করেননি, কারণ এগুলো প্রয়োগ করার জন্য যে ধরনের অনুমতি দরকার হয় এরকম অনুমতি উনি পাননি। হ্যাঁ, উনি শিখেছেন সাথে থেকে থেকে, কিন্তু এগুলো উনি যে কারো উপর প্রয়োগ করবেন এই সাহসও হয়নি বা এটার দরকারও হয়নি কখনো, জাস্ট খালি জানতেন যে এই কাজটা এভাবে হয়, এটা এইভাবে করা যায়। তখন ওই আন্টি বলে ওঠেন ওই মাসুমা নামক যে আন্টিটা, যে আপনি কি আমাদেরকে একটু সাহায্য করবেন? আশা করি আপনার উত্তরটা না হবে না, হ্যাঁই বলবেন। এ কথা শোনার পর উনি তো বললেন যে ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমার তো এগুলো করার অনুমতি নেই। আমি এমনি সাথে সাথে থেকে যতটুকু শিখেছি কিন্তু প্রয়োগ করিনি কখনো, আমি জানি না আমি এটা পারবো কিনা। কিন্তু এখন তো সম্ভব না, যেহেতু লাশটা এই ফ্রিজিং ভ্যানে রাখা আছে, এটা থাক, আমি দেখি আগামীকাল কিছু একটা করতে পারি কিনা। আগামীকাল দিনের বেলাতে আসতে পারবো না, আমি রাতের বেলা আসবো, কারণ এই ধরনের কাজগুলো রাতে করলেই ভালো হয়। তো উনি যখন বের হয়েছেন তখন ওই লোকটা, ওই যে বয়স্ক লোকটা কোত্থেকে যেন আসছে, এতক্ষণ কিন্তু উনি ছিলেন না। তখন উনি বললেন যে চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ঠিকঠাক মতো এগিয়ে দিয়ে আসা হলো, প্রতিমধ্যে ওনারা কিছু আলাপ আলোচনাও করেছিলেন আর কি। মসজিদে যাওয়ার পর উনি যখন ঘুমিয়ে গেছেন, ওই রাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেন এরাসিল ভাই। উনি দেখেন মাথাবিহীন একটা কালো অবয়ব, যার গলা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, তার চোখ দুটো বুকের উপরে লাল টকটকে, এই চোখ দুটোর আকার অনেকটা টেনিস বলের মতো। অবয়বটা স্বপ্নে এসে সরাসরি ওনার গলা চেপে ধরে, আর উনি বাস্তবেই অনুভব করলেন যে কেউ ওনার গলার উপর চেপে বসেছে। অনেকক্ষণ এভাবে কেটে গেল, এক পর্যায়ে অবয়বটা একজনের ফ্যাসফেসে কণ্ঠে বলে উঠল, তুই এই কাজটি করবি না, যদি এই কাজটা করার চেষ্টা করিস তাহলে মনে রাখবি তোর বংশ কিন্তু আমি নির্বংশ করব। এরপর অবয়বটা একটা অট্টহাসি দিয়ে মিলিয়ে গেল আর ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর উনি যেটা দেখলেন, উনি সেটা দেখে আরো বেশি অবাক হন। উনি দেখলেন আশেপাশে ওনার তাবলিগের ভাইরা ওনাকে ঘিরে রেখেছেন। চোখ খোলার পর কি হয়েছে উনি জিজ্ঞেস করতেই এক ভাই একটা ভয়ঙ্কর ঘটনা বলেন। তিনি বলেন উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন, হঠাৎ তিনি শুনতে পান কে যেন গোঙাচ্ছে। উনি উঠে শব্দটার উৎস খুঁজতে খুঁজতে দেখতে পান যে এটা রাসেল ভাই। তো উনি ছুটে আসেন আর দেখেন যে এই রাসেল ভাই গড়াগড়ি করছে আর গোঙাচ্ছে। তিনি আরো দেখেন যে ওনার গলার যে অংশটা, গলার যে চামড়াটা, এটা অস্বাভাবিকভাবে কুচকে যাচ্ছে। আমরা যদি গলা চাপ দেই, অদৃশ্য কোনো হাত যদি চাপ দেয়, তাহলে কিন্তু গলাটা কুচকে যাবে বা চেপে যাবে, আবার যদি ছেড়ে দেওয়া হয় আবার স্বাভাবিকভাবে অর্থাৎ আরেকটু ফুলে যাবে, এরকম হচ্ছে। উনি তো সবাইকে ডেকে তুললেন, প্রত্যেকে এই ঘটনাটা প্রত্যক্ষ করেছেন। এদিকে রাসেল ভাই গলায় কিছুটা ব্যথা অনুভব করলেও অল্প সময়ের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। রাতে উনি কি স্বপ্ন দেখেছেন এটা কাউকে বলেন না, আমির সাহেবকেও বলেন না। আমির সাহেব কিন্তু এগুলো জানেনই না যে এত কিছু হয়ে যাচ্ছে, আর উনি কেন জানি ওই আমির সাহেবকে যে বলবেন এই বিষয়টাও বুঝতে পারেন না। বলবেন কি বলবেন না, দ্বিধাগ্রস্ত হয়ে যান, পরে ভুলে যান, ওনার কাছ থেকে অনুমতিও নেওয়ার কোনো প্রয়োজনীয়তা উনি বোধ করেন না। কেন না, ওনার এটা মাথায় আসে না। পরদিন এশার নামাজের পর উনি গতদিনের সেই বাড়ির উদ্দেশ্যে একা একাই রওনা হলেন। তাবলিগের ভাইয়েরা এই ব্যাপারে জিজ্ঞেস করলে উনি কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেলেন। ওনার আমির সাহেব তো অবাক হয়ে গিয়েছিলেন যে ছেলেটা না বলে কোথায় চলে গেল। তো গতদিন কিন্তু ওনাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, কারণ এই যে এসেই শুয়ে পড়েছেন তারপর রাতে এই ঘটনা ঘটেছে, আর জিজ্ঞেস করলেও উনি কেন জানি কিছু মনে করতে পারেন নাই। উনি বলতে পারেন না যে সেটা কি হয়েছে না হয়েছে। আর আমির সাহেব যে উনি এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলেন বা ঝাড়ফুঁক জানতেন বা রাকি ছিলেন এমনও কিছু না, যার কারণে উনি এই বিষয়টাও খুব একটা বুঝতে পারেননি যে ঘটনাটা কি হচ্ছে। যাই হোক, রাতের বেলা উনি হেঁটে যখন আগের রাতে গিয়েছিলেন তখন কিন্তু ওই বাড়িটা চিনতে পেরেছিলেন অন্ধকারের মধ্যেও। তো এবার উনি চিনতে পারলেন, গিয়ে নক করার সাথে সাথে সেই আন্টি দরজা খুলে দিলেন, বেশ খুশি হলেন। উনি ঘরে ঢুকেই প্রথমে সোমার ঘরটা দেখতে চান, তারপর ওনাকে সোমার ঘরে নিয়ে গেলে উনি দেখতে পান যে সোমা বিছানায় শুয়ে আছে, তার পাটা কিছুটা উপরে ঝুলিয়ে রাখা, পাটা ভেঙেছে। তো এই জন্য তো রুমটা ওনার কাছে বেশ অদ্ভুত লাগে, মনে হচ্ছিল একটা খারাপ বন্ধনী দিয়ে ওই রুমটাকে বন্ধ রাখা হয়েছে, আর এই কারণে ওনার দম মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে। উনি আর আন্টি সেই ঘরে আসলেন, ওনার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। আন্টিকে উনি জিজ্ঞেস করলেন, দেখুন আন্টি, আমাকে যে লোকটা মসজিদ থেকে ডেকে এনেছিলেন তিনি তো গতকাল মসজিদে আসেন নাই, আমি একাই আসলাম, তিনি কোথায়? তো ওনার এই প্রশ্ন শুনে ওই আন্টি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর তিনি বললেন, সে আসলে কোনো মানুষ না, সে একটা জিন, আর এই জিনটা আমার মেয়ের কিছুটা ক্ষতি করেছে। এ কথা শোনার সাথে সাথে রাসেল ভাই তো বেশ অবাক হয়ে গেলেন, ঘটনাটা কি? এই জিনটা নিয়ে আন্টি এমনভাবে বললেন মনে হচ্ছে স্বাভাবিক কোনো মানুষ নিয়েই উনি কথা বলছেন, আর কিছুটা ক্ষতি করেছে, আবার একেই চিকিৎসা করার জন্য নিয়ে এসেছে, বিষয়টা তার কাছে একটা খটকা লাগে। তো উনি যে এরকম চিন্তা করছেন এটা ওই আন্টি বুঝতে পেরেছেন। তারপর ওই আন্টি বললেন যে মূলত এক তান্ত্রিক এই সুমা নামক মেয়েটার উপর কালো জাদু করেছে, আর তিনটা জিনকে দিয়ে করেছে, তার মধ্যে একটা জিন হচ্ছে এইটা, এ আবার মুসলিম জিন, তবে তাকে অন্যভাবে এই কাজটা করতে বাধ্য করানো হচ্ছে। কেননা এই মুসলিম জিনের পরিবার সহ বন্দী হয়ে আছে ওই তান্ত্রিকের কাছে, তান্ত্রিক অন্য দুটো জিনের সাথে একেও চালান করেছে, যাতে করে সেই মেয়েটাকে ক্ষতি করে। সে বাধ্য হয়ে কিছুটা ক্ষতি করলেও সে চেষ্টা করছে এই মেয়েটার আর জন্য কোনো ক্ষতি না হয়, সে দেখানোর জন্য করছে কিন্তু গোপনে গোপনে করছে। সে এমন এক মায়াজাল সৃষ্টি করে রেখেছে যাতে করে ওই তান্ত্রিক বুঝতে পারছে না, তান্ত্রিকের অন্য জিনেরও বুঝতে পারছে না সে এই মেয়েটার উপকার চায়। মূলত এই কারণেই এই রাসেল ভাইকে সে নিয়ে এসেছে। সে কোনো না কোনো ভাবে বুঝতে পেরেছে রাসেল ভাই রুকিয়া সম্পর্কিত বিষয়ে তার মোটামুটি অভিজ্ঞতা আছে আর কি। আর ওই জিনটা দূরে কোথাও গিয়ে যে অন্য কোন রাকিকে বলবেন সেটা তো উপায় নাই, কারণ সে তো এইখানে একটা নির্দিষ্ট কাজের জন্য এসেছে। এই জন্য সে ওই মসজিদে ঢোকার একটা সুযোগ পেয়েছিল, মসজিদে ঢোকার পর বুঝতে পেরেছে যে এখানে একটা ছেলে আছে যে মোটামুটি কিছু জানে, এই জন্য একটা সিস্টেম করে তাকে এখানে সে নিয়ে এসেছে এবং পরিচয় করে দিয়েছে এই পরিবারের সাথে। তো ওই আন্টি এটাও বলেন যে ওই জিনটা মনে করেছে যে এই রাসেল ভাট দ্বারা এই কাজটা হতে পারে। তো যাই হোক, এই আলোচনায় আর খুব বেশি আগালেন না, উনি প্রথমেই দোয়া পড়ে প্রথমে ঘরটাকে বন্ধ করলেন, এরপর কুরআনি কিছু দোয়া দুরুদ পড়ে মেয়েটাকে ফুদিয়ে দিলেন। এরপর আন্টিকে বললেন যে অস্বাভাবিক আচরণ করলে যেন পানিটা ছিটিয়ে দেওয়া হয়, আর মেয়েটাকে যেন পানি পড়া যেটা আছে এটা মিশিয়ে গোসল করানো হয়। উনি এটা পানিটা পড়ে দিয়েছিলেন আর কি। উনি যখন ওই বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলেন তখন রাত আনুমানিক 2টা বাজে, রাতটা আসলে সম্ভবত তখন অমাবস্যা ছিল। এক ব্যাটারির একটা ছোট্ট টর্চ লাইট নিয়ে উনি এগিয়ে চলছেন মসজিদের দিকে, হঠাৎ মাংস পচা একটা গন্ধ এসে লাগলো ওনার নাকে। গন্ধটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওনার বমি চলে আসে। হঠাৎ উনি লক্ষ্য করলেন ওই যে স্বপ্নে দেখা ভয়ঙ্কর এক অবয়ব সে ওনার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা হঠাৎ এক লাফে ওনার সামনে চলে আসে আর গলা টিপে ধরে, এসে মাটি থেকে কিছুটা উপরে তুলে ফেলে ওনাকে। সে ফ্যাসফেসে গলায় বলতে শুরু করলো, তোকে শেষবার সুযোগ দিচ্ছি, এ কাজে হাত দিবি না, আর একবার যদি ওই বাড়িতে যাস ওই দিনটা হবে তোর জীবনের শেষ দিন। এমনটা বলেই ওই অবয়বটা তখনই গলা থেকে হাত ছেড়ে দেয়, আর যতটুকু উঁচুতে উঠিয়ে ফেলেছিল ওইখান থেকে সরাসরি নিচে পড়ে। তবে নিচে পড়ে খুব বেশি সে ব্যথাও পায়নি, আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি, আর ওই অবয়বটা ওখানে ভ্যানিশ হয়ে যায়। বেশ ভয় পেয়ে যান উনি দ্রুত মসজিদে চলে আসেন। মসজিদে আসার পর দেখেন যে সবাই ঘুমিয়ে গেছে, তো সেই রাতে উনিও ঘুমিয়ে গিয়েছেন। আর ওই যে ঘুমের মধ্যে সে গলা চেপে ধরার ব্যাপারটা ওইটা কিন্তু ওই রাতেও ঘটে, তবে ওই রাতে ঘটলেও অন্য কেউ এই বিষয়টা টের পায়নি। তবে ঘুম যখন আর ভেঙে যায় তখন বুকে প্রচন্ড ব্যথা উনি অনুভব করেছিলেন। তো ওই রাতে খবর আসে ওনার কাছে ওই যে জিনটা সে এসে খবর দিয়ে যায় যে ওই মেয়েটার আর একটা পা ভেঙে গেছে। তখন এই রাসেল ভাই বুঝতে পারলেন যে এই কাজ উনি একা পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমবারের মতো এই ঘটনা তার বন্ধু আলিফকে বললেন, যে তার সাথেই ওই দলে তাবলিগ এসেছিল। তো আলিফ আবার ছিল তুলা রাশি। এখন আলিফ এই কথা শোনার পর বলতেছে যে তুমি তাহলে এই কয়েকদিন গেছো এরকম একটা কাজে, আমি সাহেবকে বলনি, এভাবে যাওয়া তো ঠিক না, আবার এমন একটা জিনিস এটা তো আসলে কাউকে বলাও যাচ্ছে না, আর আমি সাহেব এই বিষয়টা সমাধান করতে পারবেন না, তবে তাকে বলা ছাড়া তো এভাবে বাইরে যাওয়াটা ঠিক না। তখন এই রাসেল ভাই ভালো করে বুঝায় বলেন যে এখন যদি এই বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে তো অনেক বিপদ হয়ে যেতে পারে, বৃহত্তর স্বার্থে আমরা এই বিষয়টা কাউকে না বলি। বিষয়টা মেনে নেন ওই আলিফ, অর্থাৎ ওই রাসেল ভাইকে যখন এই বিষয়টা বলা, রাসেল ভাই তো ওইভাবে বললেন যে আমরা যেন কাউকে না বলি আর কি। আলিফ বিষয়টা মেনে নেন, কারোর সাথে বলা হলো না। আলিফ তো তুরা রাশি, তাকে দিয়ে অনেকগুলো কাজ হয়। তো ওনারা রাতের বেলা ওই বাড়িতে চলে যান দুইজন মিলে। ওই বাড়িতে যান, যাওয়ার পর তিনটা বৃত্ত করে তিনজন তিনটা বৃত্তে বসে পড়েন, এই রাসেল ভাই একটায়, আলিফ ভাই একটায়, আর সুমা নামক মেয়েটা সে একটায় বসে। উনি ওনার জীবনে প্রথম রুকিয়া করা শুরু করেছেন, তাই বেশ নার্ভাস ছিলেন, কারণ এর আগে তিনি এই টাইপের কোনো কাজ করেননি, জাস্ট খালি দেখেছেন যে এটা এইভাবে হয়। বেশ কিছুক্ষণ ধরে দোয়া পড়তে পড়তে একটা পর্যায়ে একটা জিন আলিফ ভাইয়ের শরীরে এসে হাজির হয়। সেই জিনটাই হাজির হয় যে জিনটা মূলত এই রাসেল ভাইকে ডেকে নিয়ে এসেছিল এখানে। সে এসে একটা সালাম দিয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে, যত দ্রুত সম্ভব কাজটা আপনারা শেষ করেন। তখন রাসেল ভাই বলছেন যে কিসের সময় কম, তাকে জিজ্ঞেস করতেই সে বলে ওঠে, মেয়েটার একটা ভয়ঙ্কর অতীত, আকাশতান্ত্রিক, তৎকালীন ওই এলাকার একটা বড় মাপের ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল, সে টাকার বিনিময়ে মানুষ মারার কন্ট্যাক্ট নিত। সে যদি কোনো মানুষের উপর কালো জাদু করত তাহলে এটা লেগেই যেত এমনটাই বলা যায়, খুব কম ক্ষেত্রে এটা ফেরত আসত। তারই একমাত্র ছেলে, তার নাম হচ্ছে বড়ুয়া, বড়ুয়া নামেই পরিচিত ছিল, কিন্তু অন্য কোনো নাম আছে কিনা এটা জানা যায় না, সেটা খুব ভালো ছিল, আচার আচরণের দিক থেকেও ছেলে ছিল তার বাবার ঠিক উল্টোটা। তার সঙ্গে প্রায় দু বছরের সম্পর্ক ছিল এই সুমার। এই বড়ুয়া ছিল হিন্দু সম্প্রদায়ের আর সুমা মুসলিম, তো তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও একটা সময় ভালোবাসার রূপ নেয়। বড়ুয়া পড়াশোনা বাদ দিয়ে চাকরি খুঁজতে থাকে, সে ধর্মান্তরিত হয়ে সে সুমাকে বিয়ে করবে, কিন্তু এই সম্পর্কের কথা পরিবারের লোকজন প্রথম দিকে জানতে না পারলেও পরবর্তীতে যখন সুমার পরিবারের লোকজন জানে, তারা কিন্তু এই বিষয়টা মেনে নেয় না, তারা সুমাকে আর একটা জায়গায় জোর করে বিয়ে দিয়ে দেয়। এদিকে বড়ুয়া নামক যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু সুমার প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিল, সে তার ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছিল। যখন সে জানলো যে সুমার বিয়ে হয়ে গেছে আর কি, এই ধাক্কাটা সে নিতে পারেনি, সে আত্মহত্যা করে প্রচন্ড মানসিক কষ্টে। এদিকে সুমার তো সংসার চলছে, এই যে আকাশতান্ত্রিক, সে কিন্তু জানতই না যে আসলে ঘটনাটা কি কারণে হয়েছে। সে তার তান্ত্রিক বিদ্যা নিয়ে ব্যস্ত থাকতো, ছেলে কোথায় কি করছে না করছে এটা জানার খুব একটা সময় পেত না, কিন্তু ছেলে যে আত্মহত্যা করেছে কি কারণে করেছে এটা উনি বুঝতে না পেরে ওনার অনুগত কিছু জিনদের কাছে যখন জানতে চান, তখন জিনেরা এসে এই আকাশতান্ত্রিককে এই বিষয়টা বলে যে ওই সোমা নামক মেয়েটার কারণে এই ঘটনাটা ঘটছে। তখন তো এই আকাশতান্ত্রিক ভীষণ খেপে যায় যে এত বড় সাহস, এই ছেলেটার এরকম পরিণতি হলো ওই মেয়েটার কারণে, এটা তো আমি মেনে নেব না। হ্যাঁ, ওদের বিয়েটাও মেনে নিতাম না, কিন্তু ওই মেয়েটা তো ভালোভাবে চলে যেতে পারত, সব দোষ গিয়ে এই সুমা নামক মেয়েটার উপর পড়ে, বিশেষ করে এই আকাশতান্ত্রিকের যত ক্ষোভ সব ক্ষোভটা এই মেয়েটার উপরে গিয়ে পড়ে। সে এমন একটা কাজ করে যে সুমার যে স্বামী, সে ঘুমানোর পর সে আর ওঠে না, সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই, ওভাবে ঘুমাতে ঘুমাতে সে মারা যাবে, দীর্ঘ সময় ঘুমিয়ে থাকবে, তার শরীরে পানি যেটা এটা তো কমে যাবে, ডিহাইড্রেশন হবে, খাবার যেহেতু সে খাবে না যেহেতু ঘুমিয়ে আছে, আস্তে আস্তে তার শরীর দুর্বল হতে 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 একটা সময় মারা যাবে ঘুমের ভিতরেই। তো এরকম একটা জাদু করেছিল, এটা যে আত্মাবন্দি জাদু নাকি এটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে এরকম একটা জাদু করা হয়েছিল আর কি। আর এই যে যে জিনটা, এই জিনটা মূলত সুমার বাবার চেহারায় দেখা দিয়েছিল, সুমার বাবা কিন্তু জীবিত ছিল না, সুমার বাবার সুরত নিয়ে রাসেল ভাইয়ের সামনে এসেছিল। তো এই ধরনের কথাবার্তা বলার একটা পর জিনটা বলা যায় সে আর থাকতে পারবে না, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর তো আলিফ ভাই অচেতন হয়ে পড়ে গেলেন, হঠাৎ করে মেয়েটা চিৎকার করে ওঠে বসা অবস্থায়, আর বসা অবস্থাতে বৃত্তের ভেতর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, তার কিন্তু দুই পা ভাঙা ছিল, ওই ভাঙা পা ওরকম আছে সে শূন্যে ভেসে ওঠে, আর ভেসে উঠে পাশাপাশি বৃত্ত ছিল তো, হাত বাড়িয়ে এই রাসেল ভাইয়ের গলা টিপে ধরে। তখন রাসেল ভাই বুঝতে পারলেন যে সোমার উপর মূলত একাধিক জিনের প্রভাব রয়েছে। উনি কিন্তু তখন একটা কথাও বলেন নাই, মনে মনে দোয়া দুরুদ পড়ে সজোরে একটা চর মেরেছেন সোমার গালে, সে ছিটকে পড়ে গেছে ওই বৃত্তের ভিতরেই আর কি, বৃত্তের ভিতরে পড়ে গঙ্গাতে থাকে। তো উনি আরেকটু পানি পরে দেন, আর সোমার মাকে মানে ওই মাসুমানটিকে বলেন যে এই পানিটা সোমার উপর ছিটিয়ে দেন, আর সুমাকে ঘরে নিয়ে যান, ঘরের দরজা বন্ধ করে দেন, ফজরের আগে এই দরজা খুলবেন না। এরপর উনি আর আলিফ ভাই, আলিফ ভাই ততক্ষণে জ্ঞান ফেরত এসেছে, কারণ এই ধরনের সমস্যাগুলোতে অল্প সময়ের জন্যই মানুষ জ্ঞান হারায়, বিশেষ করে যখন জিন ছেড়ে চলে যায় তখন আর কি। তো উনি আর আলিফ ভাই রাত আড়াইটার দিকে তখন মসজিদে ফিরছিলেন, হঠাৎ করে উনি লক্ষ্য করলেন উনার পাশে আলিফ ভাই নেই, আর উনি একটা কবরস্থানের ভেতরে হাঁটছেন। তো উনি ওই রাস্তা দিয়ে রাতে বেশ কয়েকবার হেঁটে ওই বাড়িতে গিয়েছেন, কিন্তু চোখে কিন্তু কোনো কবরস্থান পড়েনি। আল্লাহ ওনাকে অনেক সাহস দিয়েছিলেন, তা না হলে তো এই জিনগুলো ওনাকে এত ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, এরপরেও কিন্তু উনি ওই বাড়িতে গিয়েছেন, রুকিয়া করেছেন, রুকিয়া কিন্তু বন্ধ করেননি। তবে এখন যেটা হচ্ছে এর প্রেক্ষাপটে উনি বেশ ভয় পেয়ে যান। উনি কবরস্থান ধরে হাঁটতে থাকছেন আর চিন্তা করছেন যে কোন দিকে যাব, আমি কোথায় চলে আসলাম। তখন উনি সুরা বাকারা পড়ছিলেন। এর মানে মাঝে একটা ঘটনা ঘটে, সেটা হলো কবরের একটা ফলকের সাথে ধাক্কা লেগে উনি পড়ে যাচ্ছিলেন, আবার উঠে হাঁটা শুরু করেছিলেন। এরপর যেটা ঘটে এটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। এটা ছিল ওনার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম একটা অভিজ্ঞতা। উনি যখন হাঁটছিলেন তখন সুরা বাকারা তো পড়ছিলেন, হঠাৎ করে উনি অনুভব করেন ওনার হাত পা আর ওনার কন্ট্রোলে নেই। উনি শুনছেন চারপাশে আকাশ বাতাস কাঁপিয়ে কেউ হেসেই চলছে, অর্থাৎ অট্টহাসি হচ্ছে। হঠাৎ ঝড় শুরু হল, ঝড়ের তাণ্ডবে উনি ঘুরে পড়ে যাচ্ছিলেন। হঠাৎ ওনার কাছে মনে হলো একটা অদৃশ্য হাত ওনাকে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিল। অর্থাৎ ওখানে তো অনেক ভাঙা কবর আছে, গর্ত বলতে ওখানে কোনো ভাঙা কবরের মধ্যে উনি পড়েছেন। উনি আরো লক্ষ্য করলেন গর্তের ভেতরে উনি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। এতক্ষণ পর উনি কিছুটা সামনের দিকে তাকিয়েছেন, অর্থাৎ উনি তো এমন ভাবে পড়েছেন উপরের দিকে সবকিছু দেখা যাচ্ছে। তখন উনি দেখেন আরো ভয়ঙ্কর দৃশ্য, একটা মৃতদেহ যার শরীর পচে গলে গেছে, কিছু অংশ মনে হয় মাটির সাথে মিশেও গেছে, হাড় দেখা যাচ্ছে, দেহটার ভেতরের অঙ্গগুলো বেরিয়ে এসেছে। ওই জিনিসটার হাতে একটা কাফনের কাপড়, সেই কাফনের কাপড়টা এই রাসেল ভাইয়ের দিকে ছুঁড়ে দিল এবং ইশারা দিল কাফনের কাপড়টা পড়তে। ওনার তো নিজের উপর কোনো কন্ট্রোল নাই, উনি কাফনের কাপড়টা ওই গর্তের ভেতরে পড়ছেন, পড়তে পড়তে নিজের শরীরটাকে পেঁচিয়ে নিয়েছেন। এরপর ওই লাশটা অর্থাৎ ওই অবয়বটা, ভয়ঙ্কর ওই অবয়বটা ইশারা করছে শুয়ে পড়তে। উনি গর্তের মধ্যে শুয়ে পড়লেন, যেহেতু এটা একটা ভাঙা কবর ছিল তাই শুয়ে পড়তে অসুবিধা হয়নি। তখন দেখতে পেলেন যে উপরে অনেকগুলো অবয়ব চলে আসে, এগুলো চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না, এগুলো এসে মাটি ফেলছে গর্তের মধ্যে। উনি বুঝতে পারছেন যে মাটি আস্তে আস্তে এমনভাবে পড়ছে ওই গর্তটা ভরে যাচ্ছে, ওনার মুখের উপরও মাটি এসে পড়ছে। একটা সময় মাটি মনে হলো যে ওনার মুখটাও ঢেকে দিল, এরপর ওনার কিছু মনে নেই। এরকম একটা ঘটনা ঘটল। ওনার যখন চোখ খোলা হলো, অর্থাৎ উনি যখন চোখ খুলেছেন, ওনার যখন জ্ঞান ফিরেছেন, তখনই দেখেন আরে উনি তো মসজিদে আছেন আর উনি ঘুমাচ্ছেন, পাশে অন্যরাও ঘুমাচ্ছে। উনি উঠে আলিফ ভাইকে ডেকে তুললেন যে আলিফ ভাই উঠেন উঠেন, আপনি আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছেন আর আমি এখানে কেন, কিভাবে আসলাম? তখন আলিফ ভাই বলেন যে একা রেখে এসেছি মানে, আপনি তো আমার সাথেই মসজিদে আসলেন তারপর শুয়ে পড়লেন, দুঃস্বপ্ন দেখেছেন নাকি? আলিফ ভাইয়ের কথা শুনে উনি তো স্তম্ভিত হয়ে যান, আরে এটা কি হলো, এটা তো হওয়ার কথা ছিল না, আমি তো মসজিদেই আসিনি, এখন কিভাবে মসজিদে আসলাম? আলিফ ভাই বলছে মসজিদে আসছি, তাহলে এতক্ষণ আমি কোথায় ছিলাম? উনি কিছুই বুঝতে পারছেন না, আসলেই তো উনি বিছানা করে শুয়েছিলেন, স্বপ্নও তো এরকম হওয়ার কথা না, ঘটনাটা কি হলো? যাই হোক, এটা নিয়ে উনি আর কোনো কথা বলেন নাই। পরদিন এশার নামাজের পর আলিফ ভাই আর উনি যথারীতি সেই বাড়িতে হাজির হয়েছেন। ওনারা কিন্তু আমির সাহেবকে বলেন নাই। আমির সাহেব বুঝতে পেরেছেন কোনো একটা কাজে যাচ্ছে, উনিও কোনো একটা কারণে জিজ্ঞেস করেননি। তো ওই রাতে আর বেশি কষ্ট করতে হলো না, রুকিয়া শুরু করার সাথে সাথেই ওই জিনটা হাজির হলো আর উনিও সাথে সাথে ওই জিনটাকে বন্দি করে ফেললেন। সে চিৎকার করে বলতে শুরু করলো, আপনারা আমাকে কেন বন্দি করলেন, আমি তো আপনাদেরকে ডেকে আনলাম মেয়েটার ভালোর জন্য। তখন রাসেল ভাই বলেন যে না আতনব, তুমি কিছু একটা গোপন করছো, সবকিছু খুলে বলো ঘটনাটা কি। জিনটা আবার বলতে শুরু করলো যে দেখুন আমরা তিনজন, মূল ক্ষতি যেটা হয়েছে এই মেয়েটার সেটা মূলত ওই দুটো জিন করেছে। এটা শোনার পর রাসেল ভাই বলছেন কে করেছে দ্রুত নাম বলো। আর ওই সময় উনি লক্ষ্য করলেন যে আলিফ ভাইয়ের ভেতরে থাকা জিনটা বারবার নাম বলতে চাচ্ছে কিন্তু সে জানালার দিকে তাকিয়ে চুপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যখনই সে জানালার দিকে তাকায় সে ভয় পায়। তখন রাসেল ভাই যেটা করলেন সেটা হচ্ছে ওই জিনটাকে মুক্ত করে দিলেন এবং বললেন যে আগামীকাল সে নাম যদি না বলে তাকে হত্যা করা হবে। ঠিক তখনই একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মনে হলো ওই মেয়েটার হাতকে উঁচা করে হঠাৎ করে উল্টো দিকে ঘুরিয়ে দিল, অর্থাৎ হাতটা ভেঙে দিল। মানে হাতটা যদি আমরা উঁচা করি, অর্থাৎ শপথ পড়ে না অনেকে, ঠিক এরকম যদি কেউ হাতটা সোজা রাখে, এরপর যদি হাতটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোচড় দেয়া যায় তখন কেমন ভাবে হাতটা ভেঙে যাবে, ওইভাবে একটা হঠাৎ করে শব্দ হলো। মেয়েটা তো প্রচন্ড জোরে একটা চিৎকার করে উঠল, হাত এভাবে ভেঙে গেল, উনি কি করবেন বুঝতে পারছেন না। তখন উনি পানি পড়া ছিটিয়ে দিয়ে চলে আসলেন। এর মধ্যে 10 দিন কেটে যায়। সবাই তো চলে যাবে, এখন যেতে তো হবেই। তখন এই আমির সাহেবকে কিছু কথা শেয়ার করেন আর কি, যে আমির সাহেব আসলে আমরা দুইজন, এই আলিফ ভাই আর রাসেল ভাই আর কি, তো আমরা দুইজন এখানে থেকে যাই, আমরা একটা কাজ করছি। তো ওনাকে কিছু বিষয় বলা হলো, উনি বললেন ঠিক আছে তোমরা যেহেতু নিজের ভালো তো নিজেরাই বোঝো, তোমরা থাকো, তবে তোমার পরিবারের সাথে আমি একটু কথা বলতে চাই। তখন এই দুইজনের পরিবারের সাথে একটু কথা বলেন যে ওরা তো থাকতে চাচ্ছে কি করব। তখন পরিবার থেকে বলে ঠিক আছে থাকতে চাচ্ছে আর কি, থাকুক না, আস্তে আস্তে আসবে পরে। পরিবারের কাছ থেকে যখন একটা সম্মতি পাওয়া গেল, তখন আমির সাহেব উনি অন্য সাথীদেরকে নিয়ে চলে গেলেন। তো ওই রাতে ওনারা মসজিদে ছিলেন, কিছু হয়নি, পরের রাতে আবার গিয়েছেন। তবে ওই যেই ফ্রিজিং ভ্যানটা ছিল ওইটার স্টার্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, কারণ এভাবে দিনের পর দিন তো এভাবে চালিয়ে রাখা যায় না। এদিকে ভিতরে যে ডেড বডিটা রয়েছে এটার অবস্থা যে কি এটা তো এখনো বোঝা যাচ্ছে না আর কি। তো মাঝে মাঝে নাকি ঘন্টা খানেকের জন্য ওপেন করা হয়, অর্থাৎ ওইটা চালিয়ে দেওয়া হয় যাতে করে ভিতরে একটা ঠান্ডা ভাব থাকে। যাই হোক, ওই রাতে ওনারা গিয়েছেন, যাবার পর ঘন্টা খানেকের মতো রুকিয়া করা হয়, হাজির হয় না ওই জিনটা। একটা পর সে হাজির হয় এবং কান্না ভেজা গলায় বলতে শুরু করলো যে এই মেয়েটার ক্ষতি করেছে যে দুটো জিন, তাদের নাম হচ্ছে ইফরাদ আর মুতিফ। গতকাল রাতে যখন নামটা সে বলতে যাচ্ছিল তখন নাকি তারা ওখানে দাঁড়িয়েছিল জানালার ওই পাশে, মূলত তারাই রাগ হয়ে মেয়েটার হাত ভেঙে দেয়। এই যে বন্ধনীর মধ্যে মেয়েটাকে বসানো হয়েছিল, কোনো বন্ধনী সে মানে নাই, আর তারা তান্ত্রিকের কাছে গিয়ে এই জিনের ব্যাপারে বলে দেয়। তখন নাকি তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে এর পরিবারকে হত্যা করেছে। এখন ওই জিনটাও বলে দেয় যে আপনারা এখন এই কাজের দিকে যতই অগ্রসর হবেন ততই এই মেয়েটার ক্ষতি হতে থাকবে। রাসেল ভাই বললেন যে ইনশাল্লাহ আল্লাহর সাথে থাকলে কোনো ক্ষতি হবে না। তখন রাসেল ভাই কি করলেন, ওই জিন দুটোর নামের সাথে পবিত্র কোরআনের আয়াত জুড়ে দিয়ে রুকিয়া সংক্রান্ত আয়াতগুলো পড়তে শুরু করলেন। এর পরপরই নাকি ওই জিন দুটো আলিফ ভাইয়ের শরীরে এসে হাজির হলো, হাজির হয়েই হেসে উঠল। এরপর বলল অনেক দেরি হয়ে গেছে রে। তখন রাসেল ভাই জিজ্ঞেস করলেন যে এই তান্ত্রিক মেয়েটার সাথে কি করেছে। এই জিন দুটোর মধ্যে কোনো একটা বলে উঠল এই মেয়েটাকে এমন একটা তাবিজ খাওয়ানো হয়েছে, আর এই একই ধরনের তাবিজ খাওয়ানো হয়েছে বাংলাদেশের পাঁচ প্রান্তে থাকা পাঁচ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিকে, এদের শরীরের মধ্যে এই তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই পাঁচ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা যে ধরনের যন্ত্রণা অনুভব করবে, এই সময় নামক মেয়েটা একই যন্ত্রণা অনুভব করতে থাকবে এখন থেকে। আর ওই জিনটা এটাও হুমকি দেয় যে আরে হুজুর, তুই তো আসলে তেমন কিছু জানিস না, সেই বিষয়েও আমরা জানি, তোকে বলেছিলাম যে এই কাজের মধ্যে ঢুকিস না, পারবি না, অযথা লেজে গোবরে অবস্থা করবি, তুই তাও আসলি এই কাজে, কাজটা তো ভালো হইল না। আর ওই দিন রাতের কথা কি ভুলে গেছিস, তুই তো কিছুই করতে পারবি না, তোর এই ক্ষমতাও নাই, অযথা কেন এই ঝামেলাটা পাকাতে আসলি, এখন তো তুইও মরবি। এ কথা শোনার পর রাসেল ভাইয়ের মেজাজটা গরম হয়ে যায়, আর একটা বৃত্ত একে ওই বৃত্তের মধ্যে উনি একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন। প্রথমে দেখছেন যে আসলে বাড়িটাতে কাজ হয় কিনা। প্রথম বাড়ি দেওয়ার পর মনে হলো এই আলিফ ভাই একটু নড়ে উঠলো, তার মানে কাজ হচ্ছে। এরপর উনি সমানে ওই মাটির উপরে পিটাতে শুরু করলেন, তখন দেখা গেল আলিফ ভাই শরীরের ভিতরে থাকা ওই জিনগুলো আর্তনাদ করছে, বলছে এ মারবি না মারবি না, তোকে দেখে নেব। তখন রাসেল ভাই বলছেন তুই আমাকে কি দেখবি। একথা বলে উনি একটা কাচের বোতল বের করেছেন। এবার জিনগুলো আবার কথা বলতে শুরু করলো, সেটা হচ্ছে তাদের ভাষ্যটা এরকম, সুমার যে শেষ সন্তান, এই শেষ সন্তানটা যখন গর্ভে তখন এই জিনগুলো নাকি স্বপ্নের মধ্যেই মিষ্টি খাওয়ানোর নাম করে তাবিজ ছাইয়ে দিয়েছিল। এই তাবিজের প্রভাব বাচ্চার শরীরের সাথে মিশে যায়, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় মৃত অবস্থাতেই ভূমিষ্ঠ হয় আর কি, কিন্তু এই বাচ্চাটাকে কবর দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এই বাচ্চাটাকে কবর দিলে কবরের মধ্যে, অর্থাৎ জানাজা পড়ে যখন কবর দেওয়া হবে, জানাজা যদিও বা এই ধরনের শিশুর ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু যখন কবর দেওয়া হবে কাফনের কাপড় পরিয়ে, এই বাচ্চার লাশ যদি পচে যায় তখন নাকি এই তাবিজের প্রভাব নষ্ট হয়ে যাবে। এই জন্যই এরা এই বাচ্চাটাকে কবর দিতে দিচ্ছে না, যে কোনোভাবেই হোক এই বাচ্চাটাকে কবর দিতে দিচ্ছে না। তার প্রথম বাচ্চাকে নাকি বালিশ চাপা দিয়ে হত্যা করে এই ইফরাত, আর দ্বিতীয় সন্তানকে পিটিয়ে হত্যা করে মুফিদ, আর শেষ সন্তানটিকে এরা দুজনে মিলেই হত্যা করেছে। আর এই যে সোমার পা ভেঙে দেয়া, এই কাজটি করেছিল হচ্ছে ওই জিনটা, যে ভালো জিন, তাকে কিন্তু তার ইচ্ছার বিপরীতে এই কাজটি করতে বাধ্য করা হয়েছিল। তো মূলত এরাই বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে বাচ্চাটিকে কবর দিতে দিচ্ছে না। এদিকে আর কতদিন এই ফ্রিজিং গাড়িতে লাশ রাখা যায়? অনেক টাকা লাগে কিন্তু, প্রতিদিন এই লাশটা সংরক্ষণ করতে গিয়ে অনেক টাকা লাগছিল আর কি, ওনারাও আর পারছিলেন না। আর এই গ্রামের মধ্যে ফ্রিজিং ভ্যানটা রেখে দেওয়া হয়েছে, প্রতিদিন এই লাশের গাড়ির জন্য একটা ভাড়া তো আছেই, সেই সাথে এটার যেই মেশিনটা, এই মেশিনটা চালু রাখতে হয়, এটার জন্য তো তেল লাগে, এটার খরচও কিন্তু অনেক। আর এই ধরনের লাশ তো মর্গেও রাখা যায় না, এই ধরনের একটা সমস্যা তো তৈরি হয়ে গেছে। তখন এই রাসেল ভাই কি করেছেন, বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে তখনকার মতো ওই জিন দুটোকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। উনি তখন বুঝতে পারলেন যে আসলে ওনার দ্বারা এই কাজ হবে না, উনি যতটা সহজ মনে করেছিলেন উনি এটা আসলে করতে পারবেন না। তখন উনি যেটা করেন সেটা হচ্ছে যে সারেন্ডার করেন ওই পরিবারের কাছে, যে আসলে আমি খুব চেষ্টা করেছিলাম, আমাকে আপনারা নিয়ে আসছেন বিশ্বাস করে, আমি তো এই কাজে অতটা অভিজ্ঞ নই, আমি এটা পারবো না, কারণ এদের থেকে আমার শক্তি অনেক কম। হ্যাঁ, আমি এলাকায় গিয়ে আমার পরিবারের সাথে আলোচনা করবো, কিন্তু আপনার বাচ্চাটাকে তো কবর দেওয়াটা খুব জরুরি, কিন্তু আমি এটা পারছি না। এদিকে হয় কি, ওই যখন জিনগুলো আলিফ ভাইয়ের শরীর থেকে বের হয়, এমন একটা কাজ করেছে যে আলিফ ভাইয়ের এক হাত আর একটা পা ভেঙে দিয়ে গেছে, ওনার অবস্থা তো আবার খারাপ হয়ে গেল। এদিকে দেখা গেল ওইখান থেকে বের হওয়ার পর ওনার শরীরটাও ভীষণ খারাপ লাগছে, ওনার কাছে মনে হয়েছিল যে ওনাকে কেউ অদৃশ্যভাবে মারছে, তাও সেটা 20-30 জন মেরেছে, এমন এমনটা না যে একদম এসে অ্যাটাক করেছে, মনে হচ্ছে মেরেছে, মারার কারণে ওনার শরীর বিভিন্ন জায়গায় ব্যথা হয়েছে। এই যে রাসেল ভাই, উনি কিন্তু কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলেন এই ব্যথার কারণে, উনি এই কাজ অসমাপ্ত রেখেই চলে এসেছিলেন। পরবর্তীতে ওই পরিবার ওই বাচ্চাটার লাশ কিভাবে দাফন করেছিল এটা জানা যায়নি। তো এই ঘটনাটা কিন্তু একটা অসমাপ্ত ঘটনা, অসমাপ্ত ঘটনা এই কারণে বলছি, এটার যে সমাপ্তি কিভাবে হয়েছে এটা জানাটাও মুশকিল, এটা আদতে জানা যাবে কিনা তাও আমরা জানি না। তবে এই যে ব্যাপারটা, আপনি খেয়াল করেন যে একজনকে একটা তাবিজ খাওয়ানো হয়েছে স্বপ্নের মধ্যে, মিষ্টি খাওয়ানোর কথা বলে, মিষ্টি খাওয়ানোর কথা বলে আর কি, ওই মিষ্টি আসলে এটা তো না কিছু, তাবিজ খাইয়ে দিয়েছে। আর সেম টাইপের তাবিজ বাংলাদেশের পাঁচ প্রান্তে থাকা পাঁচজন ব্যক্তির শরীরে ঢুকিয়ে দিয়েছে, পাঁচটা ভয়ঙ্কর অসুখে আক্রান্ত, ভিন্ন ভিন্ন অসুখে, তারা তো যন্ত্রণায় কাতরাচ্ছে। ঠিক একই রকমের যন্ত্রণা এই সোমা নামক মেয়েটার অনুভূত হবে, তখনও কিন্তু ওই অনুভূতিটা শুরু হয়নি, কেননা সোমার গর্ভে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটার শরীরে ওই তাবিজের একটা বড় প্রভাব ঢুকে গেছে, যার কারণে সোমার শরীরে তখনও ওইটা অ্যাক্টিভ হয়নি। তবে বাচ্চাটা যখন একদম মাটির সাথে মিশে যাবে, এরপর থেকে সোমার শরীরে কিছুটা এটা শুরু হবে, কিন্তু ওরা চাচ্ছে না যে বাচ্চাটা মাটির সাথে মিশে যাক, কবর হোক, কারণ অল্প সময়ের মধ্যেই ওরা এটাকে অ্যাক্টিভ করে ফেলবে এর প্রভাবটা, এই জন্যই ওরা এই কাজটা করছিল। আর এই ধরনের জটিল কাজ সমাধান করার মতো যোগ্যতা তো রাসেল ভাইয়ের ওই সময় ছিল না, উনি কাজটা করতে গিয়েও পারেননি। পরবর্তীতে ওই পরিবারের সাথে কি হয়েছে না হয়েছে এটাও রাসেল ভাই বলতে পারেনি, এই জন্য আমরাও বলতে পারছি না যে আসলে এর সমাধানটা কিভাবে হয়েছিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ানকে, দারুণ একটি ঘটনা শেয়ার করেছেন। তবে যেহেতু আমরা একটা শেষ করতে পারলাম না, একটা কিন্তু রয়েই গেল, এটা যদি আমরা ফিনিশিংটা জানতে পারতাম, আমাদের মনের একটা আকাঙ্ক্ষা এটা কিন্তু থাকতো না। যাই হোক, ঘটনা যতটুকু পাওয়া যায় ততটুকুই তো আসলে দিতে হয়, চাইলেও তো সেটাকে আর ফিনিশিং দিয়ে উপস্থাপন করা সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন, আরও ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে, এনামুল হক আবির ভাইকে, জুবাইর ভাইকে, তাহিয়ানকে। ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল শনির রাতে নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।